This track was downloaded from FusionBD.com.
শুনছেন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন, এবং রবিবার ঠিক 10:30 মানে শুরু হয়ে যাবে আপনার জন্য অন্ধকারের গল্প। কোন ব্যতিক্রম হয়নি আজ, এবং আজকের অন্ধকারের গল্পের এপিসোডটি কিন্তু বরাবরের চেয়ে একটু স্পেশাল। ইতিমধ্যে আপনারা যারা ঢাকা FM এর সঙ্গে থাকেন সবসময় তারা অলরেডি জেনে গেছেন যে আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে, যে অনুষ্ঠানটি মোটামুটি আমাদের সবারই অনেক জনপ্রিয় এবং প্রায় 3 বছরের কাছাকাছি এই অনুষ্ঠানটি চলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তালাশ অনুসন্ধানমূলক। এই অনুষ্ঠানটির সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আজকে আমাদের সঙ্গে পেয়েছি এই অনুষ্ঠানটির উপস্থাপক মনসুরুল করিমকে। স্বাগত আপনাকে স্টুডিওতে, কেমন আছেন ভাইয়া?
ধন্যবাদ, ভালো আছি।
অনেক ধন্যবাদ যে আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, এবং আমরা আসলে আমাদের সবারই আগ্রহ এমন একটি অনুষ্ঠান, এত জনপ্রিয় একটি অনুষ্ঠান কিভাবে হয় এবং এর পেছনে কারা কাজ করেন, কিভাবে আপনারা কাজ করেন, কবে থেকে শুরু হলো সবকিছু আমরা জানবো। আমাদের সঙ্গে আরো রয়েছেন আমাদের আরো একজন পরিচিত মুখ, অপূর্ব আলাউদ্দিন। একসময় তিনি তালাশ টিমের সঙ্গে ছিলেন। স্বাগত অপূর্ব ভাই, কেমন আছেন?
ধন্যবাদ, ভালো আছি।
ভীষণ ভালো লাগছে আজকে আপনাদেরকে পেয়ে, এবং প্রত্যেকটি অনুষ্ঠানে টেলিভিশন অনুষ্ঠানের পেছনের গল্প কিন্তু সবারই শুনতে ইচ্ছে হয়, আর সবাই
আমাদেরও ভালো লাগছে। আসলে আমরা আশা করছি যে অনেক না বলা কথা বলতে পারবো আপনাদেরকে।
ডেফিনেটলি। সো আজকে এই মুহূর্তে তালাশের কততম পর্ব হয়েছে এখন পর্যন্ত?
এখন পর্যন্ত 61টি পর্ব প্রচারিত হয়েছে, এবং সামনে শুক্রবার 62তম পর্ব প্রচারিত হবে,
এবং 2011তে শুরু হয়েছে
ডিসেম্বরের 9 তারিখে
শুরু হয়েছে এই জনপ্রিয় অনুষ্ঠানটি ইন্ডিপেন্ডেন্ট।
আসলে প্রথমে তো জনপ্রিয় ছিল না, শুরুতে আমাদের বহু পথ যেতে হয়েছে, পরে পরবর্তীতে একটা সময় আমরা আসলে শুরু থেকেই যদি বলি তাহলে জনপ্রিয়তা আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল আমরা আমাদের নিজেদের কাজটাকে একটা পর্বের পর আরেকটা পর্বে কতটুকু উন্নত করতে পারি, এবং আমাদের অনুসন্ধানের মান কতটুকু বাড়াতে পারি। নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা সবসময় থেকেছে এবং এখনো আছে আমাদের,
এবং দর্শকদের যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু আমরা এখন খুব ভালোভাবে লক্ষ্য করছি। ইনফ্যাক্ট তালাশের যে ফ্যান পেজটি রয়েছে সেখানে গেলেই আপনারা সে ব্যাপারটি পাবেন। আমাদের ফ্যান পেজে আমরা বিস্তারিত জানিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন সেখানে, তালাশে ফ্যান পেজে জয়েন করুন, সেখান থেকে আপনি দেখতে পারেন তালাশের কি অবস্থা, বর্তমান অবস্থা। এবং এটা বলার অপেক্ষা রাখে না, যতগুলি অনুসন্ধানমূলক অনুষ্ঠান রয়েছে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে তার মধ্যে সবাইকে ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে রয়েছে তালাশ, এবং শুভকামনা তো থাকছে আমাদের সবার পক্ষ থেকে।
ধন্যবাদ। আমরা আসলে কাউকে ছাড়াতে চাইনি, আমরা নিজেদের কাজটাই ভালোভাবে করতে চাই সবসময়।
আচ্ছা, তালাশের গল্পে আসবো, তার আগে আপনার গল্পে একটু যেতে চাই, মনজুরুল করিমের গল্প। কিভাবে শুরু হয়েছিল আমি জানি, আপনি কাজ করতেন
সাংবাদিকতার, আসলে শিক্ষা আমার নেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে সাংবাদিকতা আসলেই একটা সবচেয়ে বড় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কমন সেন্স। আসলে আমি তখন চাকরি খুঁজছিলাম, মানে আমি ছোটবেলা থেকে হোস্টেলে থাকি, আমার কাছে একটা সময় গিয়ে মনে হলো যে বাড়ি থেকে টাকা চাওয়াটা খুব বিড়ম্বনার একটা ব্যাপার হয়ে দাঁড়ালো, যে এই প্রত্যেক মাসে টাকা চাইয়া পত্র দাও একটা ঘটনা ঘটতে থাকে। তখন আসলে চাকরি খুঁজছিলাম, সেই সুবাদেই আমার আসলে সাংবাদিকতায় ঢুকে পড়া। তারপরে এনটিভি থেকে শুরু, তারপর এনটিভি থেকে 5 বছর ছিলাম, তারপর 2011 সালের মে মাসে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করি। তখন আসলে তালাশ নামে একটা কিছু হতে যাবে বা হবে এই ধরনের কোনো পরিকল্পনা বা কথাবার্তাও এরকম হয়নি। সেটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে গিয়ে কথাবার্তা শুরু হয়, নভেম্বরের দিকে আরো জোরালো হয়, ডিসেম্বরে ইনফ্যাক্ট আমরা তালাশ শুরু করি।
দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, মাঝখানে ব্রেক ছিল, প্রায় 4 মাসের একটা ব্রেক ছিল, তখন ভীষণ মিস করেছি তালাশকে।
এটা পরিকল্পিত ছিল, কারণ হচ্ছে যে আমরা মানে আমাদের টিমের সদস্যরা আসলে এতটাই এটার সাথে জড়িত থাকে যে ২৪ ঘন্টা আমরা বলি যে যখন যেখানে খবর পেতাম আমাদের অনুসন্ধানের স্বার্থে আমরা আসলে সেখানেই চলে যেতে চেষ্টা করি সব সময়। মানে আপনি যদি বলেন যে রাত ৩টার সময় যেতে হবে ৪টার সময় যেতে হবে, হঠাৎ করে একটা কোনো খবর আসলে সবকিছু ব্যবস্থা করতে হবে, এরকম অবস্থার মধ্যে কাজ করতে করতে আমরা একটা পর্যায়ে এসে ভাবলাম যে একটা বিরতি না নিলে আসলে নতুন করে উদ্যম নিয়ে আসলে মানুষ তো আপনি যন্ত্রের পেছনে যখন আমি কথা বলছি আমি কিন্তু একজন মানুষ, সুতরাং মানুষের আসলে যন্ত্রণা, যন্ত্রও যদি বলেন তাহলে এটার আসলে টেক কেয়ার করার ব্যবস্থা ব্যাপার থাকে। আর একটা ব্রেক নেওয়া জরুরি হয়ে পড়েছিল কারণ ইন্টারন্যাশনাল আমরা বিভিন্ন এই ধরনের ইনভেস্টিগেটিভ শো আমরা দেখেছি যে তারা কিন্তু একটা সিজন সিস্টেম করে, আমাদের এখানে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, অফিস থেকে শুরু করে দর্শক পর্যন্ত সবাই আসলে ভিন্নভাবে নেয়। যেমন তালাশ যখন আমরা চার মাসের একটা ব্রেকে যাওয়ার চিন্তা ভাবনা করি তখন আমাদেরকে প্রচুর প্রশ্নের মুখে পড়তে হয়েছে, যেমন সবাই ভেবেছে যে কোনো চাপের মুখে বন্ধ হয়ে যাচ্ছে কিনা, আর কখনো তালাশ হবে না, এই ব্যাখ্যা দিতে দিতে কিভাবে যে চার মাস চলে গেছে আমরা বুঝতে পারিনি,
পুরো চার মাসটা এই ধরনের ব্যাখ্যা দিতে হয়েছে যে না আমরা আবার ফিরে আসছি ফাইনালি। সো সেই গল্পগুলি শুনবো, যেমন অনেক রাতে কাজ করেছেন আর গণমাধ্যমে যারা কাজ করেন খুব স্বাভাবিকভাবে তাদের স্বাভাবিক যে জীবনটা ৯টা ৫টা অফিসের ব্যাপারটা থাকে না, রাত্রে বাসায় যাবো ঠিক কখন যাবো তার কোনো মানে
আসলে আমরা স্বাভাবিক জীবনযাপন করি না
একেবারে অস্বাভাবিক, আর এই কারণেই আমরা এমন দারুণ দারুণ কিছু অনুষ্ঠান আপনাদের কাছ থেকে পাই। অপূর্ব আলাউদ্দিন, আপনার অভিজ্ঞতা জানতে চাইবো তালাশের সঙ্গে আপনার সম্পৃক্ততা।
তালাশের আগে আমি বলতে চাই যে আমি তখন যখন ইত্তেফাকে কাজ করি আমি ইত্তেফাকে দিয়ে আমার সাংবাদিকতা শুরু করি, তো তখন মানে কল্পনা করতাম বা ভাবতাম যে একটা কিছু করবো আর কি। আসলে তো ইত্তেফাকে যখন ছিলাম তখন অনুসন্ধানী সাংবাদিকতা সেভাবে করতে পারিনি, করেছিলাম ক্রাইম রিপোর্টিং করতাম, তো পলাশের সাথে আমার মাঝে মাঝে দেখা হতো আর কি, তখন উনি এনটিভিতে ছিলেন।
বাই দ্য ওয়ে আমাদের মনজুরুল করিমের নিকনেম হচ্ছে পলাশ,
আমার কাছের লোকজন সবাই আসলে
তার প্রিয়জন সবাই তাকে পলাশ নামে জানে, তবে আমরা হয়তো ফাইনালি একটা সময় পলাশ ভাই বলে ডাকতে শুরু করব।
তো পলাশের সাথে মাঝে মাঝে যখন দেখা হতো তখন আমরা আমাদের কথাগুলো শেয়ার করতাম আর কি, তো আমাদের চিন্তাগুলো শেয়ার করতাম, সেই চিন্তার জায়গা থেকে আমি যখন ভিন্ন একটা জায়গা ছিলাম একটা প্ল্যাটফর্মে ছিলাম, তো যখন তালাশ নিয়ে হয়তো বা পলাশে আমাকে প্রথম অফারটা করে, তো আমি এরকম একটা অফার মানে লোভ সামলাতে পারিনি, তো আমি চলে আসি ইন্ডিপেন্ডেন্টে, আমি জয়েন করি ২০১১ অক্টোবরে। তো অক্টোবর থেকে নভেম্বর এইগুলো হচ্ছে আমাদের একটা তালাশের পূর্ব প্রস্তুতিমূলক একটা চিন্তা ভাবনা চলছিল তখন আসলে,
কিভাবে
ডিজাইন করা যায়, তারপরে মানুষ কিভাবে ভালো জিনিস দেওয়া যায়, তো খুব ভয় পেয়েছিলাম যে আসলে কিছু করতে পারবো কিনা, কারণ অন্যান্য টেলিভিশনের অনুষ্ঠানগুলো দেখে খুব ভয় পেতাম যে আসলে সবাইকে মানে আমরা কিছু করতে পারবো কিনা আসলে। তো শেষ পর্যন্ত আসলে আমরা কাজ করতে করতে একটা জায়গায় চলে আসি এবং ২০১১ ৯ই ডিসেম্বর আমরা যাত্রা শুরু করি, এবং সেই থেকে আমি অন্তত ৫০টা পর্ব পর্যন্ত সেখানে ছিলাম আর কি।
বাহ বাহ, অসাধারণ। এবং সেই ভীতিটা তো কবে গেল আসলে, যে ভীতি ছিল যে সবাই দর্শক কিভাবে নিবে, কতগুলি এপিসোডের পরে গিয়ে মনে হলো যে না আমরা আসলে কিছু করতে পারি না,
আমি প্রথম পর্বেই আমি বুঝতে পেরেছি আমরা কিছু করতে পারবো,
এবং আমার সেটাই মনে হয় যে একটা একটা শো এর, এই ধরনের একটা শো এর যেভাবে আমরা দেখতে পাই শুরুতেই, এর আগেও কিন্তু অনেক ধরনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি, সেট থেকে শুরু করে লাইট, এবং আমাদের পলাশ ভাই মনজুল করিম ভাইয়ের তার যে প্রেজেন্টেশন, পুরো ব্যাপারটা একটু অন্যরকম ছিল,
পুরো ব্যাপারটা একটু নতুনত্ব চলে আসছিল
আসলে প্রথম পর্বে আমাদের। অপূর্ব হয়তো ভালোভাবে আর মনে আছে যে কোন বিষয় নিয়ে আমরা কাজ করব, এটা ছিল সবচেয়ে মানে মানে কঠিন একটা সিদ্ধান্তের বিষয়। আমাদের প্রথম পর্বের বিষয় শেষ পর্যন্ত গিয়ে এমন একটা স্পর্শকাতর বিষয় আমরা বেছে নিলাম যে মুক্তিযোদ্ধাদের নিয়ে, এটা নিয়ে একটা অনুসন্ধান হতে পারে, এবং শেষ পর্যন্ত গিয়ে এটা প্রথম পর্বেই আমরা একটা নতুন টেলিভিশন চ্যানেল, যে চ্যানেলের সাথে মানুষের তখনও সম্পৃক্ততা তৈরি হয়নি, তালাশ দিয়ে মানে এত মানুষ তালাশ দেখলো আমরা নিজেরা অবাক হয়ে গেছি, তারপরে আসলে আমরা পারলাম কি না পারলাম, তারপরে আর বাদ বাকি সময়গুলোতে এখন পর্যন্ত সেই সুযোগ হয়ে ওঠে নাই যে নিজেদেরকে নিয়ে আলাদাভাবে বসে আমরা কতটুকু পেরেছি ওইটা চিন্তা করার সুযোগ হয়নি, কারণ আমাদের একটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটার খড়গ এসে চাপে মাথায়।
এবং আমরা সবসময় দেখি যে আপনাদের কাছে দর্শকরাই কিন্তু অনেক ধরনের ইনফরমেশন দেন, এবং তারাও কিন্তু আমার মনে হয় অন্য অন্য দৃষ্টিতে যদি আমরা দেখি যে তারাও এই টিমের মেম্বার।
আপনি যখন হচ্ছে একটা রেডিও প্রোগ্রাম করেন, যখন একটা জনপ্রিয় প্রোগ্রাম কিভাবে হয়, আসলে মূল উদ্দেশ্য যদি থাকে আপনি জনপ্রিয়তা অর্জন করবেন তাহলে কখনোই আপনি কিছু করতে পারবেন না। এখনকার বিষয় যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে টু ওয়ে কমিউনিকেশন হয়ে গেছে। আগের দিনে আমরা ছোটবেলায় যখন টেলিভিশন দেখতাম, একজনকে ভালো লাগলো বা খারাপ লাগলো, রেডিওতে শুনলাম ভালো লাগলো খারাপ লাগলো, তাকে জানানোর বন্ধু বান্ধব ছাড়া, আমার বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধব ছাড়া আসলে এই ডিসকাশন বা আলোচনার কোন সুযোগ ছিল না। এখন আপনার ফেসবুক, আপনি SMS, আপনি ইমেইল, আপনি সব ধরনের মতামত প্রকাশ করতে পারছেন, যেটা আসলে ইনফ্যাক্ট চলে যাচ্ছে, এখন টু ওয়ে কমিউনিকেশন হয়ে গেছে। আমাদের তালাশে একটা স্ট্রং নেটওয়ার্ক মেইনটেইন করি আমরা। আপনি বলছিলেন তালাশের ফ্যান পেজ 1,64,000 এখন আছে, যে তারা হচ্ছে তালাশের যে কোনো নিউজ আমরা যদি ফেসবুকে পোস্ট করি তাহলে তাদের কাছে চলে যায়। আমরা সরাসরি SMS এর ব্যবস্থা আছে, যে আপনি তালাশ দেখতে দেখতে আপনার মতামত, ভালো লাগা খারাপ লাগা আপনি প্রকাশ করতে পারবেন। ইমেইল আছে এরকম, আর সরাসরি মানুষজন যে কিভাবে ফোন নাম্বার পেয়ে বা ঠিকানা সংগ্রহ করে চলে আসে সেটা একটা অদ্ভুত ব্যাপার।
এটা আসলে ভালো লাগে থেকে
তালাশ করে আর কি,
তালাশকে তালাশ করে। তালাশের গল্প আমরা শুনবো। সুপ্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন মনজুরুল করিম এবং অপূর্ব আলাউদ্দিন। জনপ্রিয় একটি অনুষ্ঠান, অনুসন্ধানমূলক জনপ্রিয় একটি অনুষ্ঠান, শুক্রবার 9:30 যেটা প্রচারিত হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, যদিও কিছুদিন সেটা বিরতিতে ছিল, আবারও প্রচার শুরু হয়েছে এবং আবারও পথ চলতে শুরু করেছে তালাশ। তালাশের দুজন আজকে আমাদের সঙ্গে, আপনারা চাইলেই তাদেরকে প্রশ্ন করতে পারেন, আপনাদের কোনো কিছু যদি জানবার থাকে। আমি জানি আপনাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আমাদেরকে SMS জানাতে পারেন 16260 এই নাম্বারে, যে কোনো প্রশ্ন আপনি অবশ্যই করতে পারেন। এছাড়াও আপনি ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটিতে আপনার প্রশ্নটি জানাতে পারেন, সেটা অ্যাড্রেস জানিয়ে দিই www.facebook.com/dhakafm90.4। তবে শুরুতে অবশ্যই একটা লাইক দিতে হবে, লাইক দিয়ে মেম্বার হয়ে যাবেন। এরপর আপনার প্রশ্নগুলি, সেখানে একটা পোস্ট দিয়েছি আজকের অন্ধকারের গল্পে। আজকের অন্ধকারের গল্প আসলে তালাশের গল্প, সো অন্যান্য পর্ব থেকে একটু ব্যতিক্রম। আমাদের আজকে যারা অতিথি রয়েছেন তাদেরকে জানিয়ে রাখি, অন্ধকারের গল্প মোটামুটি আমরা তালাশের মতো করেই একটা অনুষ্ঠান আমরা দাঁড় করিয়েছি এবং আমরা ঠিক সেই ধরনের ঘটনাগুলিকে তুলে নিয়ে আসছি এবং আমাদের সঙ্গেও আমাদের শ্রোতারা সম্পৃক্ত, তারাও আসছেন, তারাও তাদের অজানা অধ্যায়ের কথা আমাদের সঙ্গে শেয়ার করছে।
আমরা আশা করছি যে তাদের প্রশ্নের উত্তর দিতে পারব
ইনশাআল্লাহ। সো আমরা আমাদের প্রত্যেক এপিসোডের শুরুতে একটা নির্ধারিত প্রতিবেদন থাকে অন্ধকারের গল্পের, সেই প্রতিবেদনটিতে যাব। প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ। সঙ্গে থাকুন, এই প্রতিবেদনটি শুনে আবারও ফিরে আসছি এবং এর মধ্যে আমি চাইব আপনারা আপনাদের প্রশ্নগুলি করবেন ফেসবুকে অথবা SMS এ। নাম্বারটি আরো একবার জানিয়ে দিই 16260 এই নাম্বারে। সঙ্গে রয়েছেন মনজুরুল করিম পলাশ এবং অপূর্ব আলাউদ্দিন, আর সেই সাথে আমি জুয়েল তো রয়েছি আপনার সঙ্গে, এবং আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক, জান্নাতুল ফেরদৌস শিপন এবং প্রযোজক সাদেক সামিও রয়েছেন, তারাও কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন আমাদের সঙ্গে। আশা করছি আপনারা মিস করবেন না, পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রং ফর্সাকারী ক্রিমের পরে এবারের অন্ধকারের গল্পের প্রতিবেদন তৈরি করেছেন তারেক আহমেদ। চলুন শুনি।
ছেলে কিংবা মেয়ে, যার কথাই বলি না কেন, প্রত্যেকেই চায় নিজেকে সুন্দর করে তুলতে, অপরের নিকট নিজেকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে। সৃষ্টিকর্তা কারোর গায়ের রং কালো, কারোর গায়ের রং ফর্সা করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। গায়ের রঙের উপর কারো হাত নেই, কিন্তু বাস্তবতা হলো সমাজে ফর্সা রঙের জয় জয়কার। যে মেয়েটি দেখতে সুন্দর, দেখা যায় অধিকাংশ ছেলে তার জন্য পাগল, তার সাথে কথা বলতে চায়, বন্ধুত্ব করতে চায়। জীবনে চলার পথে সে হয়তো কিছু কিছু ক্ষেত্রে বাড়তি সুবিধাও পেয়ে থাকে, কারণ আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। আর তাই তো ছেলে মেয়ে সবাই চায় সুন্দর হতে, নিজেকে সুন্দর করার জন্য প্রত্যেকের প্রাণান্তর চেষ্টা থাকে। যে করেই হোক মানুষ নিজেকে সুন্দর করতে চায়, আকর্ষণীয় করতে চায়। মানুষের এই চাওয়াকে কাজে লাগিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বের করছে নানা রকমের রং ফর্সাকারী ক্রিম, আর তাই তো ক্রিমগুলোর প্রচারের জন্য তারা ব্যবহার করছে বিভিন্ন সেলিব্রিটিদের। বর্তমানে বাজারে যে সকল রং ফর্সাকারী ক্রিম পাওয়া যাচ্ছে সেগুলোর ক্রেতা মূলত নারীরাই, কারণ এখনো মেয়েরা যতই গুণবতী হোক না কেন শেষ পর্যন্ত তাদের রূপের কথা উঠবেই, তাই তো তারা হামলে পড়ে রং ফর্সাকারী ক্রিমগুলোর ওপর। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যাচ্ছে, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, পন্ডস, কিউট, বোটানিক অ্যারোমা, সুমন্স অ্যারোমা ইত্যাদি। এছাড়াও ছেলেদের জন্য আছে বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম, যেমন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। সকল কোম্পানি অত্যন্ত দ্রুততার সহিত রং ফর্সা করার কথা বলে থাকে, কিন্তু কথা হচ্ছে দ্রুত ফর্সাকারী ক্রিমগুলো ব্যবহার করা কি ক্ষতিকর? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ বলেন,
যে বিশ্বের অন্যান্য দেশে কিন্তু রং ফর্সাকারী ক্রিম আছে যেগুলি সায়েন্টিফিক্যালি প্রুভেন যে তারা রং ফর্সা করবে কিন্তু শরীরের তেমন কোনো ক্ষতি করবে না। আমাদের শরীরের মেলানিন নামের একটি পদার্থ থাকে স্কিনে, সেটি আমাদেরকে রং কালো কালচেটাম রাখতে সাহায্য করে। এখন আমরা যদি অন্য কোন কেমিক্যাল এজেন্ট মিশিয়ে ওই মেলানিনকে নষ্ট করে দিই অথবা মেলানিন সিনথেসিস বন্ধ করে দিই তাহলে কিন্তু ফর্সা দেখা যাবে, কিন্তু সেটা তো আমরা চাই না। আমরা যে অনেক সময় দেখবেন অনেক মানুষেরই সাদা রং হয়, সেটা কিন্তু আমরা অনেক সময় ই করি না, কিন্তু মনে করি যে বেচারির অসুখটা হলো ভালো হয়ে গেলেই ভালো হতো। সুতরাং র্যাপিডলি যদি আপনি কালো রংকে সাদা করতে চান এটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর।
যে ক্রেতাদেরকে উদ্দেশ্য করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বাজারে রং ফর্সাকারী ক্রিম ছাড়ছে, অর্থাৎ নারীরা, তারা কি ক্রিম ব্যবহার করে উপকৃত হচ্ছে? কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নীতুর সঙ্গে।
এক একজনের স্কিন এক এক রকম, ঠিক আছে, তো সব স্কিনে সব ধরনের ক্রিম স্যুট করে না। দেখা যায় যে যেটা স্কিনের সাথে স্যুট করে না, তো ব্রন, মেস্তা, ইভেন অনেক স্পটও পড়ে ফেসে, তো সেটা অনেক দেখতে খারাপ লাগে মেয়েদের জন্য, যেটা মেয়েদের জন্য উচিত না। তো এটা বুঝে শুনে ইউজ করা উচিত, ঠিক আছে। দেখানোর জন্য ফর্সা হলে তো সেটা লাভ নেই, সেটা ওয়ান টাইম ইউজ, কন্টিনিউ থাকে না।
রং ফর্সাকারী ক্রিম সমূহ ব্যবহার করে ব্যবহারকারীরা ব্রন, মেস্তা, র্যাশ সহ বিভিন্ন রোগে ভুগছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ভুক্তভোগী কিন্তু কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে কোনো মামলা করে না বা সরকারের কাছেও নালিশ করে বলেও শোনা যায় না। বিদেশে কিন্তু প্রায় দেখা যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার ক্ষতিপূরণ বাবদ ব্যবহৃত পণ্যের কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পেতে। বাংলাদেশের ভুক্তভোগী ব্যক্তি ক্ষতিপূরণ দাবি না করলেও তারা তাদের সমস্যা সমাধানের জন্য ছোটেন ডাক্তারের কাছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর চৌধুরী মোহাম্মদ আলী বলেন,
কিন্তু পরবর্তীতে চলে যাওয়ার পরে ওই স্কিনগুলি আরো খারাপ অবস্থা হয়, অনেক সময় কালো হয়ে যায়, উস্কিয়ে যায়, আর অনেক সময় যে একেবারে সাদা হয়ে যায় এটা আর কালোই হয় না, সেই সাদাটা অনেকটা সেতু রোগের মতো দেখা যায়। বিভিন্ন ধরনের সাইড এফেক্ট তো প্রথমত জ্বালা যন্ত্রণা হতে পারে, ব্যথা হতে পারে, স্কিনটা কালো হয়ে যেতে পারে, ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে এটা শীতকাল হতে পারে, পরবর্তীতে জায়গাটা ফুলে যেতে পারে, ফুলে যেয়ে ফেটে ফেটে রস করতে পারে, ওই আগের মতো মাথা মেহেদি যে ধরনের রিয়েকশন হতে পারে এখানে একই রকম রিয়েকশন হতে পারে।
এই ক্রিম গুলো ব্যবহার করে তো আপনাদের কাছে অনেক রোগী আসে নাকি? তাদেরকে আপনারা আসলে কি ধরনের পরামর্শ দেন তখন? এখন কথা হচ্ছে সবাই কি দ্রুত ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করেন? না, কেউ কেউ আছেন সচেতন, যারা সচেতন রং ফর্সাকারী ক্রিমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। অর্পণা রীতি বিশ্বাস তেমনি একজন সচেতন তরুণী, তিনি বলছিলেন,
কোয়ালিটি তো খুবই খারাপ, আমি শুনছি পারক্সাইড বা মার্কারি এগুলো কিছু ইউজ করা হয়, কেমিক্যাল অনুসারে এগুলি স্কিনের জন্য খুবই খারাপ, আমি শুনেছি যে ক্যান্সারেরও প্রবলেম আছে। আর কমন যে ক্রিমগুলি ওগুলি দেওয়া তো খুবই মানে স্থায়ী তো অবশ্যই না, খুব তাড়াতাড়ি সেটা রং ফর্সা করে ফেলে, এটা বন্ধ করে দেওয়ার কিছুদিনের মধ্যেই স্কিনটা পুরোপুরি খারাপ অবস্থা হয়ে যায় আর প্রচুর ব্রন, অ্যালার্জি এগুলোর অনেক সমস্যা হয়।
আপনি বলছিলেন আপনার জানা আছে কেউ একজন সমস্যা হয়েছিল আপনার পরিচয়ে, তো কি ধরনের সমস্যা?
হ্যাঁ, ওর পুরো মুখ ভরে গিয়েছিল ব্রনে, এটা অ্যান্টিবায়োটিক খেয়ে প্রায় এক বছর লেগেছে ঠিক করতে।
রং ফর্সাকারী হিসেবে কিন্তু হার্বাল প্রোডাক্টও বাজারে জনপ্রিয়তা লাভ করেছে। এই সমস্ত ক্রিম সমূহ ব্যবহার করে অনেকেই ব্রন, মেস্তা, র্যাশ সহ বিভিন্ন রোগে ভুগছেন। শ্রোতা, আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছে করছে দ্রুত ফর্সাকারী ক্রিম সমূহে কি কি উপাদান ব্যবহৃত হয়, ব্যবহৃত উপাদান সমূহের ক্ষতিকর দিকগুলো কি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের কাছে জানতে চেয়েছিলাম,
এখানে নানা ধরনের কেমিক্যালস ব্যবহার করা হয় যেটি কুইক কালো রঙকে সাদা করবে বা কালচে রঙকে সাদা করবে। বোটানিক অ্যারোমিক অ্যারোমা নামে যে সমস্ত প্রোডাক্টগুলো উঠেছে এগুলির সবগুলি খারাপ, আবার এরাও সত্য নয়, কিন্তু অনেক ব্যবসায়ী আছে যারা অতি মুনাফার লোভে এমন কোন কেমিক্যালস ব্যবহার করছেন যেটিতে তাড়াতাড়ি করে স্কিনটাকে হোয়াইট করে দিচ্ছে। এর মধ্যে একটি কেমিক্যালস আছে মার্কারি। মার্কারি যদি বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্কিন ফর্সা হবে, কিন্তু মার্কারির যে ক্ষতিকর প্রভাব শরীরে থাকবে একসময় দেখা যাবে স্কিনে নানা ধরনের র্যাশ, তারপরে এই মার্কারি শরীরের বিভিন্ন জায়গায় অ্যাবজর্ব হয়ে যাবে, আমাদের লিভার ও কিডনিকে এফেক্ট করবে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এইগুলি থেকে আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে।
নামি দামি কোম্পানি সমূহ ছাড়াও বাজারে যেসব রং ফর্সাকারী ক্রিম পাওয়া যাচ্ছে সেগুলো সম্পর্কে একজন বিক্রেতার সরল বক্তব্য।
এই যে ক্রিমগুলি যে বুটানিক সেরামা, জিএম, তারপরে মেডোনা, মেডোরা, এই ধরনের ক্রিমগুলি যে প্রত্যেকটা কোম্পানির মধ্যে সরকার অনুমোদন দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় না এরা যাচাই বাছাই করে অনুমোদন গুলি দেয়। আমি মনে করি এগুলি ভালোভাবে জাস্টিফাই করে অনুমোদন দেওয়া উচিত।
অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে গায়ের রং ফর্সা মানেই যে সুন্দর, কবে থেকে এই ধারণা জন্মাতে শুরু করে? সম্ভবত ব্রিটিশরা উপমহাদেশে শাসন শুরু করবার পর থেকেই এই ধারণা জন্মাতে শুরু করে যে গায়ের রং ফর্সা মানেই সুন্দর। অবশ্য এরও আগে বর্ণপ্রথার সুবাদে এই ধারণা জন্মায় যে ব্রাহ্মণরা শুদ্ধ বিধায় সাদা এবং দলিত তথা নিম্নবর্ণের লোকজন অশুদ্ধ বিধায় কালো। ধীরে ধীরে ফর্সা হওয়ার ধারণা এত ব্যাপক বিস্তৃতি লাভ করে যে এশিয়া মহাদেশ কিংবা আরেকটু স্পষ্ট করে বললে ভারতীয় উপমহাদেশে ফেয়ারনেস ক্রিম কোম্পানিগুলোর সবচাইতে বড় বাজারে পরিণত হয়েছে। রং ফর্সাকারী ক্রিম সমূহের যতই ক্ষতিকর দিক থাক না কেন, তারপরও আমাদের কিন্তু ফর্সা হওয়ার চেষ্টা থেমে থাকবে না। এখন কথা হচ্ছে আমাদের কি করা উচিত, বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ।
একটি জিনিস মনে রাখতে হবে যে আপনি আজকে গাছ লাগিয়ে কালকে ফল পাওয়ার কথা না, আপনাকে এটি সময় দিতে হবে। কিন্তু আমরা সময় দিতে চাই না, আমরা চাই রাতারাতি রং পরিবর্তন করতে। এবং আমাদের বোটানিক অ্যারোমা নামে যেগুলি ব্যবহার করা হচ্ছে, এটা ঠিক যে অনেক গাছপালারই ভালো গুণাগুণ রয়েছে, কিন্তু সেই গাছপালা ব্যবহার করা হচ্ছে নাকি সেখানে অন্য কোন কেমিক্যালস ব্যবহার করা হচ্ছে সেটি কে বলবে? সেটি টেস্ট করার জন্য দরকার আধুনিক যন্ত্রপাতি এবং যারা এটাকে সরাসরি টেস্ট করে বলবে যে এটা মানুষের জন্য নিরাপদ না নিরাপদ নয়। আর একটি জিনিস, এগুলি মার্কেটে দেওয়ার আগে এগুলি কিন্তু এনিমেলের উপর টেস্ট করা উচিত ছিল। ডেফিনেটলি তারা বলবেন যে আমরা টেস্ট করেছি, তো টেস্টটা দেখাতে হবে তাহলে করে। এবং যদি এইগুলি কন্ট্রোল করার জন্য সরকারের কোনো এজেন্সি না থাকে তাহলে এই প্রবণতা বাড়বে। আপনি খেয়াল করে দেখেন বাজারে অনেক আজকাল পারফিউম পাওয়া যায়, যে পারফিউমের বোতলগুলি বিদেশ থেকে আনা পারফিউমের মধ্যেই কিন্তু রিফিল করে দিয়েছে। আসলে ওই জিনিস নয়, কম দাম, মানুষ কিন্তু প্রভাবিত হয়ে কিনছে এবং মানুষ লুজার হচ্ছে। ঠিক একইভাবে রং ফর্সার নামে আমরা এমন কোনো কিছু কিনবো না যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে, এবং একসময় দেখা যাবে যে মুখকে আমি সুন্দর করতে চাচ্ছি সেই মুখ মানুষের কাছে দেখাতেও অনেক সময় কষ্ট হতে পারে।
এই ছিল আমাদের আজকের অন্ধকারের গল্পের নির্ধারিত প্রতিবেদন, তৈরি করেছেন অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ। অনেক ধন্যবাদ এত দারুণ একটি প্রতিবেদন আমাদেরকে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য, আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রতিবেদনটি নিয়ে পলাশ ভাই কি বলবেন?
এই রং ফর্সাকারী ক্রিমের বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা আছে, তার মানে এই না যে আমি নিজে ব্যবহার করছি। গত নভেম্বরে আমি আফ্রিকা ট্যুরে গেছিলাম, ওই কঙ্গো আর উগান্ডাতে। এত কালো মানুষ দেখে আমার কাছে মনে হলো যে ওদেরকে ফর্সা হতে ইচ্ছা করে না, হলে আসলে করলে তারা রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করছে না কেন। আমার যে অভিজ্ঞতার কথা বলতে চাই যে একটা জায়গায় আমি কাজ করতাম, তখন সেখানে একটা বিষয় মানে নির্ধারিত ছিল যে রং ফর্সাকারী ক্রিম নিয়ে একটা অনুসন্ধান করতে হবে পুরোটা। তো সেই অনুসন্ধান দীর্ঘদিন কাজ করার পরে আসলে ফাইন্ডিংস গুলো এরকমই ছিল। কাজ করার পরে যেদিন এটার উপস্থাপনার অংশ, যিনি উপস্থাপক ছিলেন শুটিং করবেন, আমি তো স্ক্রিপ্ট লিখলাম সবকিছু করলাম, উপস্থাপক আর আসছেন না। তো পরে আমি বারবার ফোন করছি, আসেন, সময় শেষ হয়ে যাচ্ছে, আসেন না কেন। তো শেষ পর্যন্ত বললেন আচ্ছা এটা বাদ দাও, এটার আগের যে পর্ব ছিল সেটা রিপিট করে দিই, এটা আমরা করছি না। কারণ আপনি জানেন যে টেলিভিশন রেডিও বা যে কোনো মাধ্যমে বলেন যে বিজ্ঞাপন একটা বড় উপার্জনের মাধ্যম এবং এই রং ফর্সাকারী ক্রিমগুলোই মূলত হচ্ছে যে একটা বড় অর্থের যোগান আসে ওখান থেকে, তো আমার সেই পর্ব প্রচারিত হয় নাই, আমার এটা হচ্ছে যে মনে থাকে, কারণ হচ্ছে যে ওই মানে একটা বাঘের একটা ধর্ম আছে। হ্যাঁ, যদি আপনি যে বাঘ শিকারকে ধরে এবং খেয়ে ফেলে সেই শিকারকে বাঘ কোনোদিন মনে রাখে না, কিন্তু ধরতে 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 একেবারে নাগালের মধ্যে এসেও যখন হচ্ছে যে খেতে না পারে ওই শিকারকে বাঘ কোনোদিন বলে না। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তালাশে এসে পরবর্তীতে যেটা দাঁড়ালো যে আমরা খুব অপূর্ব মনে আছে যে একটা খুবই নামি দামি ব্র্যান্ডের কিছু খাদ্যদ্রব্য নিয়ে আমরা পরীক্ষা করতে শুরু করলাম, যখন যখন আমরা ফিল্ডে নামি মানে মাঠে নামি কাজ করার জন্য, তখন থেকে আসলে আমরা আসলে কি পাবো বা কি পেয়েছি সেটা পর্যায়ে যাই নাই, তার আগে থেকে আমাদের অফিসে আসলে বিভিন্ন ধরনের তদবির আসতে শুরু করলো এবং প্রেশারও বলতে পারেন। সেই অবস্থায় আমি অপূর্ব কাছ থেকে অংশটুকু শুনতে চাই।
আমার আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি যখন একটা মার্কেটে গেলাম এবং পণ্যটা যখন হাতে নিলাম, হাতে নিয়ে যখন সিজ মানে আমার সাথে ছিল ডিসিসি কর্মকর্তা একজন যিনি সিজ করবেন এটাকে এবং পরীক্ষা করবেন পরীক্ষাগারে নিয়ে, তা আমি খুব অবাক হলাম যে আমি ওই পণ্য যখন হাতে নিয়েছিলাম তার পাঁচ মিনিটের মধ্যে আমার কাছে ফোন চলে আসে যে আপনি কি ওখানে আছেন কিনা।
আমি বললাম দ্রুত
এখন তো আপনার মোবাইল যুগ, আপনার যে কোনো মাধ্যমে তারা যোগাযোগ করে ফেলতে পারে। তো শেষ পর্যন্ত যেটা হলো যে আমরা সিজ করলাম, সিজ করে আমার ভালো লাগছিল যে না যিনি এই কাজটি করছিলেন আর কি ডিসিসি কর্মকর্তা উনি খুবই অনেস্ট এবং উনি এগুলো ছাড় দিচ্ছেন না, ওনার কাছে অনেক ফোন আসছে অনেক, এবং ওনার কাছে আরেকটা জিনিস দেখলাম যে উনি ফোনটা বন্ধ করে রেখেছেন, আমি যদি আগে ওই পলিসিটা জানতাম আমি হয়তো বন্ধ করে রাখতাম আর কি ফোনটা। যাই হোক, কাজটা হচ্ছে ওনার, উনি সবগুলো সিজ করলেন এবং হচ্ছে যে অনেক নামি দামি ব্র্যান্ডের অনেক পণ্যগুলো নিয়ে গেলেন, নিয়ে গেলে উনি পরীক্ষা করতে দিলেন। তো পরীক্ষার ফলাফলটা আসবে সাত দিন পর। আমি একটু অবাক মানে একটু ভয় পাচ্ছিলাম যে আমাদের পর্বটা ধরাতে পারবো কিনা, আসলে আমাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, সেই টাইম ফ্রেমের মধ্যে আমি রিপোর্টটা পাবো কিনা। তো আমি হিসাব করে দেখলাম যে আমাদের পর্ব অন এয়ারের জাস্ট তিন দিন আগে আমি রিপোর্টটা পেয়ে যাচ্ছি। তো আমার যখন আমি ফলো আপ করছিলাম যে পরীক্ষাগারে কি কি হচ্ছে, যখন পরীক্ষাগারে আমি গেলাম যারা পরীক্ষা করবেন, সিজ করার হচ্ছে একজনের দায়িত্ব আর পরীক্ষা করার দায়িত্ব কিন্তু আবার পরীক্ষাগারের আরেকজন কর্মকর্তা আছেন। তো পরীক্ষাগারের কর্মকর্তা আমাকে দেখে কিন্তু বললেন যে আপনি এখানে কেন আসছেন, এই বিষয়গুলো তো আপনার এখানে আসার দরকার নেই, এবং আমাকে একরকম তাড়িয়ে দিলেন। তো আমি ব্যাক করি ওখান থেকে, আমার মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে আসলে শেষ পর্যন্ত আসলে রিপোর্টটা কি আসবে, ভালো আসবে কিনা, কারণ ওনার আচরণই মনে হচ্ছিল যে রিপোর্টটা একটু ভুলভাল আসতে পারে, অন্য কোনো ব্যাপার ঘটছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডিসিসি যে চিফ যিনি এইটা তদারকি করেন উনি আমাকে সাহস দিলেন যে রিপোর্টটা ভালো আসবে, আপনারা রিপোর্টটা পাবেন, যেরকম রিপোর্টই আসুক না আপনারা রিপোর্টটা পাবেন। তো যেসব পণ্যগুলো সিট করা হলো মানে তখনই ওইসব পণ্যের মালিকরা মানে কোম্পানির মালিকরা বা আপনার প্রতিনিধিরা ডিসিসি ভবনে আপনার ঘোরাঘুরি করতে লাগলেন এবং খুবই তদবির করতে লাগলেন। আমাদের অফিসে তো তদবির করলেনই মানে ডিসিসি, এখন ডিসিসি ওইখান থেকে পরীক্ষাগার থেকে যাতে রিপোর্টটা যাতে না আসে, শেষ পর্যন্ত আমাদের শুক্রবারে আমাদের প্রোগ্রামটা অনিয়ার হয়। আমি আমার মনে আছে এখনো যে বৃহস্পতিবার রাতেও আমি আমার আমি রিপোর্টটা পাইনি, আনফর্চুনেটলি রিপোর্টটা আমাদেরকে দেয়নি, তারা
ডিলে হচ্ছে
এবং বলছে যে এই রিপোর্ট অনেক সময় লাগবে, এটা রোববার ছাড়া হবে না, কারণ বৃহস্পতিবার বন্ধ হয়ে যাবে, শুক্রবার শনিবার ডিসিসি বন্ধ, রোববারে আমরা এটা বলছে যে রোববারে দিব আমরা। তা আমি খুব নার্ভাস হয়ে গেলাম এবং বলছে যে আমরা আসলে কি দেখাবো আসলে, কারণ রিপোর্টটাই হচ্ছে আমার মূল জিনিস। শেষ পর্যন্ত যখন আমি অনেকবার ট্রাই করলাম এবং রিপোর্টটা কিন্তু চলে আসছে, আসলে আমাকে দেওয়া হয়নি রিপোর্টটা, চলে আসছে রিপোর্টটা দেওয়া হয়নি। এবং আমি তখন আমরা গবেষণা আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে কি করা যেতে পারে। তারপরে আমি ফোন দিলাম ডিসিসি কর্মকর্তা যিনি চিফ যিনি তদারকি করেন ওনাকে, স্বাস্থ্য কর্মকর্তা আর কি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে পণ্যগুলো তো আপনারা কি পেয়েছেন, এরপর উনি আমাকে টেলিফোনে মানে মোবাইল টেলিফোনে উনি আমাকে রিপোর্টটা মৌখিকভাবে ই করলেন। এবং আমাদের মনে আছে যে এডিটিং অবস্থায় আমরা জাস্ট এক ঘন্টা আগে আমরা ধরাইছি যে রিপোর্টটার ফলাফল হচ্ছে এই,
মাত্র
এক ঘন্টা আগে।
আচ্ছা আচ্ছা,
আসলে মূল প্রেশারটা তো ওখানে যেমনটা ছিল, আমি বলছিলাম রং ফর্সাকারী ক্রিম থেকে আসলে কথাটা এদিকে আসছে যে আমাদের তালাশের কথা যদি বলি, যে বলা হয় যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রেস্টিজ শো হচ্ছে তালাশ, মানে প্রেস্টিজ ক্যারি করে এটা। তো বিভিন্ন সময় বলা হয়েছে যে এত জনপ্রিয়তার পর্যায়ে যখন গেছে তালাশ, তখন এই প্রোগ্রামটা ধরেন স্পন্সর নেওয়া হবে কিনা, যে কারো সৌজন্যে বা অমুক পাওয়ার্ড বাই সামথিং এরকম কিছু হবে কিনা। তো আমাদের ম্যানেজমেন্ট সবসময় একটা জিনিস, মানে আমরা এখন পর্যন্ত খুব প্রাউড ফিল করি যে তালাশকে তারা কখনোই বেচতে চায় না। এবং আপনি চিন্তা করেন যে ফিল্ড লেভেলের একজন রিপোর্টারের কাছে এত তদবির বা তার কাছে ফোন আসা যখন শুরু করলো, সেই সিটি কর্পোরেশনের কর্মকর্তার কাছে যখন ফোন আসা শুরু করলো, তার চেয়ে আরো ক্লোজ কানেকশন কিন্তু অফিস। তার মানে অফিসে হিউজ প্রেশার তৈরি হলো। এবং আমাদের অফিসের আমাদের এই তালাশকে সরাসরি টেক কেয়ার যিনি করেন তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার, আমাদের ম্যানেজিং এডিটর ছিলেন তখন। তো উনি শামসুর রহমান সাহেব, উনি সবসময় প্রেশারটা তিনি নেন। আমি বলি যে আমরা কাজ করতে থাকি, আপনি প্রেশার নেন, আর আমরা আমরা আসলে এইভাবে কাজ করি, মূল প্রেশার গুলো উনি নেন
এবং
একটু না বললেই নয় আসলে, যে যখন এই পণ্যগুলো পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্টটা আসছে, ইতিমধ্যে আপনারা জানেন যেটা পলাশ বললেন যে একটা বিজ্ঞাপনের একটা বিষয় থাকে, অনেকে প্রচার করতে চায় না। ইতিমধ্যে কিন্তু ওই বিজ্ঞাপনগুলো কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চলছিল। তো ওই সাহসিকতা যে ওই পণ্যেরই আবার বিরুদ্ধে আমরা রিপোর্ট করছি, এই সাহসিকতা খুব কম দেখা যায় আসলে টেলিভিশনগুলোতে।
সো এটাই হচ্ছে তালাশ, তদবিরের সঙ্গে সঙ্গে তো মাঝে মধ্যে হুমকিও পেতে হয়েছে তালাশ টিমকে। এই বিষয়টি নিয়ে
আমরা একটা কথা আমার সবসময় মনে পড়ে যে আমরা যখন সবচেয়ে হার্ড হিটিং যে অনুষ্ঠান বলি আমরা, যে প্রথম দিকে সেটা ইয়াবা নিয়ে আমরা একটা কাজ করেছিলাম টেকনাফে,
এটা সেকেন্ড এপিসোড ছিল
না, সেকেন্ড এপিসোড না, এটা পরবর্তীতে কোন একটা এপিসোড হবে। তো ইয়াবার বিষয়টা ছিল যে আমি আর অপূর্ব আসলে সবসময় চেষ্টা করতাম যে ধরা যাক যে ড্রাগ, সাপোজ আপনি পপুলারিটির কিছু কিছু টেকনিক আছে, কিছু টেকনিক খুবই সস্তা টেকনিক, আপনি যদি দেখান যে একটা ছোট বাচ্চা ড্যান্ডি নামের যে একটা নেশা আছে, যে পলিথিনের মধ্যে আপনি সলিউশন টাইপের যে একটা আঠা মিশায় যেটা খায়, এগুলো যখন আপনি দেখাবেন, যখন দেখাবেন যে একজন ইয়াবা খাচ্ছে, একজন ইনজেকশন পুশ করছে, এই অনুষ্ঠান ডেফিনেটলি আপনার হচ্ছে জনপ্রিয় হবে। তো আমরা এই ধরনের কিছু অফ ট্র্যাকের বিষয়গুলো, টিকটিকি কিভাবে খায়, সাপের ছোবল কিভাবে নেয়, ধরেন এই ধরনের কিছু কাজ করার পর আমি আর অপূর্ব ডিসিশন নিলাম যে আমরা ভবিষ্যতে এই টাইপের কাজ আর করব না, যদি পারি উপরের লেভেলে যাব, তারপরের লেভেলে যাব, না হলে ড্রাগ নিয়ে আমরা আর কোনো কাজ করব না। পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে টেকনাফ, টেকনাফ যেহেতু ইয়াবার একটা বড় রুট এবং ওখান দিয়েই মূলত হচ্ছে যে আসে, তো সেটা হয়তো আমরা ভবিষ্যতে ওখানকে কাজ করার গল্পটা বলবো। তো সেই আমাদের 5.5 কোটি টাকার একটা মানহানির মামলা কিন্তু এখনো ঝুলছে আমাদের নামে ওখানকার,
ওই এপিসোডের পরে,
হ্যাঁ ওই এপিসোডের পরে ওখানকার স্থানীয় যে রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা সংশ্লিষ্ট থেকে মানে এই কাজটা করা হয়েছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে ওইটা যখন আমরা করে আসলাম, তখন একজন জেনারেল পদমর্যাদার একজন আর্মি অফিসার আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে তোমার ভয় লাগে না, তোমাদের ভয় লাগে না যে এত সাহস করে করো কিভাবে, আমার কর্নেল মেজর সবাই ওখানে কাজ করে বিজিবিতে, তারা পর্যন্ত হেস্তনেস্ত হয়ে যায় সব সময়, কিন্তু তোমরা কাজ করে আবার বের হয়ে আসলো এবং সেটা টিভিতে দেখালা এটা। আমি বললাম আমরা আসলে খুবই ভীতু একটা টিম, বলে যে ভীতু টিম তাহলে কাজটা হলো কিভাবে। আমি বললাম যে আমরা যখন পরিকল্পনায় বসি তখন কাজটার ভয়াবহতা এমন পর্যায়ে হয়তো আমরা চিন্তাই করিনি, সবচেয়ে খারাপ দিকটা চিন্তা করে আমরা খুবই ভয় পাই, কিন্তু কাজটার মধ্যে যখন আমরা ঢুকে পড়ি ওইটা ভয়টাকে কাটিয়ে, তখন আর আসলে ভয় থাকে না, কাজটা শেষ করার পর আবার ভয় পাই, না জানি কি হয় না জানি কি হয়, এইভাবে আসলে কাজের মধ্যে যখন ঢুকে পড়ি এইভাবে আসলে চলছে, ভয় হুমকি মামলা বা চলাফেরা সাবধানতার কথা বলেন যে কোনোভাবেই বলেন। আরেকটা জিনিস হচ্ছে যে পেশাটাই এমন, আর আমরা যেহেতু অনুসন্ধানী সাংবাদিকতা করি সেহেতু ওই জিনিসটা যদি মাথার মধ্যে রাখি তাহলে আমরা আসলে কোনো কাজ করতে পারবো না। একটা সব শেষে আপনি যখন এখানে উপস্থাপনা করছেন, রেডিওর আরজে বলেন, টেলিভিশনের উপস্থাপক বলেন, আপনি সবাই আসলে একটা স্বাভাবিক জীবন চায়, যে আমি রাস্তায় একটু স্বাভাবিকভাবে ফ্রিলি আমি হচ্ছে যে ঘুরে বেড়াবো, আমি সবসময় যদি একটা ভয় আমার মাথার মধ্যে থাকে আমাকে তো স্বাভাবিকতা নষ্ট হয়ে যাবে, একটা জীবনের স্বাভাবিকতা নষ্ট হওয়া মানে সবকিছু হারিয়ে ফেলা।
তারা বুঝবেন যারা আসলে এই স্বাভাবিক জীবনটা পান না, যারা আছেন তারা কিন্তু খুব একটা বুঝতে পারবেন না।
সো আমাদের এটা আসলে একটা মানে যাই বলেন একটা অভ্যাসের পর্যায়ে চলে গেছে, যেগুলোর মধ্যে থাকতে থাকতে আপনি প্রেশার নেওয়াটা আসলে কতদিন নিতে পারেন, একটা পর্যায়ে আপনার কিন্তু একটা হ্যাবিটে পরিণত হবে জিনিসটা,
এটা স্বাভাবিক আসবে,
এটাই হয় আর কি।
শো মাস্ট গো অন, শো চলবে। আচ্ছা, অনেক প্রশ্ন আমরা পেয়েছি, আমরা প্রশ্নগুলিতে যাব একটু পর। সবাই অনেক পছন্দ করেন তালাশ এই শোটি, ফেসবুকে অনেকে জানিয়েছেন, অনেক এস এম এস করেছেন, দুজনকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি লাস্ট এপিসোডে এত চমৎকার করে খাদ্যের উপরে যে পানীয় বোরহান এবং মাঠা লাবাং সেটা নিয়েও আমরা দেখতে পাচ্ছি আসাদ ঢাকা থেকে এই এস এম এস টি পাঠিয়েছেন, ব্যাপারটাকে তুলে ধরেছেন, আমাদেরকে সচেতন করেছেন, এজন্য ধন্যবাদ আপনাদেরকে। এবং এভাবেই নির্ভীকভাবে তালাশ চলবে, এগিয়ে যাবে সেই প্রত্যাশা করেছেন, তারা সবাই তালাশের সঙ্গে আছে সেটা জানি
আমরা, মানে আশা করি। এবং আমাদের প্রত্যাশা, আমাদেরও তো একটা দাবি আছে যে দর্শকরা আমাদের সাথে থাকবেন, সেই দাবি থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে তালাশের একটা বিষয় নিয়ে আমরা কিন্তু সমালোচিত, সেটা হচ্ছে যে আমাদের গতি,
আচ্ছা
এক, আরেকটা হচ্ছে করণীয়। এই গতি আমরা কখনো কমাই নাই এবং হচ্ছে যে করণীয় কি এই কথাটা আমরা কখনো বলিনি।
আচ্ছা,
তালাশ যখন শুরু হয় তখন হচ্ছে যে আপনি আমাদের কাছে যে রেসপন্স সেটা হচ্ছে যে হয়তো আমরা আধা ঘন্টার অনুষ্ঠান করি, লোকজন ভাবে যে সাত মিনিট আট মিনিট শেষ হয়ে গেল, এত দ্রুত চলে। আরেকটা হচ্ছে যে করণীয় কি এটা কখনো বলিনি, এই কারণে আমরা বিশ্বাস করি যে গণমাধ্যম যেসব বিষয় তুলে ধরে সেসব দেখার মতো লোক আছে, আপনি না দেখতে পারেন, আপনার ফ্যামিলির আরেকজন দেখছে বা সে আরেকজনকে বলছে, পরের বার হয়তো দেখছে, এভাবে হয়তো প্রশাসনের কাছে ঘটনাটা চলে যায়। সুতরাং আমি যদি সমস্যা তুলে ধরতে পারি, করণীয় যদি বলে দিই, আসলে তাহলে তো কারো কিছু করার থাকে না। আমরা চাই যে আমরা জিনিসটাকে তুলে ধরলাম, হয় যদি প্রশাসন কিছু না করে, যদি যাদের ব্যবস্থা নেয় তারা কোনো কিছু না করে, আপনি তো অন্তত সচেতন হতে পারলেন।
জি,
এটাই হচ্ছে মূল উদ্দেশ্য।
এবং এই এপিসোডটি নিয়ে আমাদের আরজে রীতা কিছুক্ষণ আগে শো করছিল, সে প্রশ্ন করেছে আপনার কাছে যে কিভাবে খবর পেয়েছেন এবং এই কারখানাটি কোথায়, পুরো ব্যাপারটা আসলে কিভাবে হলো, এই শোটা সম্বন্ধে একটু জানতে চেয়েছেন।
যেমন ধরেন যে আপনি কিভাবে খবর পেয়েছেন, আমি প্রথমেই বললাম যে আমাদের একটা খুবই শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে সারা দেশের মধ্যে, যে বিভিন্ন মাধ্যম থেকে মানে এবং দর্শকদের কাছ থেকে আমরা খবরগুলো মূলত পাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা চোখ কান খোলা রাখি।
আচ্ছা,
ধরেন কোথাও চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, ওখান থেকে হয়তো পাশে কেউ বসে কোনো একটা কথা বলছে, সেখান থেকেও আমরা ঘটনাগুলো নিয়ে নিই। যে মাঠার যে বিষয়টা আসছে, বিষয়টা এরকম ভাবে আসছে যে কোথায় কোথায় হয়তো মানে কোথাও আমরা শুনছিলাম যে মাঠার মধ্যে টিস্যু পেপার, টয়লেট পেপার বা টিস্যু পেপার ব্যবহার করা হয়। যদি করা হয় তাহলে এটা আমরাও খুঁজে পেতে চাই। এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের পরিচিত, ধরেন যে অপূর্বকে বললাম যে আচ্ছা এরকম একটা ঘটনা ঘটছে, আপনি একটু খোঁজ লাগান, তারপরে সে হয়তো দশজনকে বললো, তার নেটওয়ার্কে আরো দশজনকে বললো, এরকম করতে করতে দেখা যাচ্ছে যে একটা জায়গা আইডেন্টিফাই করলাম যে এই এরিয়ার মধ্যে এটা হতে পারে। তারপরে তো আপনি যেহেতু একটা ফোকাসড একটা জায়গায় আছেন যে আমি এই জিনিসটাই চাই, এই কারখানাগুলো কোথায় হচ্ছে, তারপরে আমরা আসলে এখানে জিনিসটা আসছে যে প্রথমত তালাশ ছিল হচ্ছে যে সবাই বলে যে একটা অপরাধ বিষয়ক অনুষ্ঠান, তারপরে এটা পরিবর্তন হয়ে হলো যে না, আমি বললাম না এটা অপরাধ বিষয়ক অনুষ্ঠান না, এটা আসলে অনুসন্ধানমূলক অনুষ্ঠান। এই জায়গা থেকে আমরা আমাদের গত বইমেলায় একটা বই বেরিয়েছে তালাশ নামে, তো সেখানে আমরা ডিফাইন করেছি আমাদের কর্মকাণ্ডকে, সেখানে আমরা আমরা বলেছি যে আমরা আসলে অনুসন্ধানমূলক না, আমরা আসলে গোয়েন্দা সাংবাদিকতা করি।
জি,
সুতরাং আমরা ধরেন ডিটেকটিভ ব্রাঞ্চ বলেন, সিআইডি বলেন, যারা কাজ করে তারা কোন নেচারে কাজ করে, আমাদের আসলে টিমের স্ট্রেংথ অনেক বেশি। আমরা হয়তো একজনকে দুই তিন মাসের জন্য, হয়তো সামনে বলা হবে যে দুই তিন মাসের জন্য হয়তো আপনার কোন কোম্পানিতে আমার লোক কাজ করছে কিনা আপনি কিন্তু জানেন না, এটা এটা আসলে বাড়ছে আমাদের, এই শক্তিটা আসলে বাড়ছে।
গ্রেট, আমরা অনেক কিছু জানতে পারছি আস্তে আস্তে, এবং মনে হয় যে যতক্ষণ পর্যন্ত তারা থাকবেন মনজুরুল করিম এবং অপূর্ব আলাউদ্দিন, আমরা এমন অনেক কিছুই জানতে পারবো। দুঃসাহসিকতার সঙ্গে কাজ করে চলেছে তালাশ টিম। দেখতে পাচ্ছি মিতা লিখেছেন, খুব ভালো লাগছে আজকের এপিসোডটি শুনে, এবং তালাশ টিমের সব মেম্বারকে স্যালুট করেছেন, কেউ যে নামটি লেখেনি, দয়া করে নামটি লিখবেন যে যেখান থেকে আমাদেরকে শুনছেন। ফেসবুকে দেখতে পাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদের সঙ্গে কানেক্টেড, এবং তারাও তাদের ভালো লাগার কথা শেয়ার করেছেন। অর্পিতা ফেসবুকে লিখেছেন, তালা সত্যি খুব ভালো লাগে। অর্পিতা আমরা বুঝতে পারছি, আমাদেরও অনেক প্রিয় একটি অনুষ্ঠান এই জনপ্রিয় অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশ। তালাশ নিয়ে গল্প হবে। আমরা অপূর্ব আলোদ্দিনের কাছে যাব। আমরা জেনেছি যে একটা এপিসোড বাংলাদেশ থেকে বের হয়ে দেশে বাইরে একটা না কয়েকটি এপিসোড এরকম হয়েছে, তো শুরুতেই অপূর্বের কাছ থেকে জানতে চাইবো এটা কোন এপিসোড এবং কবে, একটু বিস্তারিত আমাদের বলবেন।
এই এপিসোডটা হচ্ছে নারী পাচার নিয়ে। নারী পাচার নিয়ে আমরা তিনটি পর্ব করি। তো প্রথমত আসলে আমরা সিএডিতে, আমি সিএডির কথা বলবো, সিএডিতে আমরা একটা অন্য একটা কাজের জন্য যাই। তো অন্য একটা কাজের জন্য যেটা বললো যে মঞ্জুল করিম যেটা বললেন যে আমরা আসলে গল্প করতে করতে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাই, তো সেরকমই একটা ঘটনা যে সিএডিতে যখন আমরা ওইখানে অন্য একটা বিষয় নিয়ে কাজ করছিলাম, ঠিক সেই মুহূর্তে একটা ঘটনা আসে নারী পাচার নিয়ে। তো ওই ঘটনাটা শুনে আমার কাছে মনে হলো যে নারী পাচার নিয়ে আসলে কিছু কাজ করা যায়, এবং সেই ঘটনাটাকেই আমরা ফলো করতে করতে প্রথম পর্ব যখন করে ফেললাম, একটা পর্ব করলাম যে নারীরা কিভাবে পাচার হয়ে যায় ভারতে, বিশেষ করে পাচার হয়ে যায়। তো যখন ভারতে পাচার হয়ে যায়, ভারতে পাচারের রুটটা আমরা দেখলাম, রুটটা দেখলাম যে বেনাপোলের পুটখালী সীমান্ত এদিক দিয়ে পাচার হয়ে যায়। এবং পুটখালী সীমান্ত সম্পর্কে আসলে আমাদেরও ধারণা ছিল না তখন, তখন পর্যন্ত আমরা ভেবেছিলাম যে কাঁটাতারের বেড়া যেরকম সীমান্তগুলো থাকে ওইরকমই একটা জায়গা, হয়তো
একটা জায়গা আছে বোধ হয় একটু ফাঁকা,
চরের মাঠ বলে যে জায়গাটা,
তেরো ঘর
সিটমহল আছে, আপনি হয়তো জানেন। সে তো তেরো ঘর পার হয়ে যে জায়গাটা যেতে হয়, যে ইসামতে নদী, সেই নদীটা পার হলে হচ্ছে যে আপনার ভারত, এবং ওইখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। তো ওই নদীটা পার হতে পারলে কিন্তু ভারত চলে যাচ্ছে, এবং যে আমরা যে পাসপোর্ট ভিসা ছাড়া মানুষ যে ভারত চলে যায়, এই গল্পটা অনেক মনে করে যে বেনাপোল আপনার ইমিগ্রেশন দিয়ে চলে যায়, আসলে তা না, পাশে এই রুটটা দিয়ে চলে যায়। এবং আমরা এটা ফলো করতে করতে, আমরা একটা কথা না বলি নাই যে আমরা যখন পুটখালী চরের মাঠে যাই তখন ওরা অচেনা লোক দেখলে চিনে ফেলে, আমাকে বিজিবি বলেন বা ওইখানে যারা চোরা কারবারি করে সিন্ডিকেট কাজ করে, তারা আমাদেরকে দেখিয়ে আটকে ফেললেন যে এ তো অচেনা লোক, বা আমরা যদি কেউ যদি পার হয় তাহলে কোনো দালালের মাধ্যমে পার হয়, আমাদের সাথে কোনো দালাল নেই, কোনো কিছু নেই। তো আমরা প্রথম দিনে আটকে যাই এবং আমরা ফেরত আসতে বাধ্য হই আর কি। দ্বিতীয় দিন আমরা যে পলিসি অবলম্বন করি সেটা হচ্ছে যে আমরা একজনকে পাঠিয়ে দিই লুঙ্গি পরে, যে আপনি চরের মাঠে চলে যান লুঙ্গি পরে এবং ছোট একটা ক্যামেরা নিয়ে যতটুকু কাজ করা যায়। খুব অবাক বিষয় হচ্ছে যে সে ছোট ক্যামেরা নিয়েও কাজ করছে কিন্তু ছোট ক্যামেরা বের করতে পারছে না, কারণ তাকে এমন ভাবে লুঙ্গি পরে গেছে, তারপর কিন্তু তাকে খুব নজরদারিতে রেখেছে আর কি চোরাকারবীরা বা আপনার পাচাকে যারা এখানে সিন্ডিকেটের মেম্বার যারা থাকে ওইখানে। তো যাই হোক, চরের মাঠে আমরা অনেক কষ্টে অনেক কিছুই বের করে নিয়ে আসছি, তারপর আমরা অনেক দিন ধরে। তো যখন রুটটা পার হয়ে পারে চলে যায়, আমি এসে বললাম যে আমরা তো একটা পর্ব করলাম, আমার একটু ইচ্ছা আছে যে ওই পারে গিয়ে তারপর কোথায় যায়। তো একটা নারী পাচার হয়ে গেলে ওই পারে গিয়ে কিন্তু আসলে কয়েক জায়গায় বিক্রি হয়ে যায়। তো আমরা ভারতে গেলাম, ভারতে গিয়ে দেখলাম যে ভারতে এখানকার যে লিঙ্কগুলো আছে, যে ওরা যেভাবে রেস্কিউ করে নারীদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়, সে তেমন একটা এনজিওর মাধ্যমে আমরা ওইখানে একটা লিঙ্ক বের করি আর কি। তো লিঙ্ক বের করে আমরা কলকাতায় প্রথমে যাই, কলকাতায় গিয়ে আমরা সেই লিঙ্কগুলো খুঁজতে থাকি এবং পেয়েও যাই। প্রথমে যেটা হচ্ছে যে এক দেশ থেকে আরেক দেশে যখন আমরা যাই, কেউ কিন্তু বিশ্বাস করতে চায় না আমাদেরকে। ওই এনজিও কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন তারা আমাকে অনেকদিন মানে কোয়ারি করলেন যে আসলে কেন আসছি আমি। তো বিষয় সবই মানে তাদের কাছে হাতের মুঠোয় আছে কিন্তু দিতে চাচ্ছে না। আর হচ্ছে যে এইখানে আমি একা যদি আমি কাজ করতে যাই, তো যেটা হয় যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করতে হয় যে কি করবো, মানে পারবো কিনা আসলে বিষয়টা। তারপরে হচ্ছে যে মুম্বাই শহরে, ওইখানেও আমরা দেখলাম যে মুম্বাই শহরে যে কাজগুলো ওই লিঙ্কেই যাই। তো মুম্বাই শহরে গিয়ে আপনার যে জিনিসগুলো যেখানে যেখানে ওরা যায় ওই জায়গাগুলোতে আমরা আসলে যেতে পারি না, কারণ হচ্ছে যে জায়গাগুলোও চিনি না এবং হচ্ছে যে ভাষারও একটা সমস্যা আছে। তারপরে হচ্ছে যে আপনার সব মিলে হচ্ছে যে ওইখানে নতুন মানুষ মুখ দেখলে কিন্তু আপনাকে আটকে দিবে, এবং আরেকটা ঝামেলা হচ্ছে যে পুলিশই একটা ঝামেলা আছে। আমি যদি এখানে ওখানে যদি অনুসন্ধানের জন্য কোনো কাজ করতে যাই, পুলিশে একটা ঝামেলা থাকতে পারে বা ভিন্ন একটা দেশের জন্য। তো সবকিছু মিলে একটা ঝামেলার মধ্যেই ছিলাম আসলে। তারপরে ওইখান থেকে আমরা এনজিও গুলোর মধ্যে কথা বলতে বলতে তাদের কাছে আমরা আস্থা অর্জন করি এবং তারাই আমাদেরকে, তাদের কিছু গোয়েন্দা মানে গোয়েন্দাগিরি করে, তাদের মধ্যে গোয়েন্দাগিরি করে এরকম কিছু লোকের সাথে আমাদের আমাকে পরিচয় করিয়ে দেন। ওনারা যে তথ্যগুলো যেখানে যেখানে যান সেখানে সেখানে মুভ করেন আমাকে নিয়ে। তো আমরা বারগুলোতে দেখি যে মেয়েরা আছে, তারপর হচ্ছে যে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে মেয়েরা আছে,
ডিস্কোতে,
হ্যাঁ ডিস্কোতে আছে, নাচছে। তো ওই মেয়েগুলোর, বাঙালি মেয়েগুলো, ওরা ওরা জানে যে যারা গোয়েন্দাগিরি করে ওইখানে আবার একটা ধরন আছে। আপনি মনে করেন ওইখানে ভারতে আপনার ভারতের মেয়েরাও আছে, বাংলাদেশের মেয়েরাও আছে, নেপালি মেয়েরাও আছে। তো ওরা আইডেন্টিফাই করে যে কোন দেশের মেয়েরা, মানে এই মেয়েটা কোন দেশের, এটা দীর্ঘদিন থেকে থেকে আর কিন্তু ওরা আইডেন্টিফাই করে রাখে, একটা সময় গিয়ে রেস্কিউ করে। এটা হচ্ছে যে মেয়েদেরকে প্রথমে আপনার কাউন্সিলিং করে যে তুমি যে এখানে বিক্রি হয়ে গেছো এখান থেকে ফেরত আসবা কিনা। কাউন্সিলিং করার পরে হচ্ছে যে যখন তারা রাজি হয়, রাজি করানোর পরে হচ্ছে তাদেরকে রেস্কিউ করে। তো সবকিছু মিলে আমি আমি যে ওইখানে গিয়ে পেয়ে যাব বা একটা জিনিস যে সাথে সাথে নিয়ে আসবো, ওরকম কিছু ছিল না আসলে, একদম অপ্রস্তুত, একদম বলা চলে যে আসলে একদম নতুন ওইখানে। এবং জিনিসগুলো যে নতুন নতুন তথ্য জানলাম যে আসলে কিভাবে ওরা রেস্কিউ করে, রেস্কিউ করার বিষয়টা আমার জানা ছিল না। তো রেস্কিউ করে এনে তাদের এখানে রেখে দেন, মানে তাদের আবার আপনার সেভ হোম আছে ওইখানে রেখে দেন। এখন একটু মজার ব্যাপার হলো যে কষ্টের কষ্টের বিষয় আছে এখানে, যে মেয়েগুলোকে যখন এখানে রেস্কিউ করে, রেস্কিউ করে যখন তাদের শেল্টার হোমে রাখেন, তখন এরা একটা মেসেজ পাঠান বাংলাদেশে যে আপনাদের দেশে কিছু মেয়ে এখানে আছে, এদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা করেন। এই ফেরত নেওয়ার ব্যবস্থাতে অনেক ধরনের ত্রুটি এবং অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া আছে। আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হয়, এখান থেকে যদি ছাড়পত্র না পায় মেয়েগুলো কিন্তু ফেরত আসতে পারে না। তো মেয়েগুলো যে আগে যেখানে ছিল ওইখান থেকে এখানে কিন্তু আরেকটা জেলখানায় এসে আটকে থাকলো আর কি, মানে তারাও ওইখান থেকে বন্দী মনে করে, কারণ ওইখানে যে যখন থাকতো তারা কিন্তু কাঁচা টাকা পেত। আর এখানে এসে এক বছর, দুই বছর, তিন বছরও থাকে কেউ, কোনো কোনো মেয়ে ফেরত আসতে পারে না, কারণ যখন ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সেই মেয়েটা কিন্তু ওইখানেই থাকে। তো দীর্ঘ প্রক্রিয়া টক্রিয়া সবকিছু মিলে এখন অনেকগুলো ফুটেজ তাদের, তারাও যখন রেস্কিউ করে ওখানে ফুটেজ থাকে, তারপর হচ্ছে যে আপনার গোপনে ফুটেজ ধারণ করা, সবকিছু মিলে আপনার একটা বলা চলে চ্যালেঞ্জিং কাজ ছিল আর কি আসলে ওইখান থেকে। তারপর যখন আমি ইমিগ্রেশন পার হব তখন কিন্তু আমার ভয় ছিল যে আসলে এই ফুটেজগুলো নিয়ে আমি আসতে পারবো কিনা, কারণ হচ্ছে যে ইমিগ্রেশনে কিন্তু আমার যখন পাসপোর্ট দেখে যে আমি সাংবাদিক, তখন কিন্তু আমাকে ভালো করে চেক করা শুরু করলেন। এবং
কথা আসলে না বললেই নয়, অপূর্ব আলাউদ্দিন কিন্তু নিজে শ্বশুরে যাননি, সঙ্গে ডিভাইসও ছিল।
আমি জাস্ট হচ্ছে যে এখানে আমার কিছু মনে পড়ছে সেই ঘটনার কথা, যে ও যখন দেশে ফিরল তখন আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে আমাদের মাসুদ কি যেন ডিটেকটিভ মাসুদ রানা দেশে, আমাদের দেশে ফিরেছেন। তার কারণ ছিল এরকম যে ও মুম্বাই থেকে আমাকে ফোন করে বলছিল যে প্রথম সবচেয়ে জরুরি কথাটা হয়তো ও একটু ভুলে গেছে, সেটা হচ্ছে যে সাংবাদিক পরিচয়ে কিন্তু সে যায় নাই।
আচ্ছা,
তার পাসপোর্টে লেখা ছিল সাংবাদিক, কিন্তু সে আসলে ভিসা ছিল তার, টুরিস্ট ভিসা। সুতরাং তার যে ওখানে কাজ করা গোপন, আপনি একটা একটা গোপন ক্যামেরা নিয়ে গিয়ে কাজ করা বা একটা হ্যান্ডিক্যাম টুরিস্ট ক্যাম যদি আপনি নিয়ে যেয়ে কাজ করেন এবং সেখানে যদি আপনি ধরা পড়েন, যে কত বড় একটা ঝুঁকির ব্যাপার। তার মধ্যে হচ্ছে যে ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে আমরা দেখি জার্নালিস্টদের হচ্ছে বিভিন্নভাবে দুই তিনটা সিল দেওয়া থাকে। আমার পাসপোর্টে যতগুলো ইন্ডিয়ান ভিসা আছে যে নট ফর অফিসিয়াল পারপাস, এরকম অনেকগুলো সিল দেওয়া থাকে। সেরকম অবস্থার মধ্যে ও মুম্বাই এয়ারপোর্টে সম্ভবত একটা বড় ঝামেলায় পড়ে, যে ও পুলিশ চেকিং এর মধ্যে পড়ে আমার যতটুকু মনে আছে। তখন ও যে মেমোরি কার্ডটা ছিল সে আগে একটা জায়গায় লুকিয়ে রাখে, না হলে আসলে ওই ফুটেজগুলো ব্যাপার ছিল। আরেকটা যে জিনিসটা ছিল যে ও যখন কলকাতা থেকে মুম্বাই যাবে তখন আমাকে হঠাৎ করে ফোন করে বসলো যে আমি যদি ট্রেনে যাই তাহলে এত বেশি সময় লাগে বা টাকা লাগে, সেটার পরে সময়ের সাথে টাকা অত টাকা পয়সা ওকে দেয়া ছিল না, হয়তো বা কলকাতা পর্যন্ত গিয়েই কিন্তু ফিরে আসার কথা ছিল এরকম, তাহলে আমি এখন কি করব, কিন্তু না গেলে আমার কাজটা হচ্ছে না। আমি তখন আমি বলছিলাম যে আমাদের চিফ এক্সিকিউটিভ যিনি ওনার রুমে ছিলাম, জাস্ট ওকে আমি বললাম যে ঠিক আছে আপনাকে আমি কল ব্যাক করছি, কি করতে হবে। সাথে সাথে ওনাকে বললাম এই সমস্যা, ঠিক মনে হয় আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সে টিকিট পেয়ে গেছে কলকাতাতে বসে, সে হচ্ছে যে প্লেনের টিকিট পেয়ে গেছে। এইটা জাস্ট ওই মাসুদ রানার মধ্যেই পাওয়া যায় এরকম, যে এরকম এরকম সাপোর্ট ইনশিওর করা আছে তালাশের জন্য, না হলে আসলে এতটুকু যাওয়া সম্ভব না।
সত্যি জরুরি, সবার জন্য জরুরি। আসলে
মুম্বাই এয়ারপোর্টে যেটা বললেন যে মুম্বাই এয়ারপোর্টে আমাকে আটকে দিলেন পুলিশ, এবং খুব জেরার মুখে
ফেরার সময়টা
যারা করছিলেন এবং সবচেয়ে মানে যেটা বললেন আমি ডিভাইসটা আসলে আগে থেকে লুকিয়ে ফেলেছিলাম, তা না হলে খুব সমস্যাই হতো আসলে, কারণ আধা ঘন্টা বিভিন্ন ভাবে যারা করেছে আমার ডায়েরিগুলো পুরো পুরো দেখেছেন, যে ডায়েরিতে বিভিন্ন ঠিকানা দেখেছেন, যে বলল যে এইসব ঠিকানা কেন ডায়েরিতে লেখা, আমি এখানে এখানে গিয়েছিলাম কিনা, বিভিন্ন যারা মুখে যখন আমি বললাম যে আমি ঘুরতে আসছি, এইসব আমার একটা আসলে ইন্টারেস্টিং থেকে আমি এসব জায়গায় গিয়েছি এবং এগুলো নোট করে রেখেছি, এগুলো আমি কারণ এখানে ডায়েরি লিখব, এই কথা বলে আমি ফেরত আসছি আর কি।
তারপর ওই এপিসোড নিয়ে আর কোন, তারপর তো দেশে ফিরে আসলেন অপূর্ব ভাই, তারপর
তারপরে যেটা আমি বলছিলাম যে কোন একটা পর্ব আমাদের এরকম সম্ভবত আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করি না, আমরা নীতিগতভাবে দুইটা জিনিসই ঢুকি না, একটা হচ্ছে যে মার্ডার আর একটা জমি সংক্রান্ত ব্যাপার। আমরা শুরু থেকেই মানে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মার্ডারে আমরা মামলা যখন চলতে থাকে এটা আপনার 10 বছর লাগে, 5 বছর লাগে, 3 বছর লাগে, আমরা কোনো সলিউশন বা কোনো কিছু যদি দেখাতে না পারি তাহলে অযথায় আমরা একটা সময় নিয়ে একটা প্রতিবেদন করতে চাই না। দুই নম্বর হচ্ছে যে জমি জমা সংক্রান্ত আমাদের ফিল্ড যে এক্সপিরিয়েন্স, যে কাজ করার এক্সপিরিয়েন্স, যে আমি একটা জমি জমা সংক্রান্ত ঝামেলা বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি, এমনকি দুর্নীতি দমন কমিশনে একটা দীর্ঘ সময় পর্যন্ত সম্ভবত 80% কমপ্লেন পড়তে হচ্ছে যে জমি জমা সংক্রান্ত। তো আমরা কি কারণে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করি না, করি না কারণ হচ্ছে যে আপনি একটা বিষয়ে অনুসন্ধান করে সিদ্ধান্তে পৌঁছালেন যে এই জমিটা মালিক অপূর্ব ধরা যাক, ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি গিয়ে বললাম যে আমার কাছে তো কাগজ আছে, সো এই জিনিসটা আসলে কখনো শেষ হয় না। আপনি যে বলছিলেন যে দেশে ফেরার পরে কি হলো, আমরা যদি বলি যে এরকম কয়েকটা বিষয় আছে যে আমরা একটাতে কাজ করতে ঢুকে তিনটা করে পর্ব করে বের হয়ে আসতে হয়েছে, যেমন লক্ষ্মীপুরের লক্ষ্মী ছাড়া একটা খুবই আমাদের দুর্ধর্ষ একটা, তারপরে কিন্তু আমরা গ্যাংস অব লক্ষ্মীপুর নামে দ্বিতীয় পর্ব করতে বাধ্য হয়েছি, যে মামলা ইয়ে নারী পাচারের বিষয়টা যেটা বলছিলেন যে আসলে নারী পাচার হয় ওখানে ডিসকোতে নাচে, মুম্বাইতে পাচার হয়ে যায়, এত হাজার আছে ইনফরমেশনের পরে আসলে কি দাঁড়ায়, যে দেশে ফিরে আসে, ফিরে আসার পরে কি দাঁড়ায়। সবচেয়ে অবাক করলো আমাদের যে আমরা তৃতীয় পর্বে গেলাম কখন, যখন দেখলাম যে তারা এক ধরনের অভ্যস্ততার মধ্যে একটা পরিবেশের মধ্যে থেকে যায়, হঠাৎ করে দেশে ফিরে আসলে আমাদের সামাজিক অবস্থানটা এমন যে তাদেরকে আসলে সমাজ নিতে চায় না, পরিবার সমাজ কেউ তাদেরকে স্বীকার করতে চায় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা আবারও ফিরে যায়, আচ্ছা নিজের চেষ্টাতে ফিরে যায়। আমরা শেষ পর্যন্ত কিন্তু ওই অংশটুকুতেও গেছি, আমাদের আমরা বলি যে আমরা খুবই গতিশীল একটা অনুষ্ঠান করি, তারপরে এতটুকু ধৈর্য আমাদেরকে ধরতে হয়েছে কারণ আমরা শেষটুকু দেখতে চেয়েছি এটার।
সো ফাইনালি সেটা একটু দুঃখজনকই বটে আমাদের জন্য, যে তাদেরকে এত কষ্ট করে এত কিছু করবার পর ফিরে আনবার পরও আমাদের সমাজের কারণে তারা আবারও সেই পুরনো জায়গাটা
পুরনো জায়গায় চলে
যেতে। অনেক ধন্যবাদ। দেশের বাইরের এপিসোডগুলি নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটু বেশি ইন্টারেস্টেড, এবং গোয়েন্দা সাংবাদিকতা যেটা সেটা তো সত্যিই তালাশের সঙ্গে একেবারে খুব পারফেক্ট যাচ্ছে, সো সেটা নিয়ে আমরা শুনবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন অনেক ধন্যবাদ, সবাই এনজয় করছেন আমাদেরকে আমাদের এই আজকের এপিসোডটি স্পেশাল এপিসোড। হারুন জামালপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে, এরপরে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে সাব্বির খান লিখেছেন, আশা করি তালাশ অনুষ্ঠানটি বাংলাদেশের অপরাধকে অনিয়মকে অনেকটা কমিয়ে আনবে, কতটুকু আশাবাদী মঞ্জুরুল করিম?
আমাদের তালাশ একটা প্ল্যাটফর্ম, আমি যখন টেলিভিশনে তালাশ দেখি আমি কিন্তু একজন দর্শক, কিন্তু পার্থক্যের জায়গাটা হচ্ছে যে আমি আমার প্রশংসা শোনার চেয়ে আমি আমার খুঁত বা সমালোচনার জায়গাটা খুঁজি যে আসলে আরো কতটুকু ভালো করার আছে। আমরা যে কোনো সমাজ থেকে আসলে আপনি অপরাধের মাত্রা যদি আপনি কমাতে চান সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যে আপনাকে সচেতন হওয়ার। সবচেয়ে বড় সমস্যার জায়গা কোথায় এখন বাংলাদেশে, যেমন ধরেন আমি একটা উদাহরণ প্রায়ই বলি, যখন রানা প্লাজা ধসে গেল আমার বাসার সামনে একটা চায়ের দোকান, তো চায়ের দোকানে আড্ডা দিচ্ছে একজন, তো ধসে যাওয়ার সাথে সাথে কিছু কিছু টিভি চ্যানেলের ক্যামেরা সরাসরি আপনার হচ্ছে যে ওই যে ভাঁজগুলো আছে খাঁজ ওগুলোর মধ্যে ঢুকে পড়ে আপনার হচ্ছে যে কারো পা ঝুলছে বা এরকম বিভৎস দৃশ্য লাইভ করতে শুরু করলো, সরাসরি দেখাতে শুরু করলো। তখন তিন চারজন যখন চায়ের দোকানে আড্ডা দিচ্ছে তখন একজন বলছে যে ওই চ্যানেলটা খুবই ভালো দেখাচ্ছে, একেবারে কাছ থেকে দেখাচ্ছে, সবাই ওই চ্যানেলের দিকে মানে হুমড়ি খেয়ে পড়লো। ঠিক এক দুই দিনের মাথায় পত্রিকা থেকে শুরু করে অন্যান্য গণমাধ্যমগুলোতে সমালোচনা শুরু হলো যে এটা কতটুকু নীতিগতভাবে ঠিক যে এত কাছ থেকে দেখালাম। হ্যাঁ, তারপরে কিন্তু ওই চায়ের দোকানে ওই লোকজনই কিন্তু আবার আলোচনা করছে যে কত খারাপ মিডিয়া, কত খারাপ যে এরা এত কাছ থেকে দেখায়, এদের কি মিনিমাম মানে একটা নীতি নৈতিকতা বোধ নাই? আপনি বোঝেন, এখন কথা হচ্ছে যে আপনি অপরাধ নিয়ন্ত্রণ করবেন না, আপনি হচ্ছে যে একটা অনুষ্ঠান আপনাকে সহযোগিতা করছে, আপনি অনুষ্ঠানকে সহযোগিতা করছেন, আপনি যখন সচেতন হবেন তখন হয়তো নিজেকে বাঁচাতে পারবেন, নিজেকে বাঁচাতে পারা মানে আপনার ফ্যামিলিকে বাঁচাতে পারবেন। এইভাবে কিন্তু একটা একটা কমিউনিটি তৈরি হবে, যে সচেতন একটা সমাজ তৈরি হবে। তাছাড়া আমরা শুধু প্রত্যাশা করে বসে থাকব এবং একটা সময় যে আমরা একেবারে ফ্রি সোসাইটি একটা পাবো যেখানে কোনো অপরাধ নেই, এটা আসলে হতে পারে না। এটা হবে তখনই যখন আপনি আমি সবাই মিলে একটা যৌক্তিক জায়গায় পৌঁছে নিজেরা সচেতন হব।
জি, এই ফাঁকে জানিয়ে দিই, একটু আগে যারা জয়েন করেছেন তাদেরকে বলবো যে আজকের এপিসোডটি আপনি আবার কাল আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.dhakafm904.com, সেখানে গেলেই এই এপিসোড এবং পূর্বের অন্ধকার গল্পের সবগুলো এপিসোড আপনি পেয়ে যাবেন, সেখান থেকে পুরোটা শুনতে পারবেন। অনেকে একটু আগে জয়েন করেছেন, উত্তরা থেকে SMS করেছেন, এরপরে দেখতে পাচ্ছি আচ্ছা সবাই ফোনে কথা বলতে চান। আমরা অনুষ্ঠানের কোন একটা সময় চেষ্টা করবো আপনাদের সঙ্গে ফোনে কথা বলতে, এবং আমরা এর মধ্যেও কিছু কিছু দেখতে পাচ্ছি তালাশের কাছে অভিযোগ চলে এসছে যে এখানে এই হচ্ছে, এখানে এই হচ্ছে, ভাইয়া আপনারা আসুন কাজ করুন। সো এই প্রেশারটা কেমন, আসলে কি পরিমাণ অভিযোগ জমা পড়ে তালাশের কাছে?
আমরা আমরা দুঃখিত যে আমরা দর্শকদের সব অভিযোগ নিয়ে কাজ করতে পারি না। আমাকে যখন কেউ চিমটি দেয় সেটা আমার কাছে সবচেয়ে বড় বড় সমস্যা। আপনাকে কেউ খুন করে গেল আপনার পরিবারের কাউকে, সেটার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ আমাকে একজন চিমটি দিয়ে গেছে। তো মানুষ এতটুকু ভরসার জায়গা আমরা তালাশ যে চিমটি দেওয়ার খবরটাও আমাদের কাছে আসে, কিন্তু আমাদেরকে আসলে তখন নির্দয় হতে হয়, কারণ আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করি। আমাদের শুক্রবার করে অনুষ্ঠান হয়, আমাদের কোনো কোনো অনুসন্ধান শেষ করতে কয়েক মাস দেড় বছর ধরে আমরা কোনো কোনো অনুসন্ধান চালাই, তারপরে ওই সময়টাতে 15 দিনের মধ্যে আবার নতুন পর্ব নিয়ে আসতে হয়, এবং সবগুলো জায়গায় আমাদের পৌঁছানো সম্ভব হয় না। এই যে প্রেশারের কথা বলছেন, চাপ, মাঝে মাঝে এমন চাপ অনুভব করি যে মনে হয় যে মানুষের সব সমস্যার সমাধান যদি করে দিতে পারতাম। এত এত ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক থেকে শুরু করে এত বেশি সমস্যা কথা মানুষ আমাদেরকে বলতে চায়। আমরা আমরা একদিকে যেমন সন্তুষ্ট যে হ্যাঁ আমাদের উপরে মানুষের এত ভরসার জায়গা, আবার সমস্যাগুলো শুনলেও খারাপ লাগে যে আমরা অনেক সময় কিছু করতে পারি না, তবে আমাদের প্রত্যাশা থাকবে যে এইভাবে চলতে চলতে আপনারা যখন তথ্য দিতে থাকবেন, আপনারা যখন আমাদের সাথে একটা ফ্যামিলি হয়ে উঠবেন, আপনারা যখন হচ্ছে যে নিয়মিত যোগাযোগের যেসব মাধ্যম আছে সেসব মাধ্যমে আমাদের সাথে থাকবেন, তখন দেখবেন যে কোনো না কোনো সময় আপনার কথাও অন্য কারো গল্পের মাধ্যমে হলেও উঠে আসবে।
জি, আমাদের সঙ্গে রয়েছেন চৈতি উত্তরা থেকে, যে তালাশ প্রোগ্রাম করতে গিয়ে তালাশ টিম আসলে কি কি বিপদ ফেস করে, কি কি বিপদে পড়ে, অনেক জায়গায় কাজ করে, সারা দেশব্যাপী তালাশ কাজ করে, কিছু কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে বলেছেন উত্তরা থেকে। অনেক ধন্যবাদ চৈতি আমাদেরকে শুনছেন।
আচ্ছা, চৈতির জন্য বা আরো অনেকেই হয়তো বলছেন, জানতে চাচ্ছেন যেহেতু সবাই ভাবেন যে আমরা আসলে এত ঝুঁকি নিয়ে কিভাবে কাজ করি, আমরা তালাশ টিম যে ঝুঁকি নেয় সেটার আপনি 5-10% আপনি টেলিভিশনে দেখতে পান, 95% বা 90% আপনি দেখতে পান না, কারণ সেটার ক্যামেরায় ধরা সম্ভব হয় না। কারণ আমরা বিষয়টাকে তুলে আনি, তারপরে আমাদের কি অবস্থার মধ্যে যাচ্ছে, আমাদের নিজেদের দিকে ক্যামেরা কিন্তু ধরা থাকে না। এক, আমি এই প্রসঙ্গে অপূর্বর কাছ থেকে কিছু গল্প শুনবো, আমি জাস্ট সূত্রটা ধরে দিচ্ছি। আমাদের টিমে একজন আমাদের একজন মেম্বার ছিলেন, নাম পারভেজ। পারভেজ খুবই উচ্চাভিলাষী চিন্তা করত, যে এক চিন্তা করতে করতে একবার সে নিয়ে আসলো এরকম যে প্রফেশনাল কিলার, পেশাদার খুনিদের নিয়ে সে কাজ করতে চায়। তো অপূর্বর কাছে যখন বলল, অপূর্ব আমার সাথে শেয়ার করলো, আমি আর অপূর্ব দুজন মিলে চিন্তা করলাম যে এটা তো প্রায় অসম্ভব ব্যাপার, তো ওকে আমি হচ্ছে যে মানে ইয়ে দিয়ে রাখবো, একটু চাপ দিয়ে রাখবো, আর আপনি ওকে প্রশ্রয় দেবেন।
আচ্ছা,
টিম ম্যানেজমেন্ট বেসিক্যালি, আমি চাপ দিয়ে রাখবো যে এটা সম্ভব না, তুমি কিভাবে এটা কিভাবে মানে একজন প্রফেশনাল কিলার এসে কথা বলবে কিনা, একজন পেশাদার খুনি এসে কথা বলবে কিনা। সো ওই পদ্ধতিতে কাজ হচ্ছিল যে আমি চাপ দিচ্ছিলাম, ও বলছিল যে ঠিক আছে পারলে করো, এরকম অবস্থায় একবার সে হচ্ছে যে ইয়ে করলাম যে আমাকে বললো যে সাভারে একজন আছে, তো আমাকে সন্তুষ্ট করার জন্য জাস্ট আমাকে সাথে নিয়ে যাবে। খুব খারাপ ভাগ্য যে আমাকে সাভারে নিয়ে যাওয়ার পরে সেদিন তাকে পাওয়া যায়নি, তো আমি তাকে খুব খারাপ ব্যবহার করলাম সেদিন, যে তুমি কনফার্ম না হয়ে আমাকে কেন নিয়ে আসছো এখানে, আমি এখানে চেহারা দেখাতে আসিনি, বা এরকম অনেক কিছু বললাম। বলার পরে আমি অপূর্বকে এসে বললাম যে এরকম ঘটনা হয়েছে, কিন্তু আপনি কিন্তু ওকে প্রশ্রয় দেন, যদি উচ্চাভিলাষী চিন্তা করে যদি আসলে সে কিছু বের করে আনে, যদি ওকে আমরা থামিয়ে দিই তাহলে কিন্তু ওর মানে গ্রোথটা আসলে হবে না। যাই হোক, শেষ পর্যন্ত আসলেই দুই তিনজন পেশাদার খুনিকে আমরা আমরা পেয়ে যাই, কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যে তাদের কথায় আন্ডারওয়ার্ল্ড যে অন্য একটা জগতের এত বেশি কথা বেরিয়ে আসে যে আমাদের একটা পর্বের মধ্যে শুধু যদি কারো সাক্ষাৎকারী প্রচার করি একজন পেশাদার খুনি, তাতেও কিছু হয় না। তখন তখন আসলে তিনটা পর্ব করা হয়। একটা হচ্ছে যে নরসিংদীর হচ্ছে যে আগের বছরে সবচেয়ে বেশি খুন হয়ে যায় সেটা একটা পর্ব, দ্বিতীয়ত হচ্ছে যে পেশাদার খুনিরা কিভাবে কাজ করে সেটা একটা পর্ব, আরেকটা পর্ব হচ্ছে অস্ত্র কাহিনী। সেখানে আমরা কিন্তু অস্ত্রের যে কারখানা আছে মহেশখালীতে কক্সবাজার, সেখানে আমরা ঢুকে পড়ি। এটা একটা খুবই খুবই মানে ভয়াবহ একটা ঘটনা ছিল আমাদের। আমি মহেশখালীর ঘটনাটা অপূর্ব
মহেশখালীতে আমরা যেটা করি যে আমাদের একজন টিম মেম্বার ছিলেন কোমল সালাউদ্দিন, ওকে ওর কথা না বলি নয়, ও হচ্ছে যে ও হচ্ছে মহেশখালীর ছেলে। তো সেই সুবাদে হচ্ছে যে মহেশখালীতে কোথায় অস্ত্রের কারখানা আছে সে ভালো তথ্য আমাদেরকে দিয়েছিল আর কি। তো আমরা সে অস্ত্রের কারখানার জন্য আমাদেরও একটা খুব উচ্চাকাঙ্ক্ষা ছিল যে অস্ত্রের কারখানায় ঢুকবো, কারণ এতদিন আমরাও গল্প শুনেছি আসলে ঢোকা হয়নি বা দেখা হয়নি। তো সেই ইতিকে মঞ্জুর করিম, আমি এবং কোমল সালাউদ্দিন তিনজনই রওনা হই। তিনজনই রওনা হয়ে আমরা কক্সবাজার চলে যাই। কক্সবাজার গিয়ে কোমলের কাজ ছিল যে শুধু লিঙ্কগুলো মেনটেন করে, কখন টাইম দিবে কখন আমরা যাব। তো আমার তিন আমরা হাতে সময় নিয়ে গেছি, খুব অল্প সময়, পাঁচ ছয় দিনের সময় নিয়ে গেছি। তো চার দিন চলে গেছে এর মধ্যে কোনো যোগাযোগ নেই, মানে ওই সাইড থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। আমি তো মঞ্জুল করিম যেটা পারভেজের ক্ষেত্রে করেছিল, কোমলকে ঠিকই বলছে কি ব্যাপার তোমার, তুমি কোথায় নিয়ে আসলা এবং তোমার এলাকা, তারপর আমরা পাচ্ছি না কেন, এরকম একটা চাপের মুখে রেখেছে ওকে। তা আমিও খুব টেনশনে পড়ে গেছি যে আসলে কি করবো, কেন এত দূরে আসলাম এবং একটা যদি নাই দেখা হয় এবং যে আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম, যে স্বপ্ন নিয়ে আসছিলাম সেটা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে ঘটনাটা কি ঘটবে আসলে। তো শেষ পর্যন্ত আমরা রাত তিনটার দিকে খবর পেলাম যে এখনই যেতে হবে
এবং তারা অবশেষে রাজি হয়েছে।
আমরা রওনা হলাম। রওনা হয়ে জাস্ট হচ্ছে যে চকরিয়া যখন পার হই তখন আবার ফোন আসে যে আজকে হবে না, মানে আবার ব্যাক করতে হলো। তা শেষের দিন আমরা খুব মন খারাপ সবার, যে আমরা হয়তো আর পাচ্ছি না। তো আমরা সমুদ্র পাড়ে বসেছিলাম আর কি, আমার মনে আছে যে আমরা চার পাঁচজন বসে আছি, হঠাৎ করে একটা ফোন আসলো সন্ধ্যার দিকে যে আজকে হবে। তো আমরা সবাই গাড়ি নিয়ে আবার রওনা হলাম। রওনা হয়ে যখন রাত্রে 12টার পরে ওখানে যেতে হয়, 12টার পরে আমরা ওই মহেশখালীর পথে রওনা হলাম, গাড়ি পথে উল্টো পথে যেতে হয়। তো উল্টো পথে যখন গেলাম রাত্রে অনেক রাত, তখন 2টা বেজে গেছে, কোনো লোকজন নেই, দুই একজন লোক। তো একটা গাড়ি গেলে যখন এত মানে মহেশখালীর মতো একটা জায়গায় যদি একটা গাড়ি যায় সেই খবর কিন্তু পুরো এলাকা ছড়ায় যায় যে একটা গাড়ি ঢুকছে। এবং ওইখানে মহেশখালীর জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে প্রশাসনের লোকজন ওইখানে গিয়ে কোনো কাজ করতে পারে না, মানে একটা অস্ত্র যে উদ্ধার করবে সেই শক্তিও নেই। ওইখানে পুলিশ মার্ডার হয়েছে, কিছুদিন আগে একজন পুলিশ মার্ডার হয়েছে, কিছুদিন আগে হচ্ছে যে একজন ইউনিয়ন চেয়ারম্যান মার্ডার হয়েছেন, এবং প্রায় সময় তাদের মধ্যে গোলাগুলি হয়। এবং র্যাব গিয়েও ওইখানে কোনো কিছু করতে পারে না। র্যাবের কাছে যখন আমরা গেলাম বললেন যে হেলিকপ্টার ছাড়া ওইখানে গিয়ে অভিযান চালানো সম্ভব না, পাহাড়ের পাহাড় এবং সাগর দুইটার মাঝখানে, পাহাড়ের ভাজে ভাজে আসলে কারখানাগুলো গড়ে উঠেছে ওইখানে। এবং জায়গাগুলো হচ্ছে এরকম, আপনি যখন একটা পাহাড়ের মধ্য দিয়ে ঢুকে যাবেন, পাহাড়ের যে গলিগুলো আছে আর কি, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যখন যাবেন তখন কিন্তু আপনি দিক হারে ফেলবেন যে আসলে কোন দিকে আসলাম। এখন যদি আপনাকে ছেড়েও দেয় আপনি কিন্তু ফিরে আসতে পারবেন না। তা যাই হোক, আমাদেরকে নিয়ে গেলেন, সোর্স নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমরা শেষ পর্যন্ত অস্ত্রের কারখানায় তিনজন কারিগর অস্ত্র বানাচ্ছে, ওই অবস্থায় আমরা গেলাম,
লুঙ্গি পরা
অবস্থায় তারা বানাচ্ছে আর কি। আমি গেলাম, যাওয়ার পরে আমরা ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। ইন্টারভিউ নেওয়া প্রায় শেষের দিকে আমি উঠে আসবো, এই সময় দেখি কি যে পিছন থেকে একটা লাইট মোবাইলের বাতি আলো জ্বলে উঠলো। তো আমি হঠাৎ করে বললাম যে এখানে কি জন্য আছে, দেখেন তো এটা কারা। তো ওনারা বলল যে না কোনো সমস্যা নেই, আপনি চলে যেতে পারেন। আমি বললাম যে না ওইখানে আছে লোকজন, আমি তো দেখলাম একটা লাইট দেখলাম, এটা কি? তো বলেন যে না উনি আমাদেরই লোক। তো আমি বললাম যে আমাদেরই লোক ওইখানে কেন? বলছে যে আপনি যতক্ষণ কাজ করলেন আপনাকে তো বিশ্বাস করতে পারি না, কারণ আপনি তো যে কোনো সময় প্রশাসনের লোক হতে পারেন, কারণ সাংবাদিক সে যে অনেক প্রশাসন আমাদের এখানে আসছিল এবং এই ঘটনাগুলো ঘটিয়েছিল, তো আপনাকে আমরা কিভাবে বিশ্বাস করি? তো আপনি যদি একটু উনিশ থেকে বিশ করতেন বা আপনি যদি ঝামেলা ফেলতেন তাহলে আপনি এখানে শেষ হয়ে যেতেন। হ্যাঁ, চারপাশে কিন্তু তাদের লোকজন দাঁড়িয়েছিল। এর মধ্যে আরেকটা কথা না বলিনি, আমাদের ড্রাইভারকে আমি যখন আমি একটা জায়গায় রেখে আসি তখন ড্রাইভার বারবার মেসেজ পাঠাচ্ছিল যে কয়েকজন লোক বারবার উকি মারছে এবং সে শুনশান নিরবতা এলাকায়, একদম খুবই ভয়ঙ্কর একটা জায়গা, যে ড্রাইভার ইচ্ছা করলে ওখানে বের হয়ে আসতে পারবে না, এত ভয় পেয়েছে। এবং সেই ড্রাইভার এসে তার রেন্টেকারের মালিককে বলছে যে আমি এই টিমের সাথে আর যাবো না, আমার চাকরি, সে চাকরিও ছেড়ে দিচ্ছে।
খুবই স্বাভাবিক,
খুবই স্বাভাবিক। হ্যাঁ, যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের চারপাশে লোকজন রেডি ছিল অস্ত্র নিয়ে এবং আমরা যদি একটু উনিশ থেকে বিশ করতাম তাহলে হচ্ছে যে আমাদেরকে ফায়ার করতেন, সেই জায়গা থেকে আমরা ফিরে আসছি আর কি। আসলে
তারা আসলে কেন রাজি হলো ইন্টারভিউ দিতে?
এটা হচ্ছে যে আসলে আপনার আস্থার উপর থেকে, মানে এটা হচ্ছে যে যখন তাদেরকে ম্যানেজ করতে অনেক সময় লাগে, যেটা আমি বললাম যে পাঁচ দিন সময় লাগছে তাদেরকে বুঝাতে যে তাদের সমস্যা হবে না এরকম তাদেরকে বুঝানো। তারপর হচ্ছে যে যে সমস্যাগুলো হচ্ছে যে তারা তো সহজে রাজি হতে চায় না আসলে, কার কেউ কখনো অস্ত্র দেখাতে চায় না। একটা জিনিস হচ্ছে যে আমরা তারপর তুলে ধরতে চাই যে আসলে অস্ত্রগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে বানানো হয়, অস্ত্রগুলো কোথায় কোথায় যায়, এই জিনিসগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত তাদেরকে ম্যানেজ করতে অনেক কষ্টই হয় আসলে।
আসলে পুরো বিষয়টা হচ্ছে যে আপনি কাকে কিভাবে ম্যানেজ করছেন। আমাদের কাছে তালাশের একটা জিনিস মনে হচ্ছে যে এখনো আমাদের কাছে যতগুলো ইন্টারভিউ আছে যে পরবর্তীতে গিয়ে একটা মজার অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আপনার একটা ক্রাইমের যে সার্কেল আছে, ধরেন যারা ক্রিমিনাল আছে তাদের মধ্যেও কেউ কেউ না তাদের গল্পটা বলতে চায়।
আচ্ছা,
বলতে চাই কিন্তু মানে আপনার যে আস্থার জায়গাটা যদি পেয়ে যায় তখন। আমাদের কাছে এখনো অনেক ইন্টারভিউ আছে যেগুলো নিয়ে আমরা ইনভেস্টিগেশন চলছে, হয়তো এক বছর দুই বছর লাগবে ওগুলো ওই ইন্টারভিউ এর উপর ভিত্তি করে কাজ করার জন্য। যেমন ধরেন যে কন্ডিশনও কিন্তু থাকে, সবচেয়ে ভয়াবহ যে ব্যাপার ছিল সেদিন পুরো অফিসে আমরা খুবই বাজে অবস্থার মধ্যে পড়ে গেলাম যেদিন আপনার ওই যে পেশাদার খুনির ইন্টারভিউ চললো। আমাদের সাথে কিন্তু একটা চুক্তি ছিল যে যদি আমরা তার চেহারা দেখাই তাহলে সবার আগে হচ্ছে তার উপরে যে আছে তাকে সে কিল করে ফেলবে, উপরের জন তাকে কিল করবে। তার যদি এমন আশঙ্কা দেখা দেয় তাহলে সে মারা যাওয়ার আগে আমাদেরকে মেরে যাবে। সবচেয়ে সমস্যার জায়গা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এত শেষ মুহূর্তে এসে জিনিসগুলো পেয়ে যাই, এডিট প্যানেলে এত প্রেশার পড়ে যে আমরা প্রথমত দুইটা কন্ডিশন ছিল, একটা হচ্ছে ভয়েসটা টুইস্ট করে দিতে হবে একটু, আর একটা হচ্ছে চেহারাটা ব্লার করে দিতে হবে। তো আমরা জাস্ট ভয়েসটা নিয়ে কাজ শেষ করলাম কিন্তু আমাদের অনিয়ারের সময় এসে গেল। কিচ্ছু করার নেই, আমরা জাস্ট হচ্ছে যেটা অনিয়ার করলাম, তারপরে যা হয় হোক পুরো অফিসের মধ্যে ছুটোছুটি, এখন কি হবে, কারণ আমরা তো কোনো না কোনো ভাবে তাদের সাথে তাদের শর্তে রাজি হয়েছি এবং এই কারণে তারা হচ্ছে এটা কাজ করতে রাজি হলো। পরবর্তীতে হঠাৎ করে যে পিসিআর বলে আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুম, একজন বললেন যে ঠিক আছে প্রথম অনিয়ার যখন হবে, পরে তো রিপিট হয়, তখন এখন আমরা লাইটটা কমায় দেব। সাথে সাথে লাইটটা কমায় দেওয়া হলো। আর যে পারভেজের কথা বলছিলাম ওর চোখ মুখ সেদিন ভয়াবহ অবস্থায়, যে মূল চুক্তিটা হচ্ছে তার সাথে
সবার আগে ওকে ধরবে।
হ্যাঁ, সেদিন আসলে তালাশ আসলে কি পরিকল্পনা থেকে শুরু করে একেবারে প্রচারিত হওয়ার পর পর্যন্ত পুরোটাই অ্যাডভেঞ্চার, মানে কোন সময় আপনি স্বস্তিতে থাকতে পারবেন না যে এটা করার পরে আমি ঠিক আছে এটা অনিয়ার হয়ে গেল সুখ শান্তিতে থাকলাম না। পরের দিন হয়তো দেখা যাচ্ছে এমন একটা রিয়াকশন আসলো, একটা মামলা হলো, অমুক জন এসে তদবির শুরু করলো এটা বন্ধ করার জন্য, আরেকজন এসে হয়তো টাকা সাদার চেষ্টা করলো, এরকম ব্যাপারগুলো এমন
আস্তে আস্তে অবশ্যই সেই ধরনের পরিস্থিতি কেমন হয়েছে, কতবার হয়েছে, অঙ্কগুলি কেমন ছিল সেগুলি তো অবশ্যই যাবো। আসি কুমিল্লা থেকে আমাদের সঙ্গে, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এরপরে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ফয়স। আচ্ছা, ক্যামেরা পার্সন যারা কাজ করেন তাদের ঝুঁকিটাও কেমন জিজ্ঞেস করেছেন? আমার মনে হয় সমান
তার চেয়ে বেশি, আমাদের চেয়েও বেশি ক্যামেরা পার্সন, কারণ ক্যামেরাটা নিয়ে তাকেই হচ্ছে যে তার মানে অপরাধী। হ্যাঁ, অপরাধীর সামনে গিয়ে দাঁড়াতে হয় ক্যামেরাম্যানকে, এবং আমি কি পেলাম না পেলাম এটা পরে তথ্য তো পাবই, তথ্য তো পাওয়াই যায়, কিন্তু ক্যামেরা ফুটেজটা তো আমার লাগবেই, সেটা সম্পূর্ণ ঝুঁকি নিয়ে ক্যামেরাম্যানটা কাজ করে।
এটা অনেক জরুরি। আমার ক্যামেরাম্যান সংক্রান্ত একটা কথা যদি বলি, যে আমাদের তো আমাদের একটা গোপন টেকনিক আছে, সেটা না বলি, সেই টেকনিকের কারণে আমরা খুবই খারাপ পরিস্থিতি অ্যাভয়েড করে আসতে পারি। হ্যাঁ, যে চরম অবস্থায় যাওয়ার আগে আমরা অ্যাভয়েড করে আসতে পারি, এক। দুই নম্বর হচ্ছে যে খুবই আমাদের টিমে একজন ইসমাইল নামে একজন ক্যামেরাম্যান ছিলেন, তো সে যমুনা থেকে এসছে এখন। তো ইসমাইল ভাই পুরো টিমটাকে হচ্ছে যে সে মানে খুব ফানি আর কি, মানে এবং উইটি, মানে সে যে ফান করছে সেটার মধ্যেও একটা কিছু আছে আর কি, সবকিছু ম্যানেজ করে রাখতে পারতেন। তো ওরা যখন চিটং গেল হচ্ছে ওই যে হিজড়াদের নিয়ে আমরা একটা পর্ব করছিলাম,
শিখণ্ডী,
হ্যাঁ শিখণ্ডী কথা, শিখণ্ডী কথা ওই শব্দটা মনে করার চেষ্টা করছিলাম আমি। তো ওদের উপর কাজ করতে গিয়ে এখন অপূর্ব সাজলো হচ্ছে একটা এনজিও কর্মী, আর ইসমাইল সাজলো হচ্ছে স্থানীয়, সে যেহেতু তার বাড়ি ফেনীর দিকে এবং সে চিটাগাংয়ের ভাষা জানে, সে সাজলো হচ্ছে যে বিয়ে বাড়ির ক্যামেরাম্যান। তার মানে তার সাথে তার কোনো কানেকশন নাই, তার সাথে সে ওখান থেকে ভাড়া করে ইসমাইলকে নিয়ে গেছে এবং কাজটা করে আসছে। এবং পরবর্তীতে যখন প্রচার হলো তখন ইসমাইলের সাথেও যেহেতু হচ্ছে যে মানে বিভিন্ন সময় ওই ফোন নাম্বার আদান প্রদান হয়ে যায়, হ্যাঁ ভাই আপনার এটা কি করলেন, আপনি ছবি তুলে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনি এরকম করলেন, তখন সে যেটা বললো যে আমি তো কিছু করি নাই, আমি তো বিয়ে বাড়ির ক্যামেরাম্যান, আমার কাছ থেকে তো আমাকে তো ভাড়া করে নিয়ে আসছে, আমার কোনো সম্পৃক্ততা নেই। তাহলে কি করলো এটা? আরেকজন যে ছিল এনজিও কথা বললো, সে বলে না সেও তো করে নাই, তার তো কাজ হচ্ছে যে শুধু বাইরের কাজটা করে নিয়ে যাওয়া। তাহলে কি করলো? ওই এডিটর আছে, এডিটর হয়তো জানতে পারে, মানে এইভাবে করে করে
ম্যানেজ করে
আসলে ম্যানেজমেন্ট।
ওকে, অনেক ধন্যবাদ। স্পেশালি সবাই রিকোয়েস্ট করছেন দেশের বাইরের এপিসোড গুলি নিয়ে শেয়ার করবেন। কামাল উত্তরা থেকে লিখেছেন, আচ্ছা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাবারের দোকানের নাম লিখে পাঠিয়েছেন অনেকেই, এখানে এখানে ভেজাল খাবার রয়েছে, ভেজাল খাবার নিয়ে, খাদ্যে ভেজাল নিয়ে, এবং এই ধরনের কয়েকটি এপিসোড তালাশ করেছে।
আমাদের দ্বিতীয় পর্বই ছিল খাদ্যের ভেজাল নিয়ে, সেখানেই সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা বেরিয়ে আসছিল, অপূর্বকে পাঠানো হয়েছিল সিরাজগঞ্জ পাবনা এলাকায়, দুধ কিভাবে, নকল দুধ কিভাবে তৈরি হয়, সেটা আসলে প্রথমে আমরা বললাম যে আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রথম আমরা হচ্ছে যে প্রথম পর্বেই আসলে নজরে আসে, দ্বিতীয় পর্বে এটা আসলে সেই নজরে আসার ব্যাপারটাকেও এত বেশি ছাড়িয়ে যায় যে মানে আমরা জাস্ট আমি বললাম যে তারপরে আমরা কোনো দিকে তাকাইনি, জাস্ট আমাদেরকে মনে হচ্ছে দর্শকরা পেছন থেকে ধাক্কা দিচ্ছে, এইভাবে আসলে আমরা চলি। হ্যাঁ, তো চার আমার মনে হয় তিন থেকে চারটা পর্ব হয়েছে আর কি আমাদের 62টা পর্বের মধ্যে। যে শেষ বলছিলাম যে মাঠার যে ব্যাপারটা, যে আমাদের একজন আছেন টিমের মাসুদ রানা নাম, উনি হচ্ছে লুঙ্গি পরে বাড়ি ভাড়া খোঁজার কথা বলে ওই এলাকায় গিয়ে কাজ টাজ করে, হ্যাঁ কারখানা খুঁজে রয়েছে এরকম আসছে আর কি। আর হয়তো আমি বলছি যে সামনে হয়তো ভেজাল নিয়ে আমরা আসলে অত কাজ করব না, কারণ কারণ আমাদেরকে লোকজন, এই যে আপনি জানতে পারছেন যে মাঠার মধ্যে টিস্যু দেওয়া হয় দুধ, নকল দুধ তৈরি হচ্ছে, আরেকটা সস যেটা খাচ্ছেন সেটাও এই অবস্থা, একটা সময় তো আপনার লিস্ট ছোট হয়ে আসছে, তারপরে আমাদেরকে গালি গালা শুরু করবেন সবাই যে আমি তো কিছুই খেতে পারছি না। অতএব ভেজালের বিষয়টা হয়তো ভবিষ্যতে আমরা কমই
একটু কম কম করে আসবে, একেবারে যেটা না করলে,
কারণ খাওয়া দাওয়া একেবারে বন্ধ করা ঠিক হবে না।
ফাইনালি সেটাই দেখতে পাচ্ছি, পুরো রমজান মাস জুড়ে আমরা যেটা দেখছিলাম সবকিছুতেই ফরমালিন, ফলের মাসটি গেল আমাদের, সেখানে সবগুলি ফল, ইনফ্যাক্ট আমি তো ভাবতেই পারিনি যে কাঁঠালেও নাকি কিছু দেওয়া হয়, সেখানেও নাকি দেওয়া হচ্ছে।
হ্যাঁ দেওয়া হচ্ছে। আমি আমি বলি যে একবার আমরা গেলাম চাঁপাইনবাবগঞ্জে, তো আপনার প্রায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে ওই সময়টাতে বিভিন্ন কনসালটেন্সি বা মত বিনিময় এরকম করত, তো একজন আম ব্যবসায়ী বলছেন যে হ্যাঁ আপনারা যদি খারাপ চেহারার আম কেনেন তাহলে আর আমরা দিব না। তার মানে দেয়,
রাইট,
তার মানে দেয়, এটা বের করার জন্যই তো এত চেষ্টা, তার মানেই তো দেয় বিষয়টা এরকম। আর মানে আপনি যদি এত বেশি কিছু জেনে ফেলেন একটা সময় যে সেটার অনুভূতি নষ্ট হয়ে যায়।
জি, আমরা স্বাভাবিকভাবে দর্শকদের যে অনুভূতি, হ্যাঁ টিমের অনুভূতিটা কিন্তু ওইভাবে
না। যেমন ধরেন যে আমি যখন ব্যক্তিগত বা অফিসিয়াল কাজে দেশের বাইরে যাই, সাপোজ যে লাস্ট টাইম আমি যখন প্যারিস গেলাম, তো গারে দু নর্থ নামে একটা জায়গা আছে, তো ওখানে গিয়ে দাঁড়ানোর পরে আমাকে একজন যে স্থানীয় ছিল বাংলাদেশি মানে প্রবাসী, ওখানে আমি দাঁড়ানোর পরে আমাকে রেখে একটা হোটেলের মধ্যে ঢুকলো, আশপাশ থেকে ওখানে বাঙালি অধ্যুষিত এলাকাটা ওইটা আর কি, তো একজন এসে ঠিক চেনা চেনা লাগছে, আপনি কি নাটক করার জন্য আসছেন? মানে আমরা টেলিভিশনে যারা কাজ করি তাদেরকে কিন্তু মানুষ এদিক ওদিক করে ফেলে যে নাটকে কাজ করি নাকি সিনেমায় কাজ করি এরকম। তারপর থেকেই আরেকজন বললো না এটা হচ্ছে যে ধরেন তালাশ তালাশের বিষয়টা এরকম দাঁড়াইছে পরবর্তীতে গিয়ে কিন্তু, যে যেমন ধরেন ওই যে দুধ নকল দুধের কথা বলছিলাম, একজন আমাকে আমার আমার পাশে বসে আমার সাথে গল্প করছেন যে একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম যে নকল দুধ তৈরি করে, কিন্তু কোনটাতে দেখলো প্রথম দিকে কিন্তু সেটা ছিল না, পরবর্তীতে গিয়ে কিন্তু হচ্ছে যে ব্র্যান্ডিং এর জায়গাটা আসছে। এবং একটু যদি আমি যোগ করে দিই যে দেশের বাইরের কথা বলছিলেন, আমরা একবার একটা খুব ডেঞ্জারাস প্ল্যান করে বসলাম কিন্তু মানে জীবনের ঝুঁকি অলমোস্ট 100%, এই জন্য আমরা সরে আসছি যে আমরা যখন মালয়েশিয়াতে পাচার নিয়ে কাজ করছিলাম যে নৌকাতে করে কিভাবে মানুষজন ওদিকে যায়, পরিকল্পনা এরকম হচ্ছিল যে অপূর্বকে হয়তো বা নৌকাতে করে পাঠানো হবে মালয়েশিয়া পর্যন্ত। তো আসলে এটা
এবং সঙ্গে একটা মানে
খুবই ক্রেজি একটা ডিসিশন হতো, বা এখনো যদি কেউ করে আসলে এটা যদি বেঁচে যায়, যদি বেঁচে যায় সেটা একটা লাক এবং হয়তো অনেক ভালো কিছু পাওয়া যাবে জীবনের চেয়ে, তো
জীবনের সম্পূর্ণ ঝুঁকি।
এরকম আর কেমন এরকম ক্রেজি ডিসিশন কেমন আর কতগুলি ছিল এরকম?
যেমন ধরেন যে আমরা যখন তালাশের এক বছর করলাম, এক বছরে আমরা খুব একটা আলোচনার আয়োজন করা হলো অফিসের ভেতরে, আমাদের তখন টি শার্ট বা করা বা তালাশের লোগোর ব্যাপারটা, একটা একটা মানে একটা ব্র্যান্ড ক্রিয়েশনের অনেকগুলো কিছু টেকনিক আছে, যেমন ধরেন আমাদের সিল আছে একটা, হ্যাঁ, তারপরে লোগোর ব্যাপারটা ফোকাস করার ব্যাপারটা, আমরা গ্রাফিক্সে আমাদের গ্রাফিক্স টিম ভয়াবহ সাপোর্ট দেয়, আমরা গ্রাফিক্সে যা দেখাই মানুষজন হয়তো বুঝতে পারেন এটা গ্রাফিক্স, কারণ এমন ভাবে ইনভলভ হয়ে যায়। তো ওখানে আমাদের MD সম্ভবত উনি বলছিলেন যে অপূর্বকে অপূর্ব আমরা যে গরু নিয়ে একটা পর্ব করছিলাম যে কোরবানির গরু এই সীমান্ত থেকে ঢুকে কিভাবে হচ্ছে যে এই ঢাকা পর্যন্ত আসে, সেটাতে অপূর্ব ছিল হচ্ছে গরুর ব্যাপারই।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, অপূর্ব ছিল গরুর ব্যাপারে, আমার চরিত্র ছিল আমি একজন রিপোর্টার। তারপরে উনি MD-র কথা বলছিলাম যে আমাদের মালিক পক্ষের লোকজন, ওনার বক্তব্য দিতে গিয়ে বলছিলেন তার যে ছোট মেয়েটা আছে অপূর্বকে টিভিতে দেখলেই বলে যে গরু চোর, ছোট বাচ্চা ও তো এত কিছু ইয়ে করে না, মানে ভাবছে যে গরু চুরি করে নিয়ে আসতেছে মনে হয়, এরকম
ব্যাপারটা পারফেক্ট ছিল।
পান খেয়ে মুখ টুক লাল করে চুন এদিকে লাগায় দেখায়, তারপরে হচ্ছে যে
দারুণ অ্যাডভেঞ্চার, সেই সঙ্গে ডিটেকটিভ জার্নালিজম একেবারে দারুণ দারুণ মজার। আমার তো মনে হচ্ছে যে তালাশ টিম কিভাবে কাজ করে মেকিং অফ তালাশ এটা নিয়েও আমরা বোধহয় আর কিছু করতে পারি।
হ্যাঁ, আমরা কিন্তু অনেক কিছু আমাদের পেছনের কাজ করা আছে, আমাদের হেড অফ নিউজ যিনি উনাকে উনি বলছেন যে না এত বেশি স্যাটিসফাইড হওয়ার কিছু নাই যে নিজেদেরটা দেখাতে হবে, আমি খুবই হ্যাপি, ঠিক আছে ওকে, যদি কখনো আমরা 100 পর্ব করি 150 পর্ব করি তখন হয়তো এই জিনিসগুলো দেখানো যাবে।
জি, পেছনে কিভাবে তালাশ টিমটা কাজ করে,
পেছনে ধরেন যে তালাশ টিম আমরা আমরা আমাদেরকে যখন মানুষজন জিজ্ঞেস করে যে তালাশ টিমটা আসলে কয়জনের টিম, আমি তখন 1 2 3 4 5 6 7 8 9 10 গুনতে থাকি, গুনতে গুনতে দেখা যায় 30-35 জন হয়ে গেছে। আমি গ্রাফিক্স টিমের কথা বলছিলাম, আমাদের প্রোডাকশন টিম আছে, ক্যামেরার লোকজন এত ঝুঁকি নিয়ে কাজ করে, এমনকি আমাদের যে 2-3 জন ড্রাইভার মানে স্থায়ীভাবে কাজ করে আমাদের সাথে, দেখা যায় যে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় ওই ড্রাইভারদেরকেই হচ্ছে ইয়ে করা হয়, বেছে নেওয়া হয় যে ওরা সবসময় তালাশে কাজ করে, ওরাও কিন্তু জার্নালিজম করে। আপনি চিন্তা করেন যে হচ্ছে যে সে হয়তো জানলো যে এরকম একটা বিষয় খুঁজতে গেছি আমরা, সে খুঁজে খুঁজে নিয়ে আসে যে এরকম একটা ঘটনা কিন্তু আমার আছে, সে তারাও কিন্তু করে। আর এডিটর যে শেষ মুহূর্তে যত প্রেশার নেয়, শেষ পর্যন্ত গুণে আমরা হিসাব করতে পারি না যে আমরা আসলে কতজনের টিম, প্রাইমারিলি একটা নাম্বার বলা যেতে পারে, কিন্তু প্রত্যেক পর্বেই এত বেশি বিভিন্ন মানে আউটসোর্সিং থেকে শুরু করে যে আপনার ভেতরের সোর্সগুলো কাজ করে, যে আমি মনে করি যে এই সব দর্শকে তালাশ টিমের সদস্য।
আচ্ছা, আমাদের একজন বন্ধু সাউথ আফ্রিকাতে কোন এপিসোড হয়েছে কিনা জিজ্ঞেস করেছেন, সাউথ আফ্রিকা গিয়েছিলেন কিনা সেটা নিয়ে জিজ্ঞেস করেছেন, আমি ঠিক বুঝতে পারছি না।
না, সাউথ আফ্রিকাতে না, আমরা আসলে জায়গার উপরে কোন পর্ব আসলে করি না,
ঘটনার সঙ্গে
ঘটনা যেখানে আমাদেরকে নিয়ে যায় আমরা সেখানে যাই।
আরেকটা জিনিস হতে পারে সম্ভবত কঙ্গো নিয়ে যে আপনার,
আচ্ছা আমি যে লাস্ট শেষবার আফ্রিকায় গেলাম তখন কঙ্গো নিয়ে একটা ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র করা হয়েছিল, সেটা সেটা হয়তো দেখে রাখতে পারেন।
আর রাজু লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি ইসরাত জাহান পপি, আপনার সেই জনপ্রিয় এক্সট্রোটা সব শেষে আমরা মনজুরুল করিমের কাছ থেকে যে কথাটি আমরা শুনে থাকি, যেটা যে কথাটির মধ্যে দিয়ে এই জনপ্রিয় অনুষ্ঠানটি শেষ হয়, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, এবং সেটা উল্লেখ করে তিনি লিখেছেন আই লাইক দ্য প্রোগ্রাম। সো ফাইনালি ফাইনালি আমরা আজকে অবশ্যই যাওয়ার সময় এই ব্যাপারটি শুনতে চাইব, এই কথাটি শুনতে চাইব,
কিন্তু ওই রকম একটা পরিবেশ
পরিবেশটা আমাদের এখানে নেই, এবং এত চমৎকার সেট ডিজাইন থেকে শুরু করে এই এই যে উপস্থাপনটা আসের মতো এই ধরনের একটি প্রোগ্রামকে এই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, এমনি তো একটা সেটে লাইক আমাদের রেডিও স্টুডিওর মতো একটা সেটে আপনি বসে বসে বলতে পারতেন, এই চিন্তা ভাবনাগুলি এই জায়গাগুলি আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করতেন, সেটটা এমন হবে, লাইটটা এমন হবে,
তাহলে একটু আগে থেকে শুরু করতে হবে। যেমন ধরেন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে প্রোগ্রামের কনসেপ্টগুলো আইডিয়াগুলো তার মধ্যে একটা ক্রাইম শো ছিল, আমি আমি যখন জয়েন করি তখন দেখতাম যে টেস্ট ট্রান্সমিশন সময়টাতে একটা প্রোমো চলে, নাম হচ্ছে তত্ত্ব তালাস।
আচ্ছা,
তত্ত্ব তালাস নামে একটা প্রোমো চলে, সেটা ক্রাইম শো হবে, অন্য একজন সিনিয়র রিপোর্টার ছিলেন, উনি এটার সাথে ইনভলভ ছিলেন। তারপরে একটা সময় ওই রিপোর্টার উনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ছেড়ে যান, ছেড়ে গেলে এই অনুষ্ঠানটা কে করবে, তখন যেহেতু আমি ইন্টারভিউতে ক্রাইম ওয়াচের সাথে জড়িত ছিলাম এবং ক্রাইম রিপোর্টিং করে আসছি, তখন আমার উপরে দায়িত্বটা আসলো, আমি বললাম যে না আমি এই অনুষ্ঠানের সাথে কোনোভাবেই জড়িত হতে চাই না। অফিস থেকে আমাকে জানানো হলো কেন, আমি বললাম আসলে অন্য একটা কনসেপ্টের মধ্যে আমার পক্ষে ঢুকে পড়া সম্ভব না, বলে না এটা অফিসের কনসেপ্ট এবং এটা তোমার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা তোমাকে করতে হবে। আমি বললাম তাহলে আমার কিছু কন্ডিশন হচ্ছে, কন্ডিশন হচ্ছে যে যে ডিজাইন করা হয়েছে যে দুই তিনটা ঘটনা একসাথে নিয়ে তারপরে সপ্তাহের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এটা করা হবে, এইটা থেকে এটা আমি করব না। এক, দুই নম্বর হচ্ছে নাম পরিবর্তন করতে হবে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাদের জন্য নাম পরিবর্তন করা। নাম পরিবর্তন করার কারণটাকে আমার ইয়ে ছিল যে তয়ে তয়ে তারপরে ব, তত্ত্ব তত্ত্ব মানে আপনার হচ্ছে থিওরি, আমি মানুষকে দর্শককে থিওরি শেখাইতে চাই না, আমি বাস্তব ঘটনা দেখাতে চাই। এক, সুতরাং এই নাম আমি তথ্য দেওয়ার জন্য আমি এখানে, আমি তথ্য দিতে পারি তথ্য না, আমি আরো অনুসন্ধান দেখাইতে চাই, সুতরাং আমি তত্ত্ব তালাশ করতে পারবো না। হ্যাঁ, তত্ত্ব তালাশ, ঠিক আছে, দীর্ঘদিন এই ঠিক আছে, এটা তো প্রোমো ব্র্যান্ডিং চলছে, তাহলে এটা কিভাবে চেঞ্জ হবে, শেষ পর্যন্ত আসলে ওইটা গিয়ে তালাশে ঠেকলো। এবং দ্বিতীয় যে যেটা ছিল যে আমরা এ টু জেড ইনভেস্টিগেশন করতে চাই, আমরা যে সাবজেক্ট নিয়ে কাজ করবো সেটা শেষ পর্যন্ত ওই সাবজেক্ট নিয়েই আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। এই দুইটা কনসেপ্ট যখন রেডি হলো তখন আসলে তখন মানে দায়িত্ব যখন নিতেই হলো তখন আমি অপূর্বকে ডাকলাম, আসেন আমরা একসাথে কাজ করি, কারণ আমরা দুজন দুর্নীতি দমন কমিশন থেকে একসাথে মানে ইত্তেফাকে ছিল, তখন ইত্তেফাকে দুর্দান্ত কাজ করতো আর কি, ওই টানা মানে বাইলাইন বলে পত্রিকাতে আর কি নাম দিয়ে যে রিপোর্ট যায়, এটা প্রাউড ফিল করার বিষয় পত্রিকা রিপোর্টারদের জন্য যে নিজের নামে রিপোর্ট যায় আর কি, আর টেলিভিশনে তো অমুকের রিপোর্ট, এতে তো খুবই মানে অত ভালো রিপোর্ট না হলেও নাম যায়, কিন্তু পত্রিকায় কিন্তু একটা সময় খুব ইয়েছিল, এখন মনে হয় মানে অনেকটা শিথিল হয়ে গেছে আর কি। এইটা থেকে হচ্ছে যে তারপরে তালাশের শুরু, শুরুতে আমরা আমরা আসলে অনেক স্ট্রেংথ আমরা দেখাতে পারিনি, কারণ আপনি জানেন যে কোনোভাবে শুরু করতে হয় যে গ্রাফিক্স থেকে শুরু করে আপনার পুরো ডিজাইনের ব্যাপারটা ধীরে 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 এটা এমন একটা মডেলের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন অনেক কিছু নিয়মিত হয়ে গেছে, যে আপনার কোনো কিছু যদি আপনার এত বেশি ফরম্যাটটা একটা স্টেবল পজিশনে দাঁড়িয়ে গেছে যে আমরা শুধু তারপরের স্টেপেই যেতে পারি, আমাদের কাছে আমাদের আসলে পেছনে ফেরার আর সুযোগ নেই।
একটা এপিসোডের কথা জানতে চাইব, সেটা হচ্ছে ডাকুদের নিয়ে, সেই এপিসোডটা কোথায় শুট হয়েছিল, কোথাকার ঘটনা, সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন।
জলের ডাকু, জলের ডাকু আমরা চিটাং কক্সবাজার এলাকাতে করেছিলাম। অপূর্বর কাছ থেকে শুনতে চাই এটা।
অপূর্ব প্লিজ,
আমার যেটা হচ্ছে যে জলের ডাকু সেটা আসলে আপনার কক্সবাজার আমাদেরকে যেতে হয়। তো কক্সবাজার হচ্ছে যে এমন একটা জায়গা যে এখানে আমাদের অনেকবার ছুটে যেতে হয়েছিল, এবং এমন একটা বিষয় দাঁড়িয়েছিল যে আপনার মালয়েশিয়া মানব পাচার বলেন, ইয়াবা পাচার বলেন, আর এই আপনার জলের ডাকু বলেন, সবাই কিন্তু একটা লিঙ্কে জড়িত, মানে সিন্ডিকেট কিন্তু ঘুরে একটা জায়গায়। তো আমরা যতবার যাই ওই মানুষগুলোর মুখোমুখি হতে হয়, তো একটা ভয় কাজ করে আসলে সবসময় যে ওইখানে গিয়ে আবার কাজটা বের করে নিয়ে আসতে পারবো কিনা। তো জলের ডাকু নিয়ে অনেক আমাদের কাছে ইনফরমেশন আসতে থাকে যে অনেক মানুষকে জেলেকে আপনার সাগরের মধ্যে জিম্মি করে মেরে আপনার সাগরে ভাসিয়ে দেয়। তো এই বিষয়গুলো আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে আসলে। তো কক্সবাজারে আমরা ঠিক আবার যাই হচ্ছে যে আপনার মহেশখালী, মহেশখালী থেকে আমরা কুতুবদিয়া নামে একটা জায়গা আছে, সেই দ্বীপের মধ্যেও যেতে হয় আমাদেরকে। তো এটাও আমাদেরকে কাজ করতে হচ্ছে রাতের অন্ধকারে, আমাদের আবার সেই ডাকুদের সাথে যারা যারা ডাকাত আসলে নাম করা ডাকাত, সেসব ডাকাতদের কাছে যেতে হয়। তো ফোনে কন্ট্যাক্ট হলো যে তাদের সাথে আমরা কাজ করব, কিন্তু সেই একই অবস্থা যে আস্থা রাখতে পারছে না বা বিশ্বাস করতে পারছে না, দেখা করছে না এরকম। তো এখানে একটা ডাকাত ছিল আপনার বাইশা ডাকাত, বাঁশখালী এলাকাটা চট্টগ্রামে, বাইশা ডাকাত ছিল খুবই ভয়ঙ্কর। তো বাইশা ডাকাতকে আবার শেল্টার দিতে হচ্ছে তারই বোন রুমি জানার নামে। তো এই এই গ্যাংটাকে ধরার জন্য আমরা অনেক চেষ্টা করছিলাম আর কি। তো এক সময় হচ্ছে কি যে বাইশা ডাকাতের সাথে আমরা ফোনে কথা বললাম যে আপনার সাথে আমরা দেখা করতে চাই, এবং সেও কিন্তু তখন রাজি হয়ে যায় যে আসেন আপনারা আসেন। আমাদের সাথে কিন্তু স্থানীয় একজন সাংবাদিক ছিলেন যিনি ওই পথঘাটগুলো চিনেন, তারপরে হচ্ছে যে আপনার ওই বাইশা ডাকাতের বাড়িও চিনেন এবং এলাকাটাও চিনেন। বাইশা ডাকাতের একটা ইয়ে হচ্ছে কি, বাইশা ডাকাতের কোন ছবি নেই, কেউ তাকে দেখেনি কখনো, এবং তার বোনকেও কেউ দেখেনি কখনো। তা আমরা একটা ইয়ে ছিল যে আজকে ওকে হয়তো আমরা দেখতে পাবো। আমার সাথে ফোনে কন্ট্যাক্ট হলো যে আমরা তার সাথে যাব। তো আমরা যাচ্ছি এবং এমন একটা জায়গা সেখানে আমরা পথে পথের অবস্থা এমন এত খারাপ যে আপনি গাড়ি নিয়ে যেতে মানে যেতে পারিনি আমরা শেষ পর্যন্ত। গাড়িটাকে এক জায়গায় রেখে আমাদেরকে দুই তিন কিলো পায়ে হেঁটে তারপরে যেতে হয়েছে, এবং নদীর একটা সাগর একটা জোয়ার ভাটা থাকে, তো ওই জোয়ার ভাটাকে হিসাব করে কিন্তু আমাদেরকে যেতে হয়। তো আমরা সাগরের পাড়ে চলে গেলাম, একদম বাইশে ডাকাতের বাড়িটা হচ্ছে একদম সাগর পাড়ে, একদম সাগর পাড়ে। তো আমরা গেলাম, গিয়ে দেখি যে বাইশে ডাকাতার নেই ওইখানে। আমাদের মধ্যে একটু সন্দেহ হলো কি ব্যাপার, সে বলল যে এখানে আছে, এবং ফোনেও কথা হলো আধা ঘন্টার মধ্যে সে কোথায় চলে গেলেন। তো আমরা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলাম, ই করলাম, তো আমরা পাইনি। তো শেষ পর্যন্ত যেটা হলো যে আমরা ফিরে আসি, ফিরে আসার পরে অনেক ইনফরমেশন পাই, অনেক মানুষের বক্তব্য পাই, অনেকে অনেক কিছু নিয়ে আসি, যারা নিহত হয়েছেন সে পরিবারের কাছে যাই, যারা আহত হয়েছেন তাদের কাছে যাই, যারা ইনফরমেশন দিয়েছেন যে বাইশা ডাকাত এখানে আছেন বা ডাকাতরা এখানে আছেন, এই ডাকাতি করেন, সবকিছু নিয়ে আসার পরে আমাদের কাছে সন্দেহ হলো যে এই বাইশা ডাকাতকে কে ইনফরমেশন দিল যে আমরা এখানে আসছি, বা শেষ পর্যন্ত কেন সে পালিয়ে গেলেন। আমরা যাই হোক, ওই একটা টেকনিক অবলম্বন করলাম, টেকনিক অবলম্বন করে আমরা দেখতে পারলাম যে আপনার বাইশা ডাকাতকে খবর দিয়ে দিয়েছে সেই স্থানীয় সাংবাদিক। স্থানীয় সাংবাদিকদের সাথেও কিন্তু ডাকাতদের একটা লিঙ্ক থাকে, যার কারণে আপনার কি বলবো যে জায়গাটা এমন একটা জায়গা যে সবাই মিলে একসাথে কাজ করে আসলে, বিষয়টা হচ্ছে এরকম। তো সবচেয়ে ওইখানে ওই কাস্টমারদের যেটা হচ্ছিল যে ওই এলাকাটা একটু ভয়ঙ্কর ছিল, আমরা রাতে ফিরে আসতে আমাদেরকে বারবার প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে বারবার বলা হয়েছিল আপনারা কিন্তু ওখানে যাবেন না, কারণ ওইখান থেকে আপনাদেরকে যদি আটকে দেওয়া হয় আপনারা কিন্তু ফিরে আসতে পারবেন না, এবং খুব ভয়ঙ্কর জায়গা। আর হচ্ছে যে ওইখান থেকে যদি আমাদেরকে ইনফরমেশন মানে ইনফর্ম করেন যে আমরা বিপদ পড়েছি, তাহলে কিন্তু আমরা যেতে যেতে আমাদের তিন চার ঘন্টা লাগবে।
আচ্ছা আচ্ছা,
এত বিপদ।
আপনাদের টিমের কতজন ছিলেন?
আমাদের টিমে আমরা তখন তিনজন ছিলাম।
আপনি?
আমি ছিলাম, সেই কোমল সালাদিন ছিলেন, এবং ক্যামেরাম্যান আমাদের সেই ইসমাইল, এই তিনজনই ছিলাম। তো আমরা যেটা করলাম যেটা বললো যে আমরা কৌশল অবলম্বন করে কিন্তু আমরা এখান থেকে ফিরে আসি সবসময়, মানে যখনই একটা বিপদ দেখি তখন কিন্তু আমরা কৌশল নিয়ে নিই, এবং আমরা সেই কৌশল সবসময় আমরা মেনটেন করি, এবং এটা গোপন রাখি যে কি কৌশল আমরা অবলম্বন করি।
জি, আমরা জানতে চাইবো অবশ্যই।
বারবার কিন্তু বিপদে বলে ওই কৌশলটাই অবলম্বন করি এবং ওইখান থেকে ফিরে চলে আসি। আর একটা হচ্ছে যে সাগরের মাঝখানে যখন আমরা কাজ করছিলাম, দুইটা ট্রলার দিয়ে ডাকাতদেরকে ফলো করা, গভীর রাতে যখন ফলো করছিলাম, ট্রলারগুলো কিন্তু আপনার যে গতিতে চলে স্বাভাবিকভাবে, ডাকাতদের ট্রলার কিন্তু ওই গতিতে চলে না, খুব স্পিডি মানে খুবই দ্রুত গতিতে চলে। তা আমরা একটা ডাকাতের ট্রলারকে ফলো করছিলাম, ডাকাতের ট্রলারকে ফলো করতে করতে গিয়ে আমাদের যে একটা বিপজ্জনক ঘটনা ঘটে গিয়েছিল, সেখানে হচ্ছে একটা আমাদের ক্যামেরাম্যান পা পিছলে কিন্তু পড়ে যায় এবং খুব ভয়ঙ্কর অবস্থা চলে গিয়েছিল যে সে সাগরে পড়ে যেতে পারত। সাগরে পড়ে গেলে কিন্তু আরো ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। এবং যাই হোক, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন যে ওই যাত্রায় যে আমরা ক্যামেরাম্যান মানে সেই বিপদ থেকে উদ্ধার হয়েছেন আর কি। শেষ পর্যন্ত আমরা ডাকাতদের মুখোমুখি হই এবং তারা আমাদেরকে নানান প্রশ্ন করেন এবং হচ্ছে যে অনেক কথাও বলতে চান না। তারপরে যাই হোক, শেষ পর্যন্ত আমরা ওখান থেকে কাজ করে ফিরে আসতে পারি আর কি।
এটাই ছিল জলের ডাকু সেই এপিসোডের গল্পটি। এমন প্রত্যেক এপিসোডের সঙ্গেই আসলে এই ধরনের অনেক অনেক গল্প রয়েছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তবে বিরতির ঘোষণাটি আমি চাই আমাদের মনজুরুল করিম, আমাদের প্রিয় পলাশ ভাই, তিনি ঘোষণাটি দিবেন এবং আমরা সেই ব্রেকে তারই পছন্দের একটি গান শুনব। সো প্লিজ
শুনছেন অন্ধকারের গল্প। এবার একটা বিরতি নেবার পালা, গুনে গুনে চার মিনিট পর আসছি।
This track was downloaded from FusionBD.com.
ঠিক তাই, গুনে গুনে চার মিনিট বিরতি শেষে আবারও ফিরে আসলাম অন্ধকারের গল্পে। জুয়েল আছি আপনার সঙ্গে, শুনছেন ঢাকা এফএম 90.4 এবং আজকের অন্ধকারের গল্পের এপিসোডটা কিন্তু একটু স্পেশাল। আজকে আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত জনপ্রিয় অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশ, যেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতি শুক্রবার ঠিক 9:30 প্রচারিত হয়। সেই তালাশের দুজন মানুষ আজকে আমাদের সঙ্গে, ভীষণ জনপ্রিয় দুজন, মনজুরুল করিম যিনি উপস্থাপনা করেন এই অনুষ্ঠানটি এবং অপূর্ব আলাউদ্দিন যিনি দীর্ঘদিন কাজ করেছেন এই অনুষ্ঠানটির সঙ্গে, এবং তারা তাদের বিভিন্ন ঘটনা, বিভিন্ন এপিসোডের পেছনের ঘটনাগুলি আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং এই দুজনের ছবি আমরা ফেসবুকে পোস্ট করেছি কিছুক্ষণ আগেই, চাইলে আপনারা দেখতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/dhakafm90.4, www.facebook.com/dhakafm90.4। সেখানে গেলেই পেয়ে যাবেন আজকের অতিথি দুজনের ছবি। আপনারা অবশ্যই গিয়ে সেখানে যদি কোনো প্রশ্ন থাকে এই অনুষ্ঠানটিকে ঘিরে, তাদের কাজকে ঘিরে, যদি কোনো প্রশ্ন আপনার মধ্যে উকি দেয় অবশ্যই আপনি সেখানে করতে পারেন। এছাড়াও SMS এ আপনি আপনার কথাগুলি, আপনার ভালো লাগা খারাপ লাগা শেয়ার করতে পারেন। অনেক SMS আমি দেখতে পাচ্ছি এবং আশা করছি যে সবাই আমাদের সঙ্গে থাকবেন পুরোটা সময়। অন্ধকার গল্পের এই স্পেশাল এপিসোডটি যদি কোনো কারণে আপনি মিস করে থাকেন, আগামীকাল আমাদের ওয়েবসাইট থেকে এই এপিসোডটি আপনি ডাউনলোড করে শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.dhakafm904.com। অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদেরকে শুনছেন। লিখেছেন, আচ্ছা, অনেক ধরনের ইনফরমেশন আমরা পাচ্ছি তালাশ টিমের জন্য, সো যারা আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন এই আজকের যে দুজন অতিথি তাদের কাছে, তারা যেটা নির্ধারিত নিয়ম রয়েছে তালাশ টিমের ইনফরমেশন পাঠানোর, যেটা অনুষ্ঠানের সময় এই অনুষ্ঠানটি যখন আপনারা দেখেন তখনই কিন্তু আপনারা পেয়ে যান, সো সেখানেই যদি আপনার ইনফরমেশনগুলি আপনি পাঠান তাহলে ভালো হবে। আজকে তারা এসছেন তালাশে গল্প করতে, কেমন করে তৈরি হয় তালাশ, কত কিছু তারা ফেস করেন, কিভাবে কাজ করেন, কাজ করতে গিয়ে কি কি অভিজ্ঞতা হয়েছে সেগুলি তারা শেয়ার করছেন। শুভ গাজীপুর থেকে SMS করেছেন। এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে ইমাম উত্তরা থেকে, লিখেছেন আমি একজন মুক্তিযোদ্ধা, তালাশ টিমকে বলছি। আচ্ছা, তিনিও অভিযোগ করেছেন। আচ্ছা, এই অভিযোগগুলি তালাশের যে নির্ধারিত ঠিকানা রয়েছে সেখানেই করলে বোধ হয় ভালো হয়। আমি ফেসবুকে তালাশ টিমের যে ফ্যান পেজটি রয়েছে, ফেসবুক ফ্যান পেজ, সেখানে সেই জায়গাটি কিন্তু আমি ট্যাগ করে দিয়েছি, চাইলে সেখানে গিয়েও আপনি আপনার মতামত এবং আপনার অভিযোগ, আপনার ইনফরমেশন সেখানে শেয়ার করতে পারেন। হারুন জামালপুর থেকে লিখেছেন, থ্যাংকস তালাশ টিমকে তাদের ডিটেকটিভ কাজের জন্য এবং আশা করছেন যে আরো এগিয়ে যাবে। রাজিয়া ঢাকা থেকে, তালাশ দেখতে আমার অনেক ভালো লাগে, সবচেয়ে বেশি সময় লেগেছে কোন এপিসোডটি নিয়ে কাজ করতে, এমন কোন এপিসোড আছে কিনা প্রশ্ন করেছেন দুজন অতিথির কাছে, মনজুরুল করিম পলাশ এবং অপূর্ব আলাউদ্দিন। কে বলবেন সবচেয়ে বেশি সময় লেগেছে কোন এপিসোডটি?
আমি বলি সেটা হচ্ছে যে দুইটা বিষয়ে কাজ করতে অনেকদিন সময় লেগে যায়। একটা ছিল যে আপনারা জানেন যে গ্রামাঞ্চলে যে বিভিন্ন ধরনের ফকিরি বিভিন্ন চিকিৎসা ব্যাপার আছে, তন্ত্রমন্ত্র বলি আমরা সাধারণত। আমরা মুন্সিগঞ্জের দিকে একজন রনি ফকির নামে একজনকে পেয়েছিলাম, যে একটা সময় সবসময় মেয়েদের ড্রেস পরে থাকে এবং তার বাৎসরিক যে অনুষ্ঠান হয় সেখানে সে সাপ হয়ে যায়। তো ওইটার জন্য ওখানে একজন ভক্ত হিসেবে একজনকে পাঠানো হয়। পাঠানোর পরে সে একটা ভেলা ভাষায় ভাষানোর পরে এসে কেমন যেন চোখ মুখ উল্টে ফেলে, তারপরে সে পুরোটা সাপের মতো নাচতে থাকে, ফনা তুলে যেভাবে ইয়ে করে আর কি। এইটুকু আমরা রেকর্ড করার পরে দীর্ঘদিন আমরা আর এটা নিয়ে কোনো কাজ করতে পারি না, কারণ এটার অন্য কাজগুলোতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এবং এটার পরবর্তীতে যখন আমরা অন্যান্য বিষয়গুলো, অন্যান্য জায়গার যে ব্যাপারগুলো, এর মধ্যে ধরেন আমাদের এটা ছিল সিজন ব্রেকের আগের অংশের কাজ, দেড় বছর আগের। তারপর সিজন ব্রেক হলো, পারভেজ ভাই এসে জয়েন করলেন আমাদের সাথে। তো পারভেজ ভাই এসে আবার এই বিষয়টা নিয়ে পুরোটা কাজ শেষ করার চেষ্টা করলেন, এবং সেটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ছিল, যে এমন এমন বিষয় যে শহরের মানুষজন অনেকেই জানেন না যে এইভাবে গ্রামাঞ্চলে এইভাবে কাজ হয়। যেমন ধরেন যে একজন প্যারালাইসিস রোগীকে পাওয়া গেল, যে সাথে সাথে ঝাড়ফুঁক দেওয়ার সাথে সাথে সে ভালো হয়ে গেল। প্যারালাইসিস রোগী, আমরা তো খুবই অবাক যে এটা কিভাবে সম্ভব। আসলে বিশ্বাস কিন্তু কখনো কখনো আপনার সুস্থতা আনতে পারে, সাময়িক হলেও অনেক সময় হয়তো হয়। আমি মাঝে মাঝে মনে করি এটা, কিন্তু তারপরেও না খটকা লাগলো যে একজন রোগী পায়ে কয়েকটা, ধরেন যে একটা বটি দিয়ে কয়েকটা বাড়ি দেওয়ার পরে সে সুস্থ হয়ে গেল, দৌড়ে চলাফেরা করলো, যে হচ্ছে হাঁটতেই পারে না। কিন্তু আমাদের আসলে বলছি একটু পরে সন্দেহ লাগলো। সন্দেহের পরে আমরা কিছুদিন পরে আবার ওই লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করলাম, এবং খুঁজে বের করে জানা গেল যে সে আসলে অভিনয়, ওই ফকির তাকে বলছে অভিনয় করতে, এবং সে অভিনয় করে তার একটা উপকার করে দিল। এই যে সন্দেহ, আমরা বলি যে এই গোয়েন্দা সাংবাদিকতা বলেন, অনুসন্ধানমূলক সাংবাদিকতায় বলেন, এই সন্দেহটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। যেমন সে যখন জলের ডাকুর কথা বলছিল, তখন আমরা যখন সবগুলো সোর্স মিস করছিল, বিট্রে করছিল যে ঠিক আছে এখানে গিয়ে কাজ হবে, এখন হবে, কনফার্ম হবে, কিন্তু গিয়ে হচ্ছে না, ওই লোককে গিয়ে পাওয়া যাচ্ছে না, তখন আসলে সন্দেহ করা ছাড়া কোনো উপায় নেই। এবং সন্দেহ করে জানা গেল যে আমাদেরকে যে সহযোগিতা করছিল সে আসলে ডাবল রোল প্লে করছে।
আচ্ছা আচ্ছা,
সে আসলে ওদেরকেও ইনফর্ম করছে, আমাদেরকেও ইনফর্ম করছে। এই জন্য আমাদের যত বিশ্বস্ততাই থাকুক আমরা সন্দেহ করি, এটা একটা পর্যায়ে রোগে পরিণত হয়, এটা খারাপ দিকও আছে। একটা পর্যায়ে যে সবকিছুর মধ্যেই সন্দেহ ঢুকে পড়ে, বিষয়টা এরকম।
রুমি জিজ্ঞেস বলেছেন যে পলাশ ভাইয়াকে অনেক অনেক অভিনন্দন, মনসুরুল করিমকে। তিনি লিখেছেন, ভাইয়ার সান্নিধ্য লাভ করেছি, সৌভাগ্য আমার অনেকবার হয়েছে। এতগুলো তথ্য, এতগুলো ঘটনা কোনোদিন জানতে পারিনি, আজ ঢাকা এফএম 90.4 এর মাধ্যমে এতগুলো কথা জানতে পারলাম। স্যালুট ঢাকা এফএম, এন্ড স্যালুট আমাদের শ্রদ্ধেয় পলাশ।
ঢাকা এফএম কে ধন্যবাদ, না হলে আসলে এত কথাগুলোর সুযোগ কে দেয় বলেন।
আমরা ভীষণ আমাদের ভালো লাগা রয়েছে, এবং একটু ধন্যবাদ জানাতেই হয় আমাদের এই অনুষ্ঠানের প্রযোজক সাদেক সামিকে, যিনি আয়োজন করেছেন, যিনি আপনাদেরকে আমন্ত্রণ করেছেন আমাদের স্টুডিওতে আসবার জন্য, তালাশে গল্প শুনবার জন্য। সাদেক সামি অনেকক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে বসে আছে চুপচাপ, সো আমি বলবো তাকে কিছু বলতে।
আসলে ধন্যবাদ জুলই, আমি আসলে যদিও অনেক চড়াই উত্তরে অনেক ঝামেলার মধ্যে ছিলাম বেশ কটা দিন, কিন্তু মঞ্জু ভাইকে পেয়ে আসলে প্রশ্ন করার যে লোভ সেটা কিন্তু আমি সামলাতে পারিনি, কারণ তালাশে এতটাই মঞ্জু ভাইকে যেমনটা দেখেছি সেই ক্রাইম ওয়াচ থেকে, মানে সেই তালাশের মানে পেছনের সেই ক্রাইম ওয়াচ, সেই ক্রাইম ওয়াচ থেকে তালাশ, মানে আসলে পুরো একটা অনুসন্ধানী একটা প্রতিবেদন এবং অনুসন্ধানী একটা অনুষ্ঠান আসলে কিভাবে হতে পারে। আমরা যেরকম রিপোর্টিং এ পত্রিকায় দেখি যে হয়তো বা কোনোদিন লিড হলো বা কোনোদিন ভেতরে পাতায় হলো, কিন্তু পুরো আধা ঘন্টা জুড়ে এবং একটা প্রোগ্রামের জন্য মানুষ এক সপ্তাহ ওয়েট করে যে এই প্রোগ্রামটা কবে হবে, এবং কোনোভাবে মিস করে গেলে সে কিন্তু সেই রিপিটেশনটাও দেখে যে, এবং রিপিটেশনের টিআরপি এত বেশি থাকে, মানে সেটা আমার মনে হয় যে মানে তালাশকে দিয়ে সম্ভব,
এবং সেটাও মিস হয়ে গেলে ইউটিউব।
এক্স্যাক্টলি, ইউটিউব। এবং আমার মনে হয় যে এটা মনে একটা দাবিও ছিল যে লিসেনারদের যে এবং দর্শকদের যে ইউটিউবে দেওয়ার জন্য
আমরা কিন্তু দিই, কিন্তু যখন আমাদের পর্বটা প্রচারিত শেষ হওয়ার আগে আমরা আসলে দিই না এটা।
এবং আমি কিন্তু আরো একটা যেটা নোটিস করতে চাই, এটা কিন্তু আপনারা দেন বা না দেন সেটা কিন্তু অনেকে রেকর্ড করে কিন্তু আপনাদের আগে দিয়ে ফেলে ইউটিউবে। কিন্তু
এইটাতে একটু সমস্যা হয় যে আমরা সবসময় সবচেয়ে ভালো কোয়ালিটিটাই আপলোড করতে চাই, কিন্তু যখন অন্যরা রেকর্ড করে দিয়ে দেয় তখন আসলে ওই কোয়ালিটিটা তারা দেখতে পারে না। আমরা দেখি যে আমাদের আগেই এটা হচ্ছে ইউটিউবে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, এবং সেগুলো তো হাজার হাজার আমার মানে ভিউয়ার আছে ওইটার মানে হিট করার জায়গাটাতে, কিন্তু তারা আসলে সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা দেখছে না। সেজন্য আমি দর্শকদের বলবো যে যদি একটু ধৈর্য ধরেন তাহলে 15 দিন পর বা 20 দিনের মাথায় আপনি একটা ভালো মানের যে দেখার যে ব্যাপারটা মানটা পাবেন।
আচ্ছা, মানে সেই জায়গাটা থেকে আমি একটু মঞ্জু ভাইকে বলতে চাই যে মঞ্জু ভাই, আপনি তো এইরকম একটা তালাশ অপূর্ব ভাই ছিলেন এবং প্রচুর চ্যালেঞ্জিং নিয়ে একটা প্রোগ্রাম করা, এর মধ্যে অনেকগুলা, এর মধ্যে কিন্তু লাশ কাটা ঘর একটা প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামটা আমি একটু বলতে চাই। এই লাশ কাটা ঘর এটা কিন্তু একটা সময় ছিল অনেক আগে, কিন্তু খুব সহজেই কিন্তু সেখানে যাওয়া যেত। মানে এই যে গোপন ক্যামেরা এবং এই গোপন ক্যামেরাটা কিভাবে আসলে ক্যারি করা হয়, যদি একটু আমাদের লিসেনারদের জন্য একটু
এটা কিভাবে আমরা ক্যারি করি, কিভাবে সাথে নেই, এই জিনিসটা তো যে কোনো পরিস্থিতির উপর নির্ভর করে, কোনো আলটিমেট কোনো নিয়ম নেই। যেমন ধরেন আপনি বলছেন যে ক্রাইম ওয়াচ থেকে তালাশ পর্যন্ত যদি আমি ধরি, যে ক্রাইম ওয়াচে এনটিভিতে আমি কি করতাম, আমি একজন ক্রাইম রিপোর্টার ছিলাম, ক্রাইম ওয়াচের সাথে আমার সম্পৃক্ততা যতটুকু ছিল, তখন পারভেজ ভাই ক্রাইম ওয়াচের প্রডিউসার ছিলেন, এখন যে পারভেজ ভাই ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ পারভেজ খান, তো আমি বলি আমার গুরু,
এখন আপনার সঙ্গে আছেন,
হ্যাঁ আমার সঙ্গে আছেন, তো ওনার সাথে আমার সম্পর্ক এত ভালো যে আমি তাকে বললাম পারভেজ ভাই চলে আসেন, উনি কোনো কথা বলেননি চলে আসছেন।
আমার কিন্তু সৌভাগ্য যে পারভেজ ভাইকে আমি কালের কণ্ঠে পেয়েছিলাম,
কালের কণ্ঠে। তো আমি যেটা বলছি যে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসার জন্য মানে সবচেয়ে খারাপ ভাবে যদি বলি যে সাপেরও একটা মৌসুম লাগে যে তার খোলস ছাড়ানোর জন্য, খোলস কথাটা মূলত ওখান থেকে আসছে। তো আমি যখন তালাশে আসলাম যে আপনার ক্রাইম আছে যেভাবে উপস্থাপনা করা হতো একটা একটা নির্দিষ্ট একটা সেটের মধ্যে দাঁড়িয়ে আপনার সামনে, সামনে কিন্তু অটো কিউ বলে একটা জিনিস আছে সেটাতে আপনার পড়া হয়, ওটা পড়তে আপনার পুরো অনুষ্ঠানটা রেকর্ড করতে আপনার আধা ঘন্টা লাগে, কিন্তু তালাশের সামনে কোনো কিছু থাকে না,
স্ক্রিপ্ট নেই,
কোনো স্ক্রিপ্ট নেই, স্ক্রিপ্ট আছে,
আচ্ছা
হাতে থাকে যেটা আমাকে মুখস্থ করতে হয়,
বিশেষ মাথায় থাকে,
হ্যাঁ মাথায় থাকে, এবং বলতে বলতে আমি যা লিখে আসছি সেটা উল্টে যায়, কিন্তু ঘটনাটা ঠিক থাকে। আমাদের শুটিং শুরু হয় 7টা-8টার দিকে, আমাদের শুটিং শেষ হয় শেষ রাতে 3টা-4টার দিকে, কখনো কখনো আজান দেয়া যখন শুরু হয় তখন আমরা খুব বিপদের মধ্যে থাকি যে আলো ঢুকে যাচ্ছে, আলো ঢুকে যাচ্ছে, আমাদের সেটের যে জিনিসটা সেটাই। একটা জায়গায় আমি মানে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যে আপনি প্রশ্ন করছিলেন একবার যে এই যে সেট বা এই ধরনের উপস্থাপনার বিষয়টা, তালাশ যখন শুরু হয় তখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রোডাকশনের হেড যিনি ছিলেন তৌফিক শান্ত, শান্ত ভাই আসলে মূলত অনেক খুঁজে খুঁজে, তার একটা লাল ভেসপা বাইক আছে, এখন আছে কিনা আমি জানি না, খুঁজে 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 কোত্থেকে যেন ওই সেটের জায়গাটা বের করে নিয়ে আসলেন, ওইখানে ধোঁয়া বের হবে এরকম ব্যাপারগুলো করলেন। এবং আমার পরবর্তীতে যখন ধরেন যে অন্য একটা টেলিভিশনে যখন মানে আমাকে জয়েন করার কথা বলা হয়, তখন আমি কিন্তু একটা কন্ডিশন দিই এখন যে আমি হয়তো আজকে ইন্ডিপেন্ডেন্টে আছি, আরো 5 বছর আছি, এটা তো আমার একটা জব, আমি হয়তো অন্য কোথাও যেতে পারি, কিন্তু অন্তত পক্ষে দুই বছর কোন ধরনের ইনভেস্টিগেটিভ শোর উপস্থাপনা করতে চাই না আমি, কারণ আমার নিজের এই স্টাইল ভাঙতে, স্টাইল গড়ে তুলতে যেমন সময় গেছে, স্টাইল ভেঙে অন্য স্টাইল গড়ে তুলতে আমি আরেকটা জায়গায় গিয়ে কিন্তু তালাশ করতে চাই না, নেভার।
আচ্ছা, যখন দেখা যায় যে আপনার ক্রিয়েট করা একটা স্টাইল অন্যরা ফলো করছে, তখন আপনার অনুভূতিটা কেমন?
হ্যাঁ, এরকম বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং প্রশ্নের মুখে বারবার পড়তে হচ্ছে আমাকে। আপনি যদি নাম না উল্লেখ করে যে কথা বললেন, হয়তো যারা নিয়মিত দর্শক তারাও বুঝতে পারছেন যে হয়তো কিসের কথা আপনি বলছেন। আমার শুধু একটা জায়গায় বলার আছে যে আমি সমালোচনা করতে চাই না, আমার একটা ভালো লাগার জায়গা আছে, একটা খারাপ লাগার জায়গা আছে। ভালো লাগার জায়গা হচ্ছে ঠিক আছে আপনি একটা কিছু করছেন, আপনি দর্শকের জন্য একটা যদি কিছু ইনভেস্টিগেশন করে বের করে নিয়ে আসতে পারেন, আপনি আমাকে কপি করেন বা আরেকজনকে কপি করেন, দর্শকের লাভ হচ্ছে। যেমন ধরেন যে একবার একটা টেলিভিশন চ্যানেলের ঈদের অনুষ্ঠানের একজন উপস্থাপক, উনি একজন আরজে ছিলেন, তো উনি হচ্ছে যে আমার কাছে খবর পাঠালেন যে আমার উপস্থাপনার স্টাইল হচ্ছে কপি করে উনি একটা প্রোগ্রাম করলেন যে ঈদের অনুষ্ঠানে এরকম করলে কেমন হয়। তারপরে ধরেন আমি কিছুদিন আগে একটা বাংলা সিনেমায় কাজ করলাম, পরে আসছে এটাতে। তো আমি যে খারাপ লাগার কথাটা যেটাতে বলছি সেটা হচ্ছে যে যে ছেলেটা একটা নকল ফরম্যাটের মধ্যে ঢুকে পড়ল, তার মধ্যে হয়তো অনেক ক্রিয়েটিভিটি ছিল, সেটা আর বের হলো না, তার জন্য খারাপ লাগে আমার।
জি,
যে নতুন কিছু হতে পারত, যদি চিন্তা ভাবনা আপনার থেমে যায় কখনো তাহলে পৃথিবীটা এত দূর আসতো না। আমি সবসময় এই কথা বলি, তার মানে নতুন চিন্তা করার জায়গা ছিল, আপনি সেটা করেননি, আপনার মাথা আপনি ব্যথা করেননি চিন্তা করতে করতে, না করার কারণে আপনি একটা কপির মধ্যে ঢুকে পড়েছেন এবং আপনি সেই ফ্রেমের মধ্যে থেকে বের হতে পারছেন না।
সেখানে কিন্তু আপনারা আমাদেরকে বিয়ে খাওয়ানোর দাওয়াত দিয়েছিলেন বিরতির আগে, এবং বিরতির পরে কিন্তু আমরা আপনাদের বিয়ের দাওয়াতে আমরা কিন্তু গিয়েছিলাম। এই থ্রিলিংটা যে ওকে খুঁজে বের করা, বিয়ের দাওয়াতে যাওয়া পাত্রী, এই ব্যাপারটা আপনার কি হয়েছিল প্রোগ্রাম করার?
ওই যে আমরা বললাম যে গোয়েন্দা সাংবাদিকতা তখন থেকে চরিত্রকে কোনো কিছুর ভেতরে ঢুকিয়ে দেয়, যেমন ধরেন যে আমাদের একজন টিম মেম্বার আছে সবুজ নাম, আমরা হচ্ছে কিছুদিন আগে একটা অনুষ্ঠান করলাম যে ভূমি সংক্রান্ত একটা ভূমি অফিস নিয়ে, সেখানে কিন্তু প্রায় দুই মাস থেকে তিন মাস সে একটা দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেছে। আবার কমলকে যখন আমরা বিয়ে করতে পাঠালাম তখন শেষ মুহূর্তে গিয়ে ও এমন ভয় পেয়ে যায়। হ্যাঁ, আমি আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে সেই দিন পুরো বিষয়টা ছিল ফিল্মি, যে আমরা শেষ মুহূর্তে যে হিট করবো, আমাদের সাথে ডিবি পুলিশ ছিল, আমাদের দুইটা টিম ছিল, কমলের সাথে হিডেন ক্যাম্প ছিল একটা, তো ইনফরমেশনটা ভেতর থেকে আসবে যে এখন বিয়ে হতে যাচ্ছে বা কাজে এসে গেছে, তখন আমরা সাথে সাথে তিনটা টিম ঢুকে পড়ব, এইটুকুতে টেলিভিশনে দেখা গেছে। এখন ধরেন যে কমল এমন ভয় পেয়ে গেছে যে ওর বিয়ে হয়ে যাচ্ছে এরকম টাইপের, আমরা বিয়ে হয়ে যাচ্ছে ভয় পেয়ে গেছে, তখন যে ডিবির যে এসি ছিলেন কি নাম যেন আহাদ ভাই, আহাদ ভাইও সবাই মিলে আমরা ঢুকলাম, ঢুকে আবার তাকে চার্জ করা হলো। আহাদ ভাই খুব সূক্ষ্ম অভিনয় করেছিলেন যে কমলকে যে উনি চেনেন এটা প্রকাশ করেননি, উনি একজন ক্রিমিনাল ক্রিমিনাল ধরতে গেছেন। এর মধ্যে হলো কি যে তার কিছু কনস্টেবল ছিল বাইরে, সবগুলো মানে মোটামুটি গার্ড দেওয়া ছিল, কমলকে হ্যান্ডকাপ পরানো হলো, পরানো হওয়ার পরে কমল হঠাৎ করে আমার কানের কাছে এসে বলে যে তার একটু ওয়াশরুমে যেতে হবে, চাপ লেগে গেছে, অনেকক্ষণ ধরে চাপ। তো আমি বললাম ঠিক আছে, আহাদ ভাইকে বললাম ওকে একটু ছেড়ে দেন, ও ওয়াশরুমে যাবে আর কি। তখন ও যখন বের হলো তখন ওই যে কনস্টেবল যারা ছিল তারা কিন্তু জানে না, তারা কিন্তু জানে না যেটা আমাদের চরিত্র, তারা ঠিক তার কলার ধরে বলল বিয়ে করে বিদেশ যেতে চাস, এখন আবার ওয়াশরুমে যাবে। তখন আমরা গিয়ে বললাম যে আহাদ ভাইকে দিয়ে বলানো হলো, না 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 একে ছেড়ে দাও, এরকম বাস্তবতাটা এরকম দাঁড়ায় আসলে।
আচ্ছা,
যে নিজেরাও ভুলে যেতে চাই যে আমাদের চরিত্র না হলে আসলে সম্ভব।
দারুণ এপিসোড, আমরা আজকের এপিসোডে আমাদের অন্ধকার গল্পের এপিসোডে অনেকগুলি এপিসোডের কথা উঠে এসছে, আমার তো মনে হচ্ছে একটু পরে শো শেষ হওয়ার পরে আমি ইউটিউবে আবার এগুলি দেখব, কারণ একটু আগে আমি গল্প শুনেছি, একেবারে গরম গরম এপিসোড গুলি মিস করবো না, সারাটা জেগে কাটবে আমার মনে হচ্ছে। ভাই আপনার কি
হবে? আমার কিন্তু অবস্থাটা হয় যে মানে শুক্রবার হলেই কিন্তু এখন আমি দুটো প্রোগ্রাম দেখি, মানে শুক্রবার হলেই কিন্তু আমি আসলে নিজ থেকেই কিন্তু তালাশটা অন্তত দেখার জন্য, যে
এবং যখন ব্রেকে ছিল তখন ভীষণ মিস করেছি, সাধারণ দর্শকদের মতো করে যে ভয়টা ছিল যে এটা ফিরবে কিনা, বন্ধ করে দেওয়া হচ্ছে
কিনা,
এই ব্যাপারটা কিন্তু ছিল।
হ্যাঁ, ওই সময়টাতে কিন্তু আসলে আমরা, আমার মনে হয় যে আপনারা প্রোগ্রামটা যতদিন কন্টিনিউ করেছেন যতটুকু ফিডব্যাক না পেয়েছেন, আমার মনে হয় যতদিন বন্ধ ছিল,
যে বলা হয় যে কোন কোন চরিত্র জীবিত থাকার চেয়ে মৃত চরিত্র শক্তিশালী, মানে চালু থাকার, যখন আমাদের বন্ধ ছিল তখনই আমরা বুঝতে পারলাম যে আমরা কোন জায়গায় গেছি, তার আগে বুঝতে পারিনি ওইভাবে।
আচ্ছা, আমি একটু ওই লাশকাটা ঘর সেই এপিসোডটা একটু যদি বলতে চাই, সেটা কিভাবে হলো?
লাশকাটা ঘরে আমরা ঢুকবো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না, আমরা আসলে খুঁজছিলাম যে মানুষ হারিয়ে গেলে আসলে কোথায় যায়, আমরা আমি গ্রামের ছেলে বা যাদের গ্রামের দিকে একটু ইয়ে আছে বা শহরেও থাকতে পারে, এমন অনেক পরিবারে এমন অনেক গল্প আছে, 15 বছর আগে হারিয়ে গেছে তারপর আর ফেরে নেই, কোথায় গেছে তারপরে খোঁজ খবর পাওয়া যায়নি, বা 20 বছর পরে ফিরে আসছে, ফিরে এসে হচ্ছে যে আবার কিছুদিন থেকে আবার চলে গেছে, এরকম অনেক গল্প ছিল। এরকম একটা অদৃশ্য বিষয় যে হচ্ছে যে এটা আসলে কুলকিনারা করতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, এরকম একটা অবস্থার মধ্যে আমরা অনুসন্ধান শুরু করি। আমরা রাজশাহী থেকে শুরু করে আশপাশে বিভিন্ন জেলায় আমরা কাজ করি এরকম খবরে খবর নিয়ে। একটাতে দেখা গেল যে 15 বছর পরে ফিরে এসে সে ছেলে মনে করে তার ফ্যামিলিতে আশ্রয় দেওয়া হয়েছে, কিছুদিন পরে সে টাকা পয়সা নিয়ে চলে গেছে, তার মানে সে আসলে ছেলে ছিল না, ওই ফ্যামিলির ওই পরিবারের দুর্বলতার জায়গাটুকু কোনোভাবে সে জানত। এমনটা করতে করতে খবর আসলো আমাদের কাছে যে যে মিডফোর্ড হাসপাতালে যে লাশ কাটা ঘর আছে সেখানে সেখানে আমাদের কাছে ওই ভেতর থেকে একটা খবর আসে, ভেতর থেকে। আমি বলি না যে একটা সার্কেলের মধ্যে, খুব খারাপ সার্কেলের মধ্যে কেউ কেউ এসে স্বীকারোক্তি দিতে চায়, একজন এসে স্বীকারোক্তি দেয় এবং সেটা আমরা রেকর্ড করি। পরবর্তীতে আমাদের পরিকল্পনা ছিল যে গোপন ক্যামেরায় আমরা বিষয়টা ধারণ করব, কিন্তু গোপন ক্যামেরা ওখানে গিয়ে ওই মানে সবকিছু তুলে আনা সম্ভব হচ্ছিল না। সম্ভব না হওয়াতে ওইটাতে আমাদের নতুন টিম সদস্য ছিল হচ্ছে মাসুদ ভাই, পারভেজ ভাই এসে গেছে। যখন পারভেজ ভাই হচ্ছে যে একজন আমার দেখা সবচেয়ে দুর্ধর্ষ, মানে এত সাহসী লোক যে সে সবকিছুর মধ্যে ঢুকে পড়তে পারে, এমন এমন জায়গার ভেতরে ঢুকে পড়তে পারে যে আমারই ভয় লাগে, হ্যাঁ, যে কিভাবে এটা সম্ভব। এবং পারভেজ ভাই যখন আমরা কোনোভাবে গোপন ক্যামেরা দিয়ে আমরা ওইটাতে নিয়ে বের করে আনা সম্ভব হচ্ছে না, তখন একদিন সে সরাসরি গিয়ে ওখানে ঢুকে পড়ল, ঢুকে পড়ে এবং সব কিছু চোখের সামনে, তখন দর্শক তো পরবর্তীতে দেখেছে জিনিসটা যে। এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল যে আমরা একটু নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলাম, কারণ আপনি যখন আমি বলি যে তালাশের একটা ডায়লগ কখনো হচ্ছে যে টেলিভিশনের পর্দায় দেওয়া হয় নাই, কিন্তু আমরা নিজেরা বলি যে তালাশ ততক্ষণ পর্যন্ত আপনার প্রিয় যতক্ষণ আপনার ঘরে না ঢুকছে।
আচ্ছা,
আপনার ঘরে ঢুকলে কিন্তু তালাশের চেয়ে খারাপ কোনো কিছু নাই। হ্যাঁ, এখন নিরাপত্তার ব্যাপারটা যখন চিন্তা করা হচ্ছিল যে আমি বারবার পারভেজ ভাইকে বলছিলাম যে না, যদি নিরাপত্তার সমস্যা হয় তাহলে আপনি সিভিলে কোনো সিকিউরিটি নেবেন কিনা, কিন্তু আমরা যাদেরকে ভরসা করবো, আমি বললাম সন্দেহের জায়গাটা কোথায়, তাদের মাধ্যমেই খবর, আমাদের অভিজ্ঞতা তাই না অপূর্ব, যে তাদের মাধ্যমেই হচ্ছে খবর। আমরা সবসময় ফেইল করার জায়গা যখন যখন আসছে যে স্লো হয়ে গেছে কোনো কিছু, আমরা একটা নির্দিষ্ট জিনিস গিয়ে পাবো কিন্তু পাই নাই, কিন্তু আমরা তখন আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আপনি খুব কাছের লোকটাকে বিশ্বাস করতে পারবেন না সোর্স হিসেবে যাকে ইয়ে করছেন। তখন পারভেজ ভাই বললেন যে আচ্ছা তাহলে সরাসরি হিট করে বসে, আমরা কোন সিকিউরিটি মানে নিব না সাথে, এবং ওটা করে
নিয়েছিল। আরো একটা বিষয় যে আপনি তো আসলে একজন সাংবাদিক এবং আমরা আসলে সাংবাদিক, কিন্তু সাংবাদিক হয়ে সাংবাদিকের আসলে যখন নাকি তালাশ করলেন ভুয়া সাংবাদিক, সেইটা সেই এপিসোডটা আসলে কেমন হয়েছিল, বা নিজের কাছে আসলে কতটুকু খারাপ লেগেছিল, কতটুকু ভালো লেগেছিল যে আসলে এর মধ্যে সাংবাদিকের পরিচয় দিয়ে অনেকে হয়তো বা ভুয়া সাংবাদিকতা করেন।
কাজটা আমরা করতে চাইনি কারণ হচ্ছে যে আমরা টিমের সব সদস্য খুবই কষ্ট পাচ্ছিলাম, দীর্ঘদিন থেকে কষ্ট পাচ্ছিলাম। এবং প্রথম একটা কথা মনে আসছিল যে কাক নাকি কাকের মাংস খায় না, এটা একটা সিম্বলিক টার্মে ব্যবহার করা হয়, আমি এই শব্দটাও আমি আমার পর্বে ব্যবহার করিনি, কিন্তু খুব কষ্টের ব্যাপার যেটা ছিল যে আমরা জীবনের ঝুঁকি নিচ্ছি, আমরা হচ্ছে যে ফ্যামিলির সাথে আমাদের ক্রাইসিস তৈরি হচ্ছে, টাইম দেওয়ার ব্যাপার, কেউ কোনো কিছু পারছে না, ডিটাচমেন্ট আপনার, আমরা হচ্ছে যে ঘর বাড়ি আমার, আপনি যদি আমার অফিস দেখেন, আমরা যেখানে বসি, আমি বলি যে আমি যদি হচ্ছে যে এক মাস বাসায় না ফিরি তারপরে আমার জামা কাপড়ের সংকট হবে না, মানে এত সবকিছুই আমার ওখানে, আমার কয়েক জোড়া জুতো, আমার প্যান্ট শার্ট শেভ করার সবকিছু, শুধু আমি অফিসে গোসল করি না, আমাকে অফিসে মাঝে মাঝে বলে যে ঠিক আছে তাহলে গোসল করার একটা ব্যবস্থা তোমার করে দেওয়া দরকার। আমি যেখানে বসে, আমরা সোফায় হচ্ছে যারা নাইট ডিউটি করে তারা সোফায় ঘুমানোর জন্য সোফাটা হচ্ছে বেছে নেওয়ার চেষ্টা করে, আমরা যখন এডিট প্যানেল থেকে ফিরি বা ফিল্ড থেকে ফিরি তখন দেখে সোফা দখল হয়ে গেছে, তখন আমরা এই যেগুলো ডেইলি নিউজ পেপার যেগুলো আছে সেগুলো বিছে ওই মানে আমাদের চেয়ার সরায় আমাদের ডেস্কের ভেতরে ওর মধ্যে ঘুমায় থাকে। সকাল মনে করেন যে 9:10 দিকে উঠে আবার এডিক প্যানেলে কাজ শুরু হয়েছে। এত ডেডিকেশন যেখানে, এখানে মানুষের যখন একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে মানুষের কথা বলার জন্য, তখন সেটাকে যখন মানুষ সুযোগ হিসেবে ব্যবহার করে, আপনার ভাবমূর্তিকে ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করে, তখন আসলে খুব কষ্ট লাগে যে আমরা যারা এত কষ্ট করি তারা এইটা প্ল্যাটফর্ম ব্যবহার করে হচ্ছে এরকম করছে। সারা দেশ থেকে আমাদের কাছে কমপ্লেন আসে যে তালাশের নামে ওখানে চাঁদাবাজি হচ্ছে, ওখান থেকে টাকা চাওয়া হচ্ছে, তালাশ টিম মেম্বার বলা হচ্ছে। আচ্ছা ভাই, ফোন আসে যে এটা কি অমুক নামে কেউ আছে। আমি বললাম কেন এরকম চাঁদাবাজির কথা বলছে। আমি বললাম যদি তালাশ টিমেরও কেউ হয়ে থাকে তারপরে আপনি ধরবেন এবং আপনি আপনি নিজের ব্যবস্থা নেবেন। হ্যাঁ, এরকম করবে। সো এটা আমাদের জন্য খুবই কষ্টের বিষয় ছিল এবং বাধ্য হয়ে আমরা আসলে দেখলাম যে আপনি একটা নোবেল প্রফেশনে কাজ করছেন, আপনার একটা ইন্টেনশন আছে, আপনি ভালো কাজ করছেন, আপনি মানুষ আপনাকে প্রশংসা করছে, মানুষের কাজে লাগছে, সেই জন্য আপনি একটা কিছু করছেন, কিন্তু সেটাকেই আবার অন্যরা হচ্ছে যে অন্যভাবে ব্যবহার করছে বা সাংবাদিকতা পুরো প্রফেশনটাকে আপনার হচ্ছে যে কলঙ্কিত করে ফেলছে। সেই জন্য না আমরা বলি যে আমরা তালাশে কাজ করার সময় যে ফ্রিডমটা এনজয় করি, যে স্বাধীনতাটা আছে, যতদিন আছে এটাই আমাদের মূল শক্তি। আপনি যতই হুমকির কথা বলেন, মামলার কথা বলেন, ভয়ের কথা বলেন, যে এগুলো আসলে তখন আর মাথার মধ্যে থাকে না। সেই জন্য আমরা সাংবাদিকদের নিয়েও একটা পর্ব করতে পেরেছি। এটা এটা আসলে খুবই আমি বলবো দুঃসাহসিক ব্যাপার ছিল এবং করার পরে আমাদের হয়তো মামলার হয় নাই এখনো বা একটা প্রক্রিয়ার মধ্যে আছে, আমাদের নামে উকিল নোটিশ আসছে, মান সম্মান হেয় করা হয়েছে, অমুক তমুক কিছু, এগুলো আমরা বলি যে এগুলোর মধ্যে আমাদের এখন মামলা টামলা কোনো কিছু আর আসলে অনুভূতির মধ্যে নাই।
এই ব্যাপারে একটু অন্য ধরনের প্রশ্ন করি, বাসা থেকে কি পরিমাণ টেনশন করে আপনাকে নিয়ে, অপূর্ব আলাউদ্দিনকে নিয়ে, ফ্যামিলি থেকে আসলে তারা কি চায় যে এই ধরনের কাজ তারা করুক?
আমি বলি যে ফ্যামিলির ব্যাপারটা আমার নতুন অভিজ্ঞতা।
তো সম্প্রতি বিয়ে করেছেন আমাদের মনজুরুল করিম পলাশ ভাই, এই সুযোগে আমরা একটু অভিনন্দন জানিয়ে দিই।
ধন্যবাদ। আমি আমি আসলে যার সাথে আমার পুরো জীবনের একটা ব্যাপার, আমি আসলে কাউকে আমার নিজের মধ্যে একটা ব্যাপার ছিল যে কাউকে জীবন সঙ্গী করে তাকে ঠকানোর কোনো মানে নেই আমার। আমি যদি তাকে যথেষ্ট পরিমাণ সময় সুযোগ দিতে না পারি, সময় দিতে না পারি, তাহলে তার যে রাইট সেটা আসলে নষ্ট হয়। কিন্তু কিন্তু কি বলবো যে আমরা মানে একেবারে রক্তে মাংসে পুরোটাই আসলে এই কাজের মধ্যে এমন ভাবে ইনভলভ। সে যদি আমার আমার পার্টনার, আমার মানে জীবনসঙ্গী, আমার ওয়াইফ যদি আমাকে এইটুকু না দেয় কখনো, তাহলে কিন্তু আমাকে আমি ভেতরে ভেতরে মারা যাবো আমার কাজের জায়গাটা থেকে। কারণ আমি তো মানে নেশা আমার এটা। হ্যাঁ, আমার পেশার চেয়ে বড় কথা হচ্ছে এটা আমার নেশা হয়ে গেছে। এখন আমি বলি যে যারা সাংবাদিকের ঘর করে, যেসব স্ত্রীরা, তাদের স্বামীর সাফল্যটুকু এনজয় করা উচিত, স্বামীর সাফল্যটুকু এনজয় করা উচিত। যদি না করে তাহলে কিন্তু প্রতি মুহূর্তে সমস্যা তৈরি হবে। সাংবাদিকের জীবনে যদি পারিবারিক সমস্যা তৈরি হওয়া মানে হচ্ছে তার পেশা ক্ষতিগ্রস্ত হওয়া। আমার আমি আমি নিশ্চিত যে আমার বাসায় শুনছেন আর কি, এটা আর আরো বিস্তারিত অভিজ্ঞতা আসলে অপূর্বর। আমি অনেকক্ষণ থেকে বলছি আমি খুব কাছ থেকে জানি, তারপরে অপূর্ব ফ্যামিলি থেকে হিউজ সাপোর্ট পায়, আমি আসলে তার কাছ থেকে শুনতে চাই।
আসলে এটা এটা খুবই একটা মানে একটা স্ত্রী তার সবসময় তার হাজবেন্ড যে সময় দিবে, এবং আপনি যেটা প্রথমেই বললেন 9:00 থেকে 5:00 একটা ডিউটি, এটা সব স্ত্রীরা চায় যে তাকে একটু সময় দিক। তো আমরা যেটা হচ্ছে যে আমার ওয়াইফকে আমি একটু আগেও বলে আসছি আমি 10:00 মধ্যে বাসায় ফিরবো, এখনো কিন্তু আমি এখানে বসে বসে
আছি। মনে হয় যে এই জীবনে যদি কেউ মিথ্যা কথার মানে যদি গ্রাফ করা হয় আমার সাংবাদিকটাই সবচেয়ে
মানে মিথ্যা না মানে ব্যাপারটা যেটা করতে চেয়েছিলাম সেটা হয়নি আসলে,
মানে সে নিজে জানে সে আসলে এটা করবে না।
তারপর আমার ওয়াইফ যদি আমাকে সাপোর্ট না দিত তাহলে আপনারা হয়তো এই তালাশের পর্বগুলো দেখতে পারতেন না। কারণ হচ্ছে যে আমি বলে যাই যে 3 দিনের জন্য যাচ্ছি বাইরে বা 4 দিনের জন্য বাইরে যাচ্ছি, সেখানে আমাকে 10 দিনও থাকতে হয়েছে মাঝে মাঝে। তো এই সাপোর্টটা আসলে খুবই মানে একজন ওয়াইফ থেকে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। উনি যদি আমাকে যদি আমার ওয়াইফ যদি সাপোর্টটা না দিতেন কখনই সম্ভব ছিল না যে এই কাজটা করা। এটা এক ধরনের নেশার মতো যেটা বললেন যে আপনি যখন যারা মাদকসেবী ড্রাগটা না পেলে কিন্তু তার মধ্যে একটা বেড়া ওঠে, তাই না, যে কখন মাদকটা সে নিবে। আমরাও কিন্তু যখন কাজের মধ্যে ঢুকে পড়ি তখন কিন্তু নেশা কাজ করে, কাজটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমি ঘরে ফিরতে পারছি না। যতক্ষণ না পর্যন্ত কাজটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ফিরতে পারবো না। আমার ওয়াইফ যখন বারবার ফোন দিবে যে কবে কখন আসতেছ, কখন আসতেছ, আমি বলতেছি আজকে রাতে 10টা বাজে আসবো, দেখা গেল আমি 3 দিন পরে বাসা গেছি গভীর রাতে। এরকম ঘটনাও ঘটছে। তো যেহেতু দেখেন যে মানে এটা আর কি বলবো যে ওয়াইফটা সাপোর্ট না দিলে এই পর্যন্ত আসা সম্ভব না। আর এবং আপনারা দেখবেন যে যারা যারা বড় বড় জায়গায় গিয়েছে তাদের পেছনে ওয়াইফরাই কিন্তু আসলে সাফল্য দাবিদার।
মানে এখানে কিন্তু সাংবাদিকদের খুব একটা খুব কমন একটা ডায়লগ যে বিয়ের প্রথম বছরটা বউ ঠান্ডা থাকে আর ভাত গরম থাকে, আর বিয়ের দ্বিতীয় বছর ভাত ঠান্ডা থাকে বউ গরম থাকে। মানে মঞ্জু ভাইয়ের অভিজ্ঞতা কি?
আমার অভিজ্ঞতা হচ্ছে যে
ভাত গরম না ঠান্ডা,
না না না, আমি আমি আমার অল্প দিনের অভিজ্ঞতায় আমার কাছে মনে হচ্ছে আমি সমর্থনটা পাবো।
আমরা দোয়া করি যে সমর্থনটা ভাবির কাছ থেকে আসুক।
তালাশের মতো এমন একটা প্রোগ্রাম আসলে আমরা পাবো না।
হ্যাঁ সেটাই, আর সত্যি তাদেরকেই থ্যাংকস এই সহধর্মী এবং এই পরিবারের সঙ্গে যারা এই টিমের সব টিম মেম্বার পরিবারের সঙ্গে যারা জড়িত, আসলে তারা তো ছাড়তেও চায় না অনেক অনেক সময়টাতে, যে এত যতক্ষণ আমরা শুনছিলাম অনেক ধরনের ঝুঁকিপূর্ণ সময় পার করেছেন অপূর্ব ভাই পলাশ ভাই, তো তারাও তো আসলে ভয় থাকেন যে
ভয় কি। আমি যেটা দেখলাম আমার স্ত্রীকে যখন দেখলাম যে আমি যখন একটা কাজ নিয়ে কাজ করতে যাই, একটা বিষয় নিয়ে যখন কাজ করতে যাই, বিষয়টা তাকে আমি শেয়ার করি যে এই বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছে এরকম এরকম বিষয়গুলো, তার সাথে আমি ফোনে কন্ট্যাক্ট হয় যে রাতে, মাঝে মাঝে আমি খুব হতাশায় ভুগি যে এরপরে কি করবো এরপরে কি করবো, কারণ প্রত্যেকটা কাজই কিন্তু নতুন জায়গা, নতুন কিছু আমাকে প্ল্যানিং আমার কাছে কিন্তু কোনো ফরম্যাট নেই, আমাকে গিয়ে নতুন নতুন চিন্তা করতে হচ্ছে যে এরপর আমি কি করব। তখন আমি তাকে তার কাছে শেয়ার করি, শেয়ার করলে সে আমাকে কিন্তু বুদ্ধি দিচ্ছে যে তুমি এটা করতে পারো, তুমি ওইটা করতে পারো, এদিকে যেতে পারো, সেদিকে যেতে পারো। আমি তার মধ্যে কখনো ভয় দেখিনি, বরং আমাকে উৎসাহ দিয়ে গেছেন সবসময় এবং নতুন নতুন আইডিয়াও দিয়েছেন কিছু কিছু।
This track was downloaded from fusionbd.com.
তাহলে কিন্তু আমরা যেটা
আমি হচ্ছে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে অপূর্ব যেসব কথা বললেন, আমার ধারণা যে আজকে রাত 1:30 পর্যন্ত এখানে থাকার পরে উনি বাসায় যে ওয়েলকাম পাবেন,
মানে ভাত আজকে ঠান্ডা হবে না। আমরা আসলে সেটা আশা করি না, যে আমরা আশা করি অবশ্যই আমরা ভাবি যেরকম ভাবে আমাদেরকে প্রিভিয়াস ডেতে যেভাবে সাপোর্ট করেছেন আজকে আমাদেরকে হয়তো একটু বেশি
না। 10টা বাজে সে জানে যে 10টা বাজে আমি বলছি, তার মানে 10টা দিন যাবো না, এটা তো সে ধরেই রাখে,
এবং এটা তো আজই নতুন না, এমন দিয়ে হয়ে আসছে,
মানে তালাশের সময়টা আসলে এত কম থাকে, হয়তো আপনি সেই কৃতজ্ঞতা টুকু।
তবে একটা জিনিস আমরা বলতে চাই, আমরা টিমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে আমরা কিন্তু প্রত্যেকটা সদস্য প্রত্যেকের পরিবারের খবর জানি, যে কার সন্তান অসুস্থ, কার এই ভালো খবর আছে, কার জন্মদিন, আমরা সবাই অ্যাটেন্ড করছি। নিজেদের একটা ইচ্ছাকৃতভাবে একটা গণ্ডি তৈরি করা হয়েছে, প্রথমত ইচ্ছাকৃতভাবে, পরবর্তীতে এটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়, না হলে আবার কিন্তু সেটা সম্ভব না। যেমন আমরা একসাথে একটু সুযোগ করে উঠতে পারলেই আমরা হয়তো কোথাও পিকনিকে গেছি, কোথাও চড়ে বেড়াতে গেছি, নদীতে ঘুরতে গেছি, হয়তো কক্সবাজার টিম গেলে আমরা ওর সাথে, আমরা তো একসাথে হচ্ছে কক্সবাজার, ও যখন ইয়াবা নিয়ে কাজ করতে গেল তখন ও হচ্ছে যে ফিরতে পারছে না তখন আগের দিন আমি হচ্ছে যে অর্থীকে নিয়ে, মানে অপূর্বর মেয়ে আর ভাবিকে নিয়ে আমি চলে গেছি হচ্ছে কক্সবাজার। সেবার আমরা কক্সবাজার ঈদ করলাম শুধু ওর জন্য, আমরা চলে গেছি ফুল ফ্যামিলি নিয়ে, মানে
একটা অনুষ্ঠান করতে গিয়ে ফিরে আসা হয়নি বাড়িতে, সেখানেই লোকেশনে ঈদটা করতে হয়েছে। সো এর কারণেই কিন্তু আমরা এত দারুণ দারুণ এপিসোড পাই তালাশ টিমের কাছ থেকে। আচ্ছা, আমাদের একজন বন্ধু ইউটিউব লিঙ্কটি চেয়েছেন যে কোন আইডি থেকে, ইন্ডিপেন্ডেন্ট 24 টেলিভিশন, সেখান থেকে অরিজিনাল ইউটিউব অরিজিনাল শোটি পাওয়া হয়।
হ্যাঁ, আমরা বলছি যে ইন্ডিপেন্ডেন্টের যে ইউটিউবের অ্যাড্রেস আছে ইন্ডিপেন্ডেন্ট24.tv, এটা দিয়ে আপনি ইউটিউবে সবগুলো অনুষ্ঠান, ইন্ডিপেন্ডেন্ট সবগুলো অনুষ্ঠান দেখতে পারবেন। যদি আপনি বিশেষভাবে তালাশ দেখতে চান তাহলে আমি স্পেলিংটা বলে দিতে পারি, যে ধরেন এখন পর্যন্ত 61টি এপিসোড অন এয়ার হয়েছে পর্ব, তো আপনি যদি ইউটিউবে সার্চ অপশনে গিয়ে লেখেন TAALASH, আবার বলছে TAALASH, লিখে একটা স্পেস দিয়ে এপিসোড নাম্বারটা লিখলেই হবে, এপিসোড 1, 2, 3, 4, 5, আপনি 50 অথবা 45, তাহলে আপনি আমাদের যে আমরা যেটা আপলোড করেছি সেটা আপনি খুঁজে পাবেন, TAALASH।
তালাশ, ওকে, মুহিম বাড্ডা থেকে লিখেছেন, আপনারা কিভাবে হিডেন ইনফরমেশন গুলি খুঁজে পান?
এ ব্যাপার নিয়ে বারবার কথা হচ্ছে যে আমরা তথ্য কিভাবে পাই। আবারও বলছি যে আপনি যখন তালাশ দেখছেন মুহিম, আপনিও কিন্তু আমাদের তথ্য দিতে পারেন। আমরা প্রত্যেকজন দর্শকের কাছ থেকে তথ্য পাই এবং যারা কোনো কিছু কোন সমস্যার মধ্যে আছেন তাদের কাছ থেকে তথ্য পাই, যারা সমস্যাটা চোখে দেখছেন আরেকজনের তাদের কাছ থেকে তথ্য পাই, যারা সমস্যাটার কারণ তাদের মধ্যেও কারো কারো কাছ থেকে তথ্য পাই আমরা।
আচ্ছা, তালাশের যে টার্গেট অডিয়েন্স, এটা কি কখনো চিন্তা করা হয়েছে যে শুরুটা যখন ডিজাইন করা হয়েছিল এই ধরনের অনুষ্ঠান, যে অডিয়েন্স কার থাকবে? টার্গেট অডিয়েন্স টিজি তো থাকেই, সো টার্গেট গ্রুপ থাকে, এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা প্রশ্নটি জানবো, তারপর একটা এসএমএস পড়ব।
আচ্ছা, না এটা করা হয়নি। এটা না করার এখন মনে হচ্ছে করলে ভালো হতো কিনা খারাপ হতো বুঝতে পারছি না, কারণ তালাশের কিছু ডায়লগ তৈরি হয়, আপনি এটা একটা প্রাণও বলতে পারেন, আপনি একটা ব্র্যান্ড ডায়লগ আছে, তারপরেও আপনার এপিসোড বেসড কিছু কিছু ডায়লগ তৈরি হয়, সেগুলো আমরা আমরা আমাদের কাছে যে আপনি আপনি যে যখন বলছিলেন যে হয়তো 100 পর্ব বা 150 পর্ব হওয়ার পরে পেছনের ঘটনাগুলো হয়তো তখন আমরা দেখাবো যে একটা ছোট বাচ্চার কাছে তালাশ কতটুকু জনপ্রিয়, সে কিভাবে তালাশ দেখতে আসে। আমি এটা তো ছোট্ট শিশুর কথা বললাম, সে কিন্তু তালাশের ডায়লগ দিতে পারে, ডায়লগ আছে, ডায়লগ দিতে পারে। এবং আমি পুরান ঢাকার একজনকে জানি যিনি ফোন করে আমাকে বলেন যে তার মা নামাজ কালাম ছাড়া কিছু করেন না, টেলিভিশন তো দেখা দূরের কথা কিন্তু তালাশ দেখেন। তার মানে হচ্ছে যে ওই সার্ভেটা আমরা করি নাই, কিন্তু না করার ফলে সুবিধা যেটা হয়েছে যে আমরা কোন নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স এর মধ্যে থাকিনি, আমরা একেবারে ছোট থেকে শুরু করে বয়স্ক লোকজন পর্যন্ত পুরো টার্গেট।
আপনার সঙ্গে আরেকজনের পরিচয় করে দিই, মিরপুর থেকে সাদিয়া, সে ক্লাস সিক্সে পড়ে, সে লিখেছেন আমি মা বাবা সবাই মিলে একসঙ্গে তালাশ দেখি, থ্যাংকস ঢাকা এফএম কে এবং তালাশ টিম কে আজকে আসবে।
সাদিয়াকে অনেক ধন্যবাদ, এবং আমি যে মিথ্যা কথা বলিনি সেটা সাদিয়া প্রমাণ করে দিল।
এবং সাদিয়ার এসএমএস টা পেয়ে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের শুরুতে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করি যে অডিয়েন্সটা কারা হবে, কাদের জন্য আমরা ডিজাইন করছি, কন্টেন্ট কি থাকবে। সো তালাশ এই ধরনের কিছু করেনি, এই জন্য থ্যাংকস আসলে, যেটা সবার জন্য, সব শ্রেণী পেশার জন্য এই ধরনের একটি অনুষ্ঠান। তো সাহেব ভাইকে আবারও ধন্যবাদ যে আজকে এমন একটি দারুণ ডিজাইন করেছেন আজকের এপিসোডটি, আমরা অনেক কিছু জানতে পারছি।
আমার মনে হয় সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আজকে আমাদের যে দুজন গেস্ট আমাদের মাঝে উপস্থিত আছেন, মঞ্জুরুল করিম ভাই এবং অপূর্ব আলম।
স্বামীর সাথে আমার কিন্তু অনেকদিন থেকে কথা হচ্ছে, আমি আমি জাস্ট এক শুক্রবার বা একটা সপ্তাহ এত বেশি ব্যস্ত থাকি তালাশ নিয়ে যে সেই সপ্তাহে সময় দেওয়া সম্ভব হয়নি, পরের সপ্তাহে আমাকে ঈদ করতে যেতে হচ্ছে, সেই কারণে করতে পারিনি, এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে।
আবার ব্যাক করলেন, মানে আসলে ফাইনালি যে আজকে আমরা পেলাম যে মঞ্জুরুল করিম ভাই এবং আমি প্রাণভ্রমরা বলবো অপূর্ব আলাউদ্দিন ভাইকে, যে আসলে এক একটি প্রোগ্রাম জনপ্রিয় হওয়ার পেছনে কিন্তু অনেকজন কারিগর থাকেন এবং তার পেছন সেই প্রোগ্রামকে কিন্তু তারা এগিয়ে নিয়ে যান, তেমনটাই কিন্তু অপূর্ব আলাউদ্দিন ভাই এবং মঞ্জুরুল করিম ভাই, আমি দুজনকেই কিন্তু সমানভাবে,
আমি কিন্তু পরবর্তীতে গিয়ে যেমন ধরেন যে অপূর্বর সাথে আমি কোন কোন পর্বগুলোতে আমি ফিল্ডে গেছি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ যখন হতো, সবচেয়ে অ্যাডভেঞ্চারাস কাজ হতো, তখন আমি নিশ্চিতভাবে যেতাম। পরবর্তীতে গিয়ে কি হলো যে একটা অফিসিয়ালি আমাদের কিন্তু ডিসাইড করতে হলো, সিদ্ধান্ত নিতে হলো যে আমি সবগুলো পর্বে মাঠে নামতে পারবো না, কারণ ওর চেহারার মধ্যে একটা গোপন করার একটা ভাব আছে, আমার চেহারার মধ্যে নাই। দেখা গেল যে আমি ফিল্ডে গেলেই হচ্ছে যে মাইক্রোফোন আমার হাতে থাকলেই লোকজন বুঝে ফেলে যে তালাশ টিম আসছে। এখন সমস্যাটা দাঁড়ায় যে আমি বেশিরভাগ সময় ফিল্ডে যেতে পারি না, গেলেই কাজটা নষ্ট হয়ে যায়, বুঝতে পারে যে হ্যাঁ আসছে ও। বরং এই কারণে কিন্তু আমাদের একটা মানে একটা কৌশল ছিল যে আপনি খেয়াল করে দেখবেন যে তালাশে একটা সময় পর্যন্ত বা এখনো সবসময় চেষ্টা করা হয় যে রিপোর্টারকে কম দেখানো বা এমন ভাবে দেখানো হয় আপনি বুঝতে পারবেন না যে আসলে কে রিপোর্ট করছে,
রাইট? আমরা সেটা লক্ষ্য করি।
হ্যাঁ, এই কারণে কি দাঁড়ায় যে ওই নামের প্রতি মানুষের একটা আকর্ষণ তৈরি হয়, এই ব্যক্তিটা আসলে কেমন, মাঝখান থেকে লাভটা কি দাঁড়ানো, লাভটা হলো যে তাকে চিনল না, এই কারণে সে আরো দীর্ঘদিন এই কাজটা করে যেতে পারবে।
জি,
চিনে ফেললে তো আমাকে শেষ, আমি
এবং চিনে ফেললে তার সামনেও হয়তো ওইভাবে তার আসবে না।
হ্যাঁ,
সামনে আসবে না। এবং যখন আমরা যাই একটা মানুষের কাছে তখন কিন্তু সে বুঝতে পারে না যে কেন গিয়েছি আমরা, আসলে তার কাছে কোন জিনিসটা জানতে গিয়েছি।
আচ্ছা, আপনাদের আরেকটা এপিসোড ছিল যে রাতের ঢাকা, এরকম আপনার একটা এপিসোড করেছেন, সেটা আসলে কিভাবে আপনারা প্ল্যান করলেন যে এরকম একটা
রাতের ঢাকাটা? আসলে একটা সারপ্রাইজ, এর পেছনে অন্য গল্প আছে। আমরা একটা বিষয় নিয়ে কাজ করছিলাম, বিষয়টা হচ্ছে যে বিষয়টা আমরা উল্লেখ করব না, সেনসিটিভ বিষয়টা নিয়ে কাজ করার পরে অপূর্ব কাজটা করে ফিরলো হচ্ছে যে আমাদের শুক্রবারের অনুষ্ঠান হয়, আমরা সোমবার নাগাদ একেবারে ফাইনাল জিনিসপত্র নিয়ে বসে পড়ি, তারপর স্ক্রিপ্ট লেখা, আমার প্রেজেন্টেশন, এডিট প্যানেলে ফুটেজ ক্যাপচার করা, গ্রাফিক্স এর কাজগুলো দেওয়া, খুব মানে প্রেশারের মধ্যে থাকি। অপূর্ব যখন সোমবারে ফিরলো একটা সাবজেক্ট নিয়ে অনুসন্ধান করে, আমাদের তো রেগুলার কমিউনিকেশন হচ্ছে এই যে এই এই বিষয় পাওয়া যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। পরে যখন আমরা টেবিলে বসলাম, বসার পরে আমরা ডিসাইড করলাম যে এই পর্ব আমরা প্রচার করব না।
আচ্ছা,
প্রচার করব না কেন? কারণ হচ্ছে যে রাষ্ট্রীয় স্বার্থ বিঘ্নিত হয়। কিন্তু সেদিন সোমবার, শুক্রবারে আমাদের অনুষ্ঠান, তখন তো আমরা জাস্ট হচ্ছে যে এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা হচ্ছে বারবারই একজনের কথা বলছি, শামসুর রহমান সাহেব মানে ম্যানেজিং এডিটর আমাদের, যে ওনার কাছে গিয়ে বললাম যে এরকম জিনিস পাওয়া গেছে, এটা যদি আমরা করি তাহলে এই জিনিস ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষ বলবে যে আমাদের কারণে এই কাজটা হয় নাই।
আচ্ছা,
সাধারণ মানুষের ক্ষতি হবে পরবর্তীতে, কিন্তু জিনিসটা এইটা। তারপর ওটা বাদ দেওয়া হলো, বাদ দেওয়ার পরে যে প্রেশার সেটা হচ্ছে তিন দিনের মধ্যে একটা নতুন পর্ব করতে হবে, এটা তালাশের জন্য ভয়াবহ বিপর্যয় ছিল তখন, কি করব। তখন থেকে তিন দিন মনে হয় কেউ বাসায় যায়নি, এবং প্রত্যেক দিন রাত দুইটা করে ক্যামেরা, দুইটা করে টিম বিভিন্ন জায়গায় হচ্ছে মুখ করে 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 লাস্টে এসে হিউজ প্রেশার নিয়ে আমরা এই রাতের ঢাকা জিনিসটা করি। আপনি দেখেন যে হচ্ছে যে একমাত্র ওইটাই, ওই জিনিসটাই আমরা আমাদের বেছে নেওয়ার ছিল যে আমাদের ঢাকার মধ্যে থেকেই কাজ করতে হবে, এমন কোন কিছু করতে পারবো না যেটা যেটা গবেষণার জন্য অনেক সময় যাবে, যেটার জন্য দূরে ট্রাভেল করতে অনেক সময় যাবে, এমন কোনো কিছু করতে পারবো না। তখন আমাদের রাতের ঢাকা বিষয়টা বেছে নেওয়া হয়। এটা আসলে রাতের ঢাকা পরিকল্পিত বিষয় না, বিষয় ছিল যেটা সেটা আমরা করিনি।
এমন কতগুলি এপিসোড আছে যে সবকিছু রেডি হয়ে যাওয়ার পর অন এয়ার করেননি, অথবা মোটামুটি কাজ করেছেন থেমে গিয়েছেন?
এটা একটাই।
যেমন আমি বলি যে কিছুদিন আগে যেটা ঘটলো, যে অপূর্ব তো মানে অনেকদিন থেকে নেই, সেজন্য ও এটা জানে না মনে হয়, যে ভূমি অফিসের দুর্নীতি নিয়ে যখন আমরা সবকিছু রেডি করে ফেললাম, আমাদের ফুটেজ ক্যাপচার হয়ে গেছে, আমাদের হাতে অন্য কোনো ব্যাকআপ নাই, থাকার কথা না, মানে 15 দিনে করে আরেকটি টিম ডিপ্লয় করা সম্ভব হয় না, তখন আমি আমাকে অফিসে যেদিন আমার শুটিং থাকে অফিসের লোকজন দেখলে বুঝতে পারে, একমাত্র সেই দিনই আমি হচ্ছে মোটামুটি শার্ট প্যান্ট ভালোভাবে পরে রেডি থাকি আর কি। তো ওইরকম একটা প্রিপারেশন নিচ্ছে, আমার মুড চেঞ্জ হয়ে গেছে, আমার একটা মুড এসে যায়, আপনি যখন শো করতে বসবেন তখন আপনার একটা মুড কিন্তু চেঞ্জ হয়ে যাবে আসে আর কি। যাব, আমার সেট থেকে লাইটম্যানরা আর প্রডিউসাররা ফোন করছে, ওকে আমরা অলমোস্ট রেডি, চলে আসেন। হঠাৎ করে আমাকে আমাদের ম্যানেজিং এডিটর ডাকলেন, ডেকে বললেন যে এটা হাতে আর কিছু আছে কিনা,
ব্যাকআপ।
আমি বললাম যে না, আর কোনো কিছু নেই, আমি সাথে সাথে বুঝে ফেলছি, আমার তো মুড অফ হয়ে গেছে। উনি সাথে সাথে বুঝলেন যে আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে। তারপরে পুরো ঘটনার পরে আমরা 5-10 মিনিট আমি আর উনি প্ল্যান করছি কি করা যায়। শেষ মুহূর্তে হচ্ছে উনি ফোন করে বসলেন যে সিচুয়েশন এরকম, ওরা দীর্ঘদিন থেকে কাজ করছে, এবং যারা এই দুর্নীতিগুলোর সাথে বা এই বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিল বা অফিসের লোকজন, তারা আসলে তাদের হাত এত বড় যে তারা ওই পর্যন্ত মালিক পর্যন্ত চলে গেছে আর কি। এবং ফাইনালি যখন হচ্ছে যে ওই রুমের মধ্যে একটা প্রায় ঘন্টা খানিক আমার শুটিং লেট হয়ে যাচ্ছে, আমরা একটা দমবন্ধ অবস্থার মধ্যে আছি, কি হবে, এতদিন ধরে কাজ করে এসে যদি আমরা একটা থামিয়ে দিতে হয়, আসলে আগের অভিজ্ঞতা নাই কোনো কিছু, যে আমরা কোনো কিছু স্টপ করেছি, এই জন্য বারবার স্বাধীনতাটুকুর কথা বলি, লাউড স্পিকারে আমার সামনে কথা হলো, উনি ফোন করলেন, ফোন করার পর বললেন যে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করতে চাই। ফোন করার সাথে হ্যালো বলার সাথে সাথেই ওই পাশ থেকে বললেন, কি তালাশ নিয়ে কথা বলার জন্য ফোন করছো?
আচ্ছা,
বলে হ্যাঁ, কি করতে চাও? উনি বললেন যে না, ওরা অনেকদিন থেকে কাজ করছে, এটা প্রচার করতে হবে। ঠিক আছে, প্রচার করে দাও। এই যে শক্তির জায়গাটা না, আমরা ফিল করি যে আমাদেরকে যদি কেউ এসে বলে যে আমি মালিকের অমুক, মালিকের সাথে আমার এই যোগাযোগ ওই যোগাযোগ, আমরা কিন্তু স্ট্রেট বলতে পারি আপনি তার সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে কথা বলতে আসবেন না। এটা হচ্ছে যে আমাদের আমাদের তালাশের সবচেয়ে বড় শক্তির বিষয় এখন পর্যন্ত। এখন পর্যন্ত মানে দীর্ঘদিনই তো হলো যে আমাদেরকে থামাতে হয়নি কোনো কিছু, অফিস থেকে আমাদেরকে কখনোই, বরং শক্তির জায়গা হয়ে গেছে।
আর এর জন্যই অনেক অনেক এস এম এস আমরা পাচ্ছি যে তালাশ দীর্ঘজীবী হোক, আরো বেশি বেশি এপিসোড তালাশ নিয়ে আসবে। শান্তা লিখেছেন, অপূর্ব ভাইয়ের ভয়েসটা অনেক সুইট। আই থিঙ্ক মঞ্জুরুল ইসলাম পলাশ, তারও ভয়েসটা কিন্তু অসাধারণ লাগছে। টেলিভিশনে কিন্তু আমরা এই ভয়েসটা পাই না, রেডিওতে আমরা যে ভয়েসটা পাচ্ছি।
আমার কাছে মনে হচ্ছে যে ওই অপূর্বর বাসায় আজকে সমস্যা হবে,
কিন্তু আমাদেরকে তো মনে হচ্ছে না, কারণ আমরা আসলে ভাবিকে এতটুকু কৃতজ্ঞতা আসলে আজকে প্রকাশ করছি। আমার মনে হয় তালাশেও এতটুকু কৃতজ্ঞতা, কারণ সময় নেই, এত দ্রুত শেষ হয় প্রোগ্রামটা। এবং সবচেয়ে বেশি বিরক্ত লাগে আসলে বিজ্ঞাপনের সময়টা, মানে কিন্তু এটা মেনে নিতে হয়, কিন্তু তারপরও কোন সময় শুরু হবে আর কি, বুঝছেন।
তালাশ কিন্তু বাংলাদেশে একটা, মানে আমি বলতে চাই যে একটা একটা ট্রেন্ড সেটার একটা প্রোগ্রাম। আপনি ধরেন যে আমরা যখন, আমি যখন ডায়লগ গুলো প্রথম লিখছিলাম যে আমি একটা বিরতিতে যাব, আমাদের খালেদ ভাই আপনারা চিনবেন হয়তো, বা আজকের বাংলাদেশ অনেক পপুলার, অনেক পপুলার, ওনার একটা কথা আমার কাছে ভালো লাগে। উনি কিন্তু অদ্ভুত আচরণ করেন স্ক্রিনে, অদ্ভুত আচরণ কিরকম, আমরা বলি না দর্শক আমরা বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন, এটা তো একটা কমন ভালো জিনিস এইভাবে একটা ফর্মাল ইয়েতে। উনি কখনোই বলেন না যে আমাদের সঙ্গে থাকুন, একটা বিরতিতে যাচ্ছি বলে চলে গেলেন, মানে একটা নিজস্ব স্টাইল, একটা অদ্ভুত ব্যাপার। আমি বললাম আচ্ছা এটা কি ঘটনা কি বলে, যে উনি বলেন আমার সাথে থাকবে কিনা সেটা তার ডিসিশনের ব্যাপার এবং আমার পারফরমেন্সের ব্যাপার, আমি বললেও কিন্তু উনি নাও থাকতে পারেন। তো আমি বললাম যে যখন প্রথম পর্ব, প্রথম পর্বেই তো আমাদের কি 4 মিনিট ছিল,
অনেক অনেক পরে আসছে,
দুই তিনটা, মানে দুই তিন
চার পাঁচটা পরে আরো।
তো আমি একটা সময় বললাম যে কয় মিনিটের ব্রেক আসলে, তখন তখন হচ্ছে যে 4 মিনিট, আমি বললাম এটা বলতে চাই। তো এখন দেখবেন যে সবগুলো টিভি চ্যানেলে ফিরছি এত মিনিট পরে, কিন্তু তখন পর্যন্ত কিছুই ছিল না, তখন হচ্ছে 4 মিনিট ফার্স্ট হচ্ছে যে ট্রেন্ড। পরবর্তীতে এই বিরতিটা যে মেইনটেইন করার যে ব্যাপার, অন্যান্য সবগুলো অনুষ্ঠানে বিরতি যখন 5 মিনিটে চলে গেল, প্রথম থেকে আমাদের সব অনুষ্ঠানেই বিরতি ছিল হচ্ছে 4 মিনিট, তো 5 মিনিটে যখন চলে গেল তখন আমাকে বলা হলো যে আমি বললাম না আমি এর ব্র্যান্ড এটা আমি চেঞ্জ করতে পারবো না, সম্ভব না, আমি 4 ই থাকবো। এবং এই তালাশে শুধু কিন্তু
4
পলাশ ভাই জীবন সঙ্গী তালাশ করলেন কিভাবে, এই প্রশ্নটি করেছেন জিয়া চৌধুরী।
তালাশে তালাশ,
আমরা বললাম যে অনেক বিষয়ে আমরা অনেক টেকনিক বলতে চাই না,
রাজিবুল ইসলাম তিনি লিখেছেন আপনাদের কথাগুলি খুবই ভালো লাগছে আর আমি প্রতি ফ্রাইডে তালাশ দেখি। আকাশ লিখেছেন, এমন আকাশের মতো আরো অনেকে জিজ্ঞেস করেছেন যে তারা যদি তালাশ টিমে কাজ করতে চায় তাহলে তারা কি করবে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে তালাশ টিমে কাজ করবার জন্য।
এখন এই প্রশ্নের মুখোমুখি আমরাও হই বা বিভিন্ন মাধ্যমে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন এসএমএস থেকে শুরু করে সবাই তালাশ টিমে কাজ করতে চাই, আমরাও সবাইকে নিয়ে কাজ করতে চাই। এখন ফার্স্ট ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি যদি সবগুলো ক্রাইটেরিয়া মেনটেন করেন তাতেই কি আপনাকে আমি অ্যাকোমোডেট করতে পারবো। আমার তো একটা সীমাবদ্ধতা আছে, বা আমি যখন খুঁজছি তখন কি আমি আপনাকে পাবো। অনেকগুলো মাঝখানে প্রশ্ন যখন এসে যায় তখন আসলে হয়তো দেখা যাচ্ছে রাজিবুল না কি বললেন আপনি, আকাশ, আকাশ, আকাশকে যদি আমি বলি যে আপনি, আমি যখন খুঁজছি তখন আপনাকে পাবো কিনা, বা আপনার সব যে বৈশিষ্ট্য আছে সবগুলো নিয়ে আসলেন, হ্যাঁ নিয়ে আসলেন, কিন্তু তখন আমার টিমে জায়গা নাই, আপনি ততদিন ধৈর্য ধরে থাকবেন কিনা। এগুলোর পরের সবচেয়ে, এখন আমি যে যোগ্যতার কথা যদি বলি তাহলে একটু একটু পেছনে আসি, সেটা হচ্ছে যে আমার পরে যখন অপূর্ব জয়েন করলো, অপূর্ব তো ফ্যামিলি আছে অপূর্ব, আমি তখন সিঙ্গেল ছিলাম, আমি বললাম যে এই টিমে কোনো ম্যারিড লোক কাজ করতে পারবে না। এবং লাক কত খারাপ,
আরো দুজন নেওয়া হয়েছিল,
দুজন নেওয়া হলো দুজনে আগে থেকে ম্যারিড।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, আমি বলি যে তালাশের কাজ করার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে যে আপনার 24 ঘন্টার জন্য আপনি হচ্ছে ডেডিকেটেড থাকতে হবে, অ্যাভেলেবল থাকতে হবে। আপনি ছুটি চাইতে পারবেন না, ছুটি আসলে তালাশি কেউ চায় না, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। ঢুকে যায় আর কেউ ছুটি চায় না, ম্যানেজ করে নেয়, আমার ফ্যামিলি একটা প্রবলেম আছে, কাজ করতে হবে বা কাউকে বাচ্চাকে স্কুলে দিতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে। আপনি সবসময় এই ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন, আপনি 5 দিন 10 দিনও ছুটি পাইতে পারেন যদি আপনি কাজ ম্যানেজ করে যেতে পারেন। 24 ঘন্টার জন্য আপনি যখন অ্যাভেলেবল হয়ে যাবেন, তার মানেই কি আপনি তালাশে কাজ করতে পারবেন? তারপরে তো আপনি বিচক্ষণতা, আপনার যে মানে কমন সেন্স, আপনি পরিস্থিতিকে কিভাবে সামাল দিবেন, এগুলোর ব্যাপারগুলোর যে স্মার্টনেস। এখন কিছুদিন আগে বলছিলাম যে আগে একটা সময় ম্যানেজাররা চালাতো সবকিছু, তারপরে আসলো গুড ম্যানেজার, তারপরে আসে হচ্ছে স্মার্ট ম্যানেজার। আসলে তালাশ টিমের প্রত্যেক সদস্যকে স্মার্ট ম্যানেজার হতে হয়। তারা যেমন আপনি আজকে বস্তিতে থাকতে বলেন সেটা পারবে, আপনি কালকে 5-star হোটেলে বলেন সেখানেও থাকতে পারবে। এই যে সব স্তরে যে মেশার একটা ব্যাপার, এখানে কিন্তু এই টার্মটা কিন্তু সবাই ফিল করে, এই কারণেই হচ্ছে যে টিমের আউটপুট আসে।
আচ্ছা, আমি অপূর্ব ভাইকে একটা কোশ্চেন করতে চাই যে অনেক ইনভেস্টিগেশনে তো আপনি গিয়েছেন এবং আমরা কিন্তু ক্যামেরাতে কিন্তু দেখেছি যে আপনাকে সরাসরি না দেখলেও আপনার পায়ের হাঁটা, ওটা কিন্তু আমরা প্রায় কমন
আমরা বলতাম এটা
যে মানে প্রায় এপিসোডে একটা জিনিস হয়তো বা দেখা যেত যে আপনি হাঁটছেন ওই আপনার পায়ের ওই ওই সিনটা প্রায় ধরা পড়তো। যদি মনে করেন এরকম কাউকে আপনার এরকম ইনভেস্টিগেশন করে কে পাইলেন এবং আপনি তার সাথে ছদ্মবেশ করে করলেন এবং যখন ফাইনালি মঞ্জু ভাইয়ের মতো কেউ সরাসরি গেল গে পুরাটাই যখন নাকি হাটে হাড়ি ভেঙে দিল, তখন আসলে সে যখন একটা আকুতি করে যে ভাই আমাকে ছেড়ে দেন ভাই যেভাবে হোক এটা করেন, তখন কি আপনাদের একটু মায়া হয় যে আপনাকে ছেড়ে দিই?
এই জিনিসটা এরকম হচ্ছে যে এটা আমি একটা অভিজ্ঞতার কথা দিয়ে বলি। আমার টিমে আরেকজন মেম্বার ছিলেন কোমল নাম, তো একজন অপরাধীকে সে যখন ধরলো আমি পাশে দাঁড়িয়ে আছি, কারণ প্রথমে আমি তাকে ওই কাজটা করে আসলাম গোপনে গিয়ে, টের পাইনি। কোমলকে পাঠালাম যে বড় ক্যামেরা নিয়ে তুমি গিয়ে একটু এবার বক্তব্যটা নিয়ে আসো, এবার সে স্বীকার করে কিনা। তো যখন পাশে আবার আমাকে দেখে ফেলছে, দেখে তো অবস্থা খারাপ, ও কান্নাকাটি শুরু করে দিছে, এখন কোমলের আবার একটু মায়া বেশি আর কি। সে বলতেছে যে দাদা বোর তো কান্নাকাটি করতেছে কি করব। আমি বললাম যে যদি তুমি ইনভেস্টিগেশন করতে আসো তাহলে ইমোশন কোনো কাজ করবে না, ইমোশনকে জায়গা দেওয়া যাবে না ইনভেস্টিগেশনের জায়গায়। হ্যাঁ, তুমি যদি দেখো যে সত্যিকার অর্থে সে গিয়ে গিলটি তাহলে তাকে ছাড় দেওয়া যাবে না, আর যদি দেখো যে না আমরা আমাদের সেই বিচার করার আপনার ইয়েটা থাকতে হবে, সামর্থ্যটা থাকতে হবে যে আসলেই সে ক্রস চেক, আমরা কিন্তু সব জায়গায় কিন্তু ক্রস চেক করি যে আসলেই সে গিলটি কিনা, বা একজন নিরপরাধ মানুষকে যে আমরা অপরাধী বানিয়ে ফেলবো এটা কিন্তু এর চেয়ে বড় অপরাধ, আমি যে করছি এর চেয়ে বড় অপরাধ হয় না। ঠিক আছে, মানে এই জন্য আমরা ক্রস চেক করি যে আসলে সেই লোকটা আসলে অপরাধী কিনা। সেই যদি অপরাধী হয়ে থাকে তখন তার কাছে আমরা যতই কান্নাকাটি করি, যত আমার একটু মনে আছে একজন লোক আমার পায়ে ধরেছিল যে আমি জীবন আর এই কাজ করবো না। তো আমি বললাম যে আপনি আমার পা ছাড়েন, বলতেছে না পায়ে ধরলাম আমি জীবনে আর কাজ করবো না। আমরা অনিয়ারও করলাম সেই দৃশ্যটুকু দিয়ে, এবং পরে আমার কাছে একটু খারাপ লেগেছিল যে পায়ে ধরেছিল, এটা না দেখলেও পারতাম। এক মাস পরে সেই লোককে আবার একই কাজ করতে দেখলো।
আচ্ছা,
তো আপনি এখান থেকে বুঝেন যে আসলে যারা অপরাধী তারা পায়েও ধরতে পারে আবার সেই কাজটা করতেও পারে।
আচ্ছা, আরো একটা প্রশ্ন আর কি, প্রশ্নই প্রশ্ন যে আপনি যখন এই এপিসোড গুলো করেন পেছনে পেছনে যাচ্ছেন তো অনেক হুমকিও তো আসে, এরকম হুমকি গুলো মানে অনেক হুমকি তো প্রায় আসে, কিন্তু মনে রাখার মতো হুমকি এরকম কয়েকটা ঘটনা যদি মঞ্জু ভাই এবং অপূর্ব আলাদিন ভাই
মনে রাখার মতো হুমকি যেটা হচ্ছে যে আমি যখন আপনার ইয়াবানে সরি আমরা যখন জলের ডাকু নিয়ে কাজ করতে গেলাম, জলের ডাকু কাজ করতে গিয়ে জলের ডাকাতদেরকে যারা অস্ত্র সরবরাহ করে তাদের কিছু নাম আমরা খুঁজে পাই। নাম খুঁজে পাওয়া, আমি একটা ঘটনা এখানে বলতে চাই যে নাম খুঁজে পাওয়ার পরে তাদের নামটা আমরা প্রকাশ করি, এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে তখন পর্যন্ত কিন্তু আপনার আসেনি, তাদের নাম কেউ জানতো না যে উনি এই কাজটা করতে পারেন। তো এই সময় যেটা হলো যে আমরা আমাদেরকে ফোনের মাধ্যমে জানানো হলো যে আপনারা এই কাজটা ভালো করেননি। তো আমি তেমন একটা ই করিনি, আমার এক টিম মেম্বারের বাসায় গিয়ে তার চাচাকে তার চাচিকে হুমকি দিয়ে আসছে যে তোমার ভাইস্তে যে এই কাজটা করলো ভালো করেনি এবং দেখে নিবে, সে পেলে সরাসরি শুট করবে। তা আমরা ওই পর্যন্তই, এরপর আরেকটা কাজের জন্য আমরা কক্সবাজার যাই, যাওয়ার পরে আমরা যে কাজ অন্য একটা কাজের জন্য কক্সবাজার গিয়ে দেখি কি যে একটা কাজের জন্য আমি যাব, সেই কাজের সোর্স হচ্ছে যে ওই ব্যক্তি যে যার বিরুদ্ধে আমরা রিপোর্ট করেছি আগে,
সোর্স অপরাধী
মানে একজন সোর্স আরেকজন সোর্সের কাছে নিয়ে যাবে। তা দেখা গেল যে উনি সোর্স, আমিও ওনাকে মুখোমুখি কখনো দেখিনি, উনি আমাকে মুখোমুখি কখনো দেখেননি। তো একটা হোটেলে আমাদেরকে দাঁড়াতে বললেন, হোটেলের নিচে দাঁড়িয়ে ছিলাম প্রায় আধা ঘন্টার মতো, ওই সোর্সকে প্রথম সোর্সকে নিয়ে সাথে দাঁড়িয়েছিলাম। তো দ্বিতীয় সোর্সটা যে যিনি আমাদেরকে হুমকি দিয়েছিলেন উনি আসলেন গাড়ি থেকে নেমে, যখন ওনাকে দেখলাম তখন ছবির সাথে মিলিয়ে দেখি যে ওই একই ব্যক্তি।
আচ্ছা,
এবং উনি আমাকেও দেখো কিন্তু চিনতে পেরেছেন। তো আমাদেরকে ডাকলেন রুমের মধ্যে, আমি যখন পাশ কাটিয়ে মানে কৌশল খাটিয়ে আমি ওখান থেকে বের হয়ে চলে আসি। বের হয়ে আসে কিন্তু আমাদেরকে শেষ রক্ষা হয়নি। আমাদের যেটা হচ্ছে যে আপনার একটা হোটেলে আমরা যখন খেতে বসলাম, তো উনি করলেন কি যে কয়েকজন লোককে আমাদের পিছনে লাগিয়ে দিলেন, অবজার্ভ করতে লাগলেন যে আসলে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বিষয়গুলো খুব ই করতে লাগলেন, নজরদারি করতে লাগলেন। নজরের মধ্যে দেখলাম কি যে চারজন ব্যক্তি আমাদেরকে খুব ফলো করছিলেন। ফলো করতে করতে তো একজনকে আমি খুব ভালো করে দেখলাম যে উনি আমাকে ভালো করে ফলো করছেন। তো আমি তার চোখের দিকে তাকিয়ে থাকলাম, চোখের দিকে তাকিয়ে দেখি যে না, সে আমাকে আসলেই ফলো করছেন। আমার যে সোর্স ছিল ওই সোর্সকে আমি বললাম যে মামা একটু গিয়ে দেখেন যে এই লোকটা আসলে এই লোকটার মতিগতি একটু দেখেন, আপনি একটু আমার কাছ থেকে উঠে গিয়ে ওনার আশেপাশে ঘুরতে থাকেন। তো একসময় দেখলাম যে আসলে আমাদের আমাকে চারটা লোক এমনভাবে ফলো করছে যে যেকোনো ভাবে পেলে তারা আমার একটা বড় ধরনের ক্ষতি করে ফেলবে। তো এর মধ্যে আমি কি করলাম যে আমার পুলিশের সাহায্য নিলাম, পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আমি বললাম যে আমার একটু ঝামেলা হয়ে গেছে, এখানে আমাকে হয়তো বা একটা সমস্যা হতে পারে, আপনারা একটু দেখেন। মুহূর্তের মধ্যেই আপনার পুলিশ ফোর্স চলে আসলেন। ফোর্স চলে এসে দেখা গেল যে তাদেরকে ধরলেন, ধরার পরে দেখা গেল যে সত্যি উনি আমাদেরকে ফলো করছিলেন। এমন ফলো করার এমন একটা অবস্থা যে যদি পুলিশকে আমি না ডাকতাম তাহলে আমাদেরকে একটা অঘটন ঘটাতেন। তাদের চারজনের কাছ থেকে ছোট আর্মস পাওয়া গেছে এবং তারা রেডি ছিলেন যে আমাদেরকে মেরে ফেলবেন, বা মেরে না ফেললেও একটা বড় ধরনের ক্ষতি করতেন। কারণ হচ্ছে যে এমন অপরাধীদের মুখোশ উন্মোচন যখন হয়ে যায় তখন অপরাধীরা কিন্তু কোনো কিছু চিন্তা করে না,
হিংস
হয়ে ওঠে যে আপনাকে যখনই হোক সে কিন্তু আপনাকে একটা বড় ধরনের ক্ষতি করতে পারে।
সবাই দেখিয়েছে
ইয়াবা কিভাবে খায়, ইয়াবা কিভাবে আসে, ইয়াবা কোথায় বিক্রি হয়, ইয়াবার নামগুলো কি, তো কারা নিয়ে আসে, এর পেছনে কারা কাজ করে, এদেরকে কিন্তু ধরাটা তখন সহজ ছিল না। এবং তারা এমন ভাবে কাজ করেন যে প্রমাণ না রেখে কাজ করেন, আপনি কোনো প্রমাণ পাবেন না সেখানে। তা আমরাও কিন্তু ঠিকই ঘটনাস্থলে গিয়ে কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না। আমাদের কাছে একটা কাগজ পেয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা লিস্ট পেয়েছে যে ওই লিস্টে 31 জনের নাম। ওই 31 জনের লিস্ট ধরে ধরে আমরা তাদের বাড়িতে যাচ্ছিলাম। এবং ওইটা যে একটা ভয়ঙ্কর এলাকা এবং এত ভয়ঙ্কর মানে বোঝানো মুশকিল যে আপনি বাড়ির মধ্যে গিয়েছেন, বাড়িতে আটকে কিন্তু আপনাকে মেরে ফেলবে, আটকে কিন্তু যে কোনো অঘটন ঘটাইতে পারে। তো এরকম আমরা একটা বাড়িতে যাই, মনে হচ্ছিল যে খুব নর্মাল একটা লোক, সে কোনো ধরনের বেশি ক্ষতি করতে পারবে না, তাকে গিয়ে ধরলাম।
আচ্ছা,
আপনি তো ইয়াবা ব্যবসায়ী করেন? কে বলছে ইয়াবা ব্যবসা করি? তাই আমি বললাম যে আপনার নাম তো লিস্টে আছে। এই সরকার কাকে বলে লিস্ট করছে? আমাকে বলে বলতো, তাহলে আমি দেখা দিতাম যে কে কে ইয়াবা ব্যবসা করে। না জেনে কাছ থেকে শুনে না শুনে আমার নামটা ঢুকাই দিছে। আমি তখন বেরিয়ে আসলাম, তার এতটুকু কথা। বেরিয়ে আসার পরে উনি আমাকে তো সরাসরি কিছু বলতে পারে না, একজন লোককে দিয়ে বললেন যে আপনার সাথে একটু দেখা করতে চাই আবার। তাই বললাম যে কেন? বলে যে একটু দেখা করতে চাই। তাই বললাম যে আপনি শুনে আসেন যে কেন দেখা করতে চাই, আমি আর দ্বিতীয়বার তার কাছে যাবো না। তার কাছে অফার করলেন কিছু টাকা, বলে যে বেশ কিছু টাকা আছে, আপনার এই টাকা দিয়ে আপনি মোটামুটি 1 বছর খুব অনায়াসে কাটাতে পারবেন, চলতে পারবেন। এই পরিমাণ টাকা, আমার লাখের উপরে, কয়েক লাখের উপরে, বড় একটা অ্যামাউন্ট। তাই বললাম যে এই টাকাটা আপনি নিয়ে নেন, আপনার যদি দরকার আপনি নিয়ে নেন, কিন্তু আমি ওনার কাছে যাবো না। চলে আসলাম। আসার পরে যখন আমরা ব্যাক করে যখন এপিসোডটা অন এয়ার করলাম, অন এয়ার করার পর ওই লোক আর সাহস পায়নি, কিন্তু যে গডফাদাররা ছিলেন তাদের মুখোশ উন্মোচন করে দিলাম, তারা একটা মামলা করলেন আমাদের বিরুদ্ধে, 5.5 কোটি মানহানি মামলা। সেই মামলা এখনো ঝুলছে আর কি। আরেকটা মামলা হয়েছিল আরেকটা এপিসোড করতে গিয়ে, সেইখানেও একই ধরনের, সেই মামলা দুইটা মামলা ঝুলছে।
আচ্ছা, সেই মামলায় কি সাক্ষী কি আসামি কি?
আসামি ছয়জন। সেটা হচ্ছে যে মঞ্জুল করিম, আমি আছি, কুমল সালাদিন আছেন, সম্পাদনা মানে যিনি এডিটর তাকে সম্পাদক হিসাবে মনে হয় তার নামটা দিয়ে দিয়েছে, তালাশ টিম দিয়েছে, এরকম প্রযোজকের নামেও দিয়েছে আর কি।
একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, মাহফুজ মিশু লিখেছেন যে প্রবাসীদেরকে নিয়ে প্রবাসে কোন এপিসোড করবার কোন পরিকল্পনা আছে কিনা, সেখানকার কোন এই ধরনের অনুসন্ধানমূলক কোন ঘটনা শেয়ার করবেন কিনা?
আমরা সবসময় এরকম একটা পরিকল্পনা করি, কিন্তু এখন পর্যন্ত করা হয়নি, কারণ আমাদের যে সময় স্বল্পতা থাকে, যে 15 দিনে একটা আপনারা যে অনুসন্ধানগুলো দেখেন যেগুলো 15 দিনের মধ্যে আমাদের করতে হয় এবং আপনারা সবাই অপেক্ষায় থাকেন, যদি আমরা 15 দিন পরে ওইটা না দিতে পারি তাহলে কিন্তু আবার আপনাদেরই রাগ হয়, আপনাদেরই অভিমান হয়। যদি আমরা একসাথে অনেকগুলো কাজ জমা করতে পারি, যে যখন আমরা 1-2 মাস সময় পাবো সাথে সাথে আমরা এই কাজটা করতে চাই, আশা করি আপনারা যারা প্রত্যাশা করছেন এই ধরনের কাজ হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
আচ্ছা মঞ্জু ভাই, আপনার তো একটা বইও এসেছে গত বইমেলায়, এরকম দুর্ধর্ষক একটা ঘটনা আমরা একটু শুনতে চাই।
আমি আসলে সময় আছে কিনা, থাকলে হয়তো বইয়ের একেবারে শুরুর অংশ থেকে একটু পড়তাম।
প্লিজ, আমাদের হাতে অনেক সময়, অ্যাট লিস্ট আমরা আমাদের এখনো মানে মন ভরেনি, আমরা মনে হচ্ছে সারা রাত শুনতে চাই।
আপনার মতো করে আমরা একটু শুনতে চাই যে কয়েকটা দুর্ধর্ষ ঘটনা।
রাত 2:30, অক্টোবরের শেষ সপ্তাহে দেশের উত্তর সীমান্ত দিয়ে বিরতিহীন শিশির ঢুকে পড়ছে শীত, শিশির নিয়ে ঢুকে পড়ছে শীত। মহানন্দা নদীর পানি কমতে কমতে বলতে গেলে তলানিতে, ঘুটঘুটে অন্ধকার চরাচরে ভয় ধরিয়ে দেয়া নীরবতা, তীব্র একটা সার্চ লাইটের আলো এসে ঘুটঘুটে অন্ধকারের মৌনতায় কিছুটা ব্যাঘাত ঘটিয়ে যায়। তাতে আরো দুজন মানুষের বেশ সমস্যা হয়ে যায়, কারণ তারা নিজেদের অন্ধকার টিই আড়াল করতে চেষ্টা করছে, তা করতে না পারলে পরবর্তী ঘটনা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। এই দুজনের মধ্যে ইশারা ইঙ্গিত ছাড়া আর কোনো কথা হচ্ছে না, কারণ একটা টু শব্দ বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসবে। এভাবে সময় যাচ্ছে, কিন্তু যে উদ্দেশ্যে তারা বসে আছে সেটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। রাত যত বাড়তে থাকলো ধরা পড়ার আশঙ্কা তত বাড়তে লাগলো। সার্চ লাইটের আলো থেকে নিজেদের আড়াল করার জন্য শুধু একটা বাঁশের বেড়া, আর শিশির যেন সব প্রতিরক্ষা ভেদ করে শরীরের ভেতরে ঢুকে যেতে লাগলো। বেশ খানিকটা দূরে নদী পাড়ের একটা গাছের নিচে 2-3 জন মানুষের ছায়া নড়ে উঠল যেন। দুইজনের সব মনোযোগ গিয়ে পড়ল সেই ছায়ার দিকে, যেন অন্ধকারের মধ্যে চোখের আলো জেলে খোঁজার চেষ্টা। কিন্তু হঠাৎ করেই আবার সব নড়াচড়া বন্ধ, যেন একটু আগে দেখা দৃশ্য চোখের ভুল ছিল। চোখের ভুল ভেবেই আবার তারা দৃষ্টি রাখল মহানন্দা নদীর দিকে। ওপারে পানির খুব কাছ দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যদের কড়া নজরদারির হৃৎকম্পন বাড়িয়ে দিচ্ছে। এই কড়া পাহারা আর স্যাটেলাইটের আলো সরে যাওয়া অন্ধকারের মধ্যে ঘটনাটি ঘটবে, তাই এত বড় ঝুঁকি নিয়েছে লোক দুটি। কিন্তু তারা যেখানে অবস্থান নিয়েছে সেখানে এই দুজন ব্যক্তিরও যে কোনো কিছু হয়ে যেতে পারে। একদিকে বিএসএফ, অন্যদিকে এপারে হঠাৎ হঠাৎ নড়ে ওঠা ছায়া আতঙ্ক। সন্দেহজনক অবস্থান নিশ্চিত হতে পারলে এপার ওপার থেকে নির্দ্বিধায় গুলি করে দিতে পারে বিএসএফ সদস্যরা, আর এপারে যারা আছে তারা বুঝতে পারলে পালাবার পথ নেই। জায়গাটি একটা উঁচু ঢিবির মতো, ঠিক নিচেই নদী, নদীর পানি কমে যাওয়ায় নিচ দিয়েও চলাচল করা যায়। এবার একটু দূরে একটা মানুষের মতো ছায়া নজর কাড়ল, হৃৎকম্পন বাড়তে লাগল, কিন্তু তাকিয়ে থাকতে থাকতেই ওই ছায়া আবার উধাও। এই দুজন যে কাজে এসেছে সেই একই কাজে বেশ দূরের অন্য একটি জায়গায় অবস্থান নিয়েছে আরো 3 জন, তাদের একজন স্থানীয় সাহায্যকারী। কথা হয়েছিল যে মোবাইলের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে দল দুটির মধ্যে, কিন্তু বিধি বাম, এই বিশেষ জায়গাটিতে মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই, আর নেটওয়ার্ক খোঁজার জন্য মোবাইলও বের করা যাচ্ছে না, কারণ মোবাইল বের করলেও সে আলোতে তাদের অবস্থান পরিষ্কার হয়ে যাবে অন্যদের কাছে। এমন অবস্থায় কি করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে ফিসফাস করতে শুরু করল লোক দুটি। কিছুক্ষণ আগে দেখা ছায়াটিকে আবার দেখা গেল, এবার দূরত্ব আর একটু কমেছে,
ঢিবির ঠিক নিচের দিক দিয়ে আর একটি ছায়াকেও এগিয়ে আসতে দেখা গেল। এরপর আর কি হয় দেখা যাক সেটা ভাবার সময় নেই, উঠে দাঁড়ানো যাবে না। সেকেন্ডের মধ্যে বসে থাকা অবস্থাতেই উল্টে পেছনের ধান ক্ষেতের মধ্যে পড়ে গেল দুজনে, পুরো শরীর শিশির ভেজা কাদা মাখামাখি। ধান ক্ষেতের উচ্চতা প্রায় হাঁটু সমান, তার উপরে মাথা তোলার সুযোগ নেই। ধান ক্ষেতের মধ্যে হামাগুড়ি দিয়ে যত দ্রুত এগিয়ে যাওয়া যায় জীবন বাঁচার সম্ভাবনা ততটুকুই। এক ধান ক্ষেত পার হয়ে আরেক ধান ক্ষেত, তারপর আরেকটা, এভাবে যাবার পর ধান ক্ষেত যেখানে শেষ হলো সেখানে শ্মশান। শ্মশানের অবস্থান আতঙ্ক আরো বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু পেছনে তো অন্য ভয় তাড়া করে আসছে। শ্মশানের কাছে একটা গাছ পেয়ে সেটা আড়াল করে পেছনে তাকিয়ে লোক দুটি দেখল যে ছায়া দুটি তারা দেখেছিল তারা ওই ঢিবির উপরে উঠে পড়েছে, তাদের একজনের হাতে লাঠি আর একজনের হাতে চাপাতির মতো কি যেন। নদীর নিচের দিক থেকে আরো দুজন উঠল। এদিকে এই দুজনের একজনের হৃদকম্পন থেমে যাবার মতো অবস্থা, অন্যজনের হৃদকম্পনের শব্দ বাহির থেকে শোনা যায়, এরা যেখানে আছে সেটাও নিরাপদ নয়। আবার সামনে এগোলে কোন রাস্তায় যেতে হবে সেটাও জানা নেই, কিন্তু পেছনে ফেরার কোনো উপায় নেই, তাই সামনের দিকেই দৌড়াতে লাগল লোক দুটি। এবড়ো থেবড়ো পথে পড়িমুড়ি করে কিছুক্ষণ দৌড়ানোর পর একটা বড় মাঠ পাওয়া গেল। মাঠের অন্য পাশে একটা ঘরে আলো জ্বলতে দেখা গেল। নিজেদের কিছুটা নিরাপদ ভাবতে শুরু করল তারা। মাঠ পার হওয়ার পর ওই ঘরের কাছাকাছি আসতেই ভেতরে থাকা লোকজনের কথা শোনা গেল। লোক দুটি এবার কান পাতল ভেতরে কারা আছে তার ধারণা নেয়ার জন্য। শুনল ভেতরে লোকজন বলছে নদীর দিক থেকে দুইজন লোক দৌড়ে পাড়ার মধ্যে ঢুকেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। মাঠ বা ঘরের আশপাশে থাকা আর নিরাপদ মনে হল না, তাই তারা পা টিপে টিপে মাঠের আরেক দিকে চলে গেল। এবার ঢুকে পড়ল একটা বাড়ির উঠোনে, সেটা পেরিয়ে আরেক বাড়ির দেয়াল ঘেঁষে একটা পুকুর পার। সেটা পেরোলে একটা ছোট রাস্তা পাওয়া গেল, কিন্তু রাস্তায় উঠলে অন্য মানুষের চোখে পড়ার আশঙ্কা বেশি, তাই একটা গাছের আড়ালে গিয়ে মোবাইল বের করল। এবার ভাগ্য একটু সহায় হল, মোবাইলের নেটওয়ার্ক পাওয়া গেল। যোগাযোগ হল অন্য দলটির সাথে। ওই দলের সাথে থাকা স্থানীয় ব্যক্তিটি জানালেন আমাদের বর্তমান অবস্থান থেকে একটুও না নড়তে, কারণ রাস্তা যেহেতু চেনা নেই তাই যে কোনো সময় ভারতের সীমানার মধ্যে ঢুকে পড়ার আশঙ্কা আছে, আর তাতে বিপদ আরও বাড়বে। আরও প্রায় 15 মিনিট পর অন্য দলটির সাথে দেখা হল এই দুজনের। ঘোরপথে অন্ধকার মাড়িয়ে তেঁতুলিয়া ডাকবাংলোর দিকে ফিরতে শুরু করল তারা, কিন্তু এতক্ষণের এত ঝুঁকি বা বিপদ মাথার মধ্যে থেকে চলে গেছে। বরং এত কষ্ট করার পরও ক্যামেরায় কিছুই না পাওয়ার ব্যর্থতা সামনে চলে এসেছে, তাই বাংলোতে না ফিরে বাকি রাতটায় আবারও চেষ্টা করার সিদ্ধান্ত নিল তারা। এবার অবস্থান নেওয়া হলো একটা ঈদগাহ মাঠের দেয়ালের আড়ালে, মাঠের ঠিক শেষেই মহানন্দ নদী। অনেকক্ষণ পর দেখা গেল ঈদগাহ মাঠের একপাশে যেখানে নামাজের সময় ইমাম বসেন সেই জায়গাটিতে একটা সাইকেল রাখা আছে। ব্যাপারটা আরো ভালোভাবে বোঝার জন্য মাঠের দেয়ালের পাশ ঘেঁষে হামাগুড়ি দিতে দিতে সামনের দিকে এগোতে লাগল অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা দলটি। কাছাকাছি গিয়ে দেখা গেল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে একজন। এবার দেওয়াল টপকে মাঠের ওপারে নদীর পাশটিতে চলে যেতে হবে, কিন্তু কোনো শব্দ করা যাবে না। এক এক করে নিঃশব্দে দেয়াল টপকানো শুরু হল। শেষ ব্যক্তি যখন দেয়াল টপকাল তখন খসখস করে একটা শব্দ হল। চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা মানুষটি যে ঘুমিয়ে নেই তা বোঝা গেল তার হঠাৎ নড়ে ওঠা দেখে। আবার সবাই দম বন্ধ করে দেওয়ালের সাথে সেটে গেল। এভাবে অনেকক্ষণ। আবার যখন সব চুপচাপ তখন এক একজন বিড়ালের মতো নদীর দিকে এগোতে লাগল। ওপারে নদীর তীর ধরে ভারতের সীমান্তরক্ষীরা যে প্রহরী আলো জেলে রেখেছে সে আলো নদীর তলানিতে পড়ে থাকা পানিতে পড়ে অদ্ভুত একটা লালচে আভা তৈরি করেছে। দেখলে মন কবি হতে চায়, সারা রাত তাকিয়ে থেকে কাটিয়ে দিতে চায়, কিন্তু এমন সৌন্দর্যের মোহে পড়ার উপায় নেই। দলের সামনের ব্যক্তিটি থেমে গেল হঠাৎ করেই, বসে পড়ল একটা পাথরের আড়ালে। তার দেখা দেখি বাকিরাও, কারণ ঠিক পানির কাছাকাছি পাথরের ওপাশে শুয়ে আছে দুইজন মানুষ। এখানে অন্ধকার ওই নদী জুড়ে ছড়িয়ে থাকা আলোর কারণে এতটা জোরালো নয়, তাই আশপাশে আরো অনেকেরই উপস্থিতি টের পাওয়া গেল সহজেই। ঠিক গুটি গুটি পায়ে পিছিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। এত সব ঘটনা ঘটে গেল কিন্তু তার কোনো প্রমাণ থাকলো না, শুধু স্মৃতিটুকু ছাড়া, কারণ ছবিগুলো ক্যামেরায় ধারণ করতে গেলে লাইট জ্বালাতে হতো আর লাইট জ্বালালে হয়তো সুস্থভাবে ফেরা যেত না। এটা তালাশের 24তম পর্বের ঘটনা। আসলে ঘটনাটা ছিল যে বিএসএফ যেখানে পাহারা দেয়
ওই তাদের লাইট জ্বালিয়ে দুইজন গার্ড হয়তো দুই পাশে সরে যায় যখন, তখন এই পাশে গাছের আড়ালে আসলে ওই স্মাগলাররা থাকে, মানে গরু যারা ওই পাশ থেকে গরুটা নামিয়ে দেয় ফাঁক দিয়ে নদীর মাছ বরাবর যখন এসে হচ্ছে গরুগুলো পৌঁছায় তখন এই পাশ থেকে অর্ধেকটা নেমে যায় নদীর মধ্যে, নামলে ওই গরুটা হচ্ছে যে পার করে, ওইটা আমরা আসলে ধারণ করার চেষ্টা করছিলাম ওই দৃশ্যটাই। এই জন্য এত ঝুঁকিটুকু নিতে
গরুগুলো তো আসলে নদীতেই ছেড়ে দেওয়া হয়, পাহাড় দিয়ে আমরা যতটুকু জানি যে পাহাড় দিয়ে ছেড়ে দেওয়া হয় গড়িয়ে গড়িয়ে যতটুকু
না, যেখানে যেমন ধরেন যে এই পর্বের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল আগে বলেছি যে অপূর্ব ব্যাপারী সে ছিল এবং আমরা হ্যাঁ গরুর ব্যাপারী সে যে সে কাজ
করছিলেন
সেই সময়টাতে ছিল যে আমরা যখন পঞ্চগড়ের ওই সীমান্ত দিয়ে কাজ করছিলাম সেখানে নদী দিয়ে পার করা হয়, আবার সিলেটের সীমান্তে উঁচু পাহাড় থেকে ছেড়ে দেওয়া হয় যেগুলো গরুগুলো পড়ে অনেকে হচ্ছে হাড় পা ভেঙে যায় সবকিছু হয়। আমরা যখন ঢাকা পৌঁছালাম তখন আমরা চিন্তা করে দেখলাম যে আমরা আসলে ছবিতে তেমন কিছু পাইনি, ও এর মধ্যে হচ্ছে দুইটা ট্রাকে আমরা হচ্ছে গরু কিনেছি। সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমাদের ম্যানেজিং এডিটর উনি 3 লাখ টাকা দিয়েছিলেন গরু কেনার জন্য, নিজের পকেট থেকে 3 লাখ দিয়ে দিচ্ছেন এবং গরু কিনে নিয়ে এসে আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি এখানে, বিক্রি করে দিয়ে আমাদের খরচ উঠানো হয়েছে। আমরা হাট পর্যন্ত আমাদের ঢাকার আরেকটা টিম ছিল যারা এসে হচ্ছে যে ওটার দায়িত্ব নেয় এবং ওইটা হাটে গরুটা উঠানোর পরে সেই রাতেই আমরা হচ্ছে সিলেট চলে যাই, পঞ্চগড় থেকে ঘুরে এসে আমরা আবার সিলেট চলে যাই, সিলেটে সারা রাত কাজ করি আমরা বর্ডারে, তারপরে ঢাকায় ফিরি। তারপর নদীতেই আসলে ওই যে ওর গরু চোর উপাধি পাওয়ার মতো একটা সাফল্য আসছিল,
এতটাই মিশে যেতে পেরেছে।
আচ্ছা এরকম মানে শুধুমাত্র আপনার ভাষায় এরকম আরো কয়েকটা ঘটনা আমরা একটু শুনতে চাই তালাশের।
আমরা ওই যে কয়েকটা ঘটনার মধ্যে যদি বলি যে সবসময় আমি আমার একটা আগ্রহ থাকে যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজটা কাজ থেকে দেখার। আপনারা যে প্রথম দিকে মহেশখালীর ঘটনাটা শুনলেন, মহেশখালীর ঘটনার যে ব্যাখ্যাটা ছিল এরকম যে আপনি কক্সবাজার থেকে যদি মহেশখালী যান স্পিড বোর্ডে সাধারণ পথে তাহলে আপনার 15 মিনিটের মতো লাগবে স্পিড বোর্ডে গেলে, কিন্তু যেহেতু আমরা হচ্ছে যে আমাদেরকে মাঝরাতে যেতে হবে সেহেতু আমাদের ওই স্পিড বোর্ডের সেই অপশনটা ছিল না,
রাস্তা দিয়ে
হ্যাঁ আমাদেরকে রাস্তা চকরিয়া বলে এটাকে না, ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়েছে এবং
কক্সবাজার মাঝখানে ডানের রাস্তা
ওই দিক দিয়ে ঘুরে গিয়ে যখন মানে একটা নতুন এলাকার মধ্যে যখন ঢোকা এবং প্রথমবার আমি আমাদের ভিডিও এডিটরও সেবার আমাদের সাথে জয়েন করে, আমরা একটা খুব আড়ালে একটা গাছের নিচে আমরা একটা গাড়ি রাখি, রাখার পরে হচ্ছে আমি প্রথম দিনে আমি গাড়িতে ছিলাম আর ভিডিও এডিটর ছিল, সেখানে কোনো মানে আপনার গাড়ি ইঞ্জিন স্টার্ট রাখার মানে উপায় নেই যে আপনি চোখে পড়ে যেতে পারেন, সারা কয়েক ঘন্টা হচ্ছে যে মশা কামড়ায় আমরা চুপচাপ আছি এর মধ্যে, এদিকে ওদের সাথে কোনো যোগাযোগ নেই, ওরা ওই পাহাড়ের উপরে উঠে গেছে কাজ করার জন্য, লোকজন এক দুইটা মোটর বাইকের চোখে পড়ে যায় আমরা, তারা বারবার এসে হচ্ছে যে উকি ঝুঁকি মারছিল, বারবার এসে উকি ঝুঁকি দিচ্ছে যে একটা জায়গায় কারা ওই তার ওখানে ওখানে আসলে সম্ভবত 30 বা 20 এরকম কিছু অস্ত্র কারখানা আছে এবং যারা এক একজন আর একজনের প্রতিদ্বন্দ্বী আর কি প্রতিদ্বন্দ্বী, তো যদি এক দল মনে করে যে এরা অন্য দলের তাহলে আপনাকে মানে এই মুহূর্তের সিদ্ধান্তে ওরা যে কোনো কিছু করে বসতে পারে,
ভুল বোঝাবুঝি
হ্যাঁ ভুল বোঝাবুঝি। আমরা এমন মানসিক চাপে পড়ে গেলাম যে ওদের সাথে যোগাযোগ করতে পারছি না এবং আমরা যারা অপেক্ষা করছি তাদের সাথে স্থানীয় কেউ নাই যে মানে শেল্টার দিতে পারে বা আমাদেরকে একটু নিরাপত্তা দিতে পারে, একেবারে শেষ মুহূর্তে যখন হার্টবিট মানে এমন পর্যায়ে চলে গেছে সেই মুহূর্তে ওরা আসছে। দ্বিতীয় দিনের ঘটনা তো বললাম যে আমরা যে অস্ত্রের যে আপনি যে বিভিন্ন জঙ্গি যে বাহিনী গ্রুপগুলো থাকে বিদেশি আপনি দেখেন যে বেল্ট লাগানো থাকে ওদের, গুলি থাকে এবং বড় বড় আমরা হচ্ছে যে AK-47 এর গুলি পর্যন্ত আমরা ওখানে পাই। পরের দিন যখন আমরা ফিরছিলাম রাতের কাজটা শেষ করে সেদিন আমরা সাকসেসফুলি ফিরছিলাম যেদিন শেষ দিনে, সেদিন আসলে পরবর্তীতে আমরা জানতে পারি যে আমরা যখন পাহাড়ের উপরে উঠলাম তখন খুব গরম ছিল, গরম থাকার সময় ওখানকার স্থানীয় লোকজন পাহাড়ের উপরে একটু বিশ্রাম নিচ্ছিল বা এই হাওয়া নেওয়ার জন্য এটা বসেছিল। এই লোকগুলো আমাদের সাথে লোকজন যারা উঠল মানে স্থানীয়রা কারখানায় নিয়ে যাওয়ার জন্য, তারা ওঠার সাথে সাথে একটা কি যেন ইশারা করলো সরে যেতে বলল, সব লোকজন কোনো কথা না বলে সরে গেল। এবং আমরা ওঠার সময় দেখলাম এই ডান পাশে বাম পাশে সব জায়গায় হচ্ছে লোকজন দাঁড়ানো। পরবর্তীতে আমরা যখন কাজ শেষ করে আসলাম তখন জানা গেল যে হচ্ছে যে গাছের উপরেও নাকি লোক ছিল যে যে কোনো সময় ফায়ার করে দিতে পারে। আবার এটার পরে যেটা মজা ছিল যে আমরা যখন পুরো এলাকা থেকে বেরিয়ে আসছি তখন রাত 3টা না 4টা বাজে এরকম অবস্থায়, তখন পুলিশ ধরলো আমাদের
রাস্তায়।
হ্যাঁ, রাস্তায় পুলিশ ধরলো, হ্যাঁ আপনারা এখানে কেন কি করছিলেন, এখানে কেন আসলেন এত রাতে? তো আমরা বললাম আমাদের একটা আত্মীয়র বাড়ি আছে, এখানে দেখা করতে আসছিলাম, চলে যাচ্ছি। আমরা তো বলতে পারিনি যে আমরা এই কাজটা করে আসছি, আপনারা এই পাহাড়ের মধ্যে এই এলাকার মধ্যে থেকে এটা করে আসছি। এরকম ধরেন যে আমরা যখন নিজেরাও ভুলে যাই যে ধরেন প্রত্যেকটা পর্বেই এমন এমন অংশ থাকে যে আপনার আমাদের একটা পলিসি ছিল যে আমাদের যে আমার যে বসার ডেস্ক আছে সেটার পেছনে একটা বোর্ড আছে, সেখানে 3টা শব্দ লেখা আছে থাকে বেশিরভাগ সময়, অ্যাকশন, ইমোশন অ্যান্ড ফান। আমরা মনে করি যে এই 3টা জিনিস দিয়ে আমরা হচ্ছে তালাশ চলে। হ্যাঁ, যদি আমরা আমরা সবসময় আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাকশন থাকে, ইমোশন থাকে, ফান থাকে, ফানও কিন্তু থাকে প্রচুর পরিমাণে।
আমরা এপিসোডগুলির নামেও পাইছে, যেমন গরু যেটাতে ছিল হাউ কাউ।
হ্যাঁ, এই নামের ব্যাপারে আমরা খালেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, কারণ হচ্ছে নামের ব্যাপারটার প্রচলন এবং নাম দেওয়ার ব্যাপারটার উপর জন্য তার উপরই নির্ভর করি। আমরা গিয়ে বলি যে এই বিষয় আপনি একটা নাম দেন, উনি একটা নাম দিলেন, প্রথমত বলেন যে তুমি 3-4 নাম বলে দাও, যে তারপরে উনি একটা ঠিক করে দেন। যেমন ধরেন যে মালয়েশিয়া যখন পাচার ইয়ে করা হয় হচ্ছে যে ওই মানুষ যে চল মানব পাচার নিয়ে যেটা করছিলাম যে চলে যাওয়া, ওটার নাম ছিল কই যাইতেছি জানি না। তারপরে ধরেন যে আমরা যদি পপি চাষের কথাটা বলি, পপি অসাধারণ, আপনি মানে মন ভুলানো। আমরা পপি চাষ নিয়ে যে কাজটা করি আমাদের এক একটা কাজ ছিল এক একটা মানে এক একটা দিক উন্মোচন করত, মানে মানে প্যারালাল বা একই রকম জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। আমাদের সবচেয়ে বড় সুবিধার জায়গা হচ্ছে আমরা নিজেদের মধ্যে এত বেশি জেরা বা প্রশ্নের মুখে করে, সাপোজ কোন একজন টিম মেম্বার হয়তো কোনো কাজ করে নিয়েছে, এখন যে সবুজ মাহমুদ নামে একজন কাজ করে, পারভেজ ভাই কাজ করে, আমি বারবার বলছি যে ওনাকে আমি গুরু মানি, মানে ওনার প্রতি আমার এতটাই শ্রদ্ধা। আমার ক্রাইম রিপোর্টিং বা ইনভেস্টিগেশনের মূল ব্যাপারটা শেখা হচ্ছে তার কাছ থেকে। তিনিও কিন্তু প্রশ্নের বাইরে যেতে পারেন না। আমি এমন একটা পজিশন নেওয়ার চেষ্টা করি যে আমি ক্রিমিনাল, সাপোজ আমার এই যুক্তি আছে, আপনি আমাকে কি মানে এইভাবে প্রশ্ন করতে করতে একেবারে ছেকে বের করে নিয়ে আসার ব্যাপারটা, যে কোন জায়গায় যে আমরা হচ্ছে ক্লিয়ার হইলাম যে হ্যাঁ জিনিসটা কনভিনসড এই জায়গায়। যে আমি পপি চাষের কথা বলছিলাম, আমি তখন এনটিভিতে তখন আমরা পারভেজ ভাই একটা কাজ করলেন যে সীমান্তে বিডিআর ছিল তখন, বিডিআররাও কিভাবে হচ্ছে চোরাচালানের সাথে সঙ্গ দেয় আর কি ব্যাপারগুলোর মধ্যে। তখন বিডিআর এর ডিজি ছিলেন ময়নুল সাহেব, ওইটা প্রচারিত হওয়ার পরে আমাকে হচ্ছে যে বিডিআর থেকে বিজিবি হয়নি তখনও, ডেকে পাঠানো হলো। ডেকে পাঠানোর পরে আমি তো খুব ভয়ে ভয়ে
পিলখানায়
গেছি। যাওয়ার পরে আমি যখন ঢুকলাম, ঢোকার পরে উনি তাকিয়ে বললেন বসো। তুমি করে বললাম তোমার তো বয়স অনেক কম হবে। জি বসলাম। তুমি এটা কি করছো? বুঝতে পারছি না আমি কি আপনি কি বলছেন। এই যে চোরাচালানের ব্যাপারটা, আমরা আমরা যা পাই সেটা দেখাই, আমরা তো নিজেদের কোনো কথা বলে নাই, মানে আগে একটা সেফ সাইড একটা অবস্থা, কারণ আমি জানি যে হয়তো অনেক ইয়ে হতে পারে। তারপর উনি বললেন যে তুমি কিছুই করতে পারো নাই, 100 ভাগের 1 ভাগও দেখাতে পারো নাই। আরে আমি তো কি ধারণা করে আসলাম উনি কি বলছেন। তারপর তার সাথে এক গল্প করতে 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 এক ধরনের আমরা পরিকল্পনা নিয়ে আসলে তার সাথে একটা পর্যায়ে গেল। শেষ পর্যন্ত উনি অফার করলেন যে সীমান্তে এক ধরনের মাদকের চাষ হয় পাহাড়ি সীমান্তে, সেটা নিয়ে তোমরা কাজ করতে পারো। সেই এনটিভিতে থাকার সময় এই কথা, তারপরে বিডিআর থেকে বিজিবি হয়ে গেল, উনি ওখান থেকে চেঞ্জ আবার আর্মি মানে হেডকোয়ার্টারে এদিকে বিভিন্ন দায়িত্বে পোস্টিং হয়ে গেল, তার পরবর্তীতে বিডিআর থেকে আমরা আর কোনো হেল্প পেলাম না তিন বছর
আচ্ছা
না পাওয়ার পরে এই যে মুজিব ব্যাটারি নামে একটা জিনিস উদ্বোধন করার কথা নব থিয়েটারের পাশে যে আর্মি সামরিক জাদুঘর আছে ওখানে একদিন একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট আমাকে অফিস থেকে পাঠানো হলো। তো আমি তখন ইন্ডিপেন্ডেন্টে আমাকে উনি বললেন যে কি খবর, উনি চিনতে পারলেন যে ভালো কিন্তু কাজটা হয়নি, আমার প্রথম কাজটা হচ্ছে বলুন কোন কাজটা আমি বললাম যে এটা। তারপর উনার যে স্টাফ অফিসার ছিলেন একজন কর্নেল উনাকে ফোন করে দিলেন, উনার সাথে আমি কমিউনিকেট করতে থাকলাম, একটা সময় সেটাও চলে গেল।
আচ্ছা
তারপরে ওই যে ইয়াবার এপিসোডটা করার পর আবার ফোন করলেন, আমি বললাম কাজটা হয় নাই, আমার মূল কথা হচ্ছে কাজটা হয় নাই। তারপরে উনি তার একেবারে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এমন ভাবে যে তারপরের কমিউনিকেশনটা আসলে ইয়ে হয় না। এই যে এনটিভিতে থাকতে যে কমিউনিকেশনটা শুরু হলো, যোগাযোগটা শুরু হলো, সেটা আসলে ফলাফল কিন্তু তালাশ পেল এবং আমরা এত গহীনে গেছি যেখানে হেলিকপ্টারে যেতে হচ্ছে এবং দশ দিন আমরা হচ্ছে সব ধরনের নেটওয়ার্কের বাইরে অপূর্ব আমি প্রত্যেক দিন পাহাড়ে আমরা এত মানে গহীনে যেতাম যে পাহাড়ে উঠতে উঠতে মনে হয় যে মানে কলিজা বের হয়ে আসবে এরকম অবস্থা, আমার নামতে নামতে মনে হয় একবার পড়ে গেলে মানে আর খুঁজে পাওয়া যাবে না,
সেখানে আমরা আবার হারিয়ে গেছি,
সেখানে আবার একবার হারিয়ে যাবে না। আমাদের একটা একটা ডিসিপ্লিন আছে, একটা নিয়ম আছে যে এমনি আর্মি বলেন বা সাধারণ মানুষই বলেন, যখন আপনি অ্যাডভেঞ্চারে যাবেন তখন একটা টিম মেইনটেইন করে চলতে হয়, কেউ একজন পিছিয়ে পড়লে সামনের লোকজনকে দাঁড়াতে হয় যে এটা মানে যাতে হারিয়ে না যায়। একবার আপনি পথ ভুল করবেন তো আপনি আসলে আগের পথে ফিরতে পারবেন কিনা সেটার কিন্তু কোন নিশ্চয়তা নেই। ট্রেকিং এ বেশি হয়, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে যে আমি ধরেন রুমা থেকে থানচি পর্যন্ত 70 কিলোমিটার হাঁটার সময় দলের ব্যাপারটা যে রাতের বেলা পাহাড়ি ঢল নামলে ভেসে যাওয়ার সময় যে কিভাবে বাঁচতে হয় এই ব্যাপারগুলো। তো আমাদের সবচেয়ে হার্ড কোর আমরা যদি বলি যে আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় যে আসলে কোনটা সবচেয়ে প্রিয়, একদিক থেকে নাম বলো, একটা বলার পরে আমি না থেমে যাই বা অপূর্ব হয়তো এই কাজটাই করে যে আসলে কোনটা সবচেয়ে ভালো এটা বলা মুশকিল। যেমন ধরেন যে আমরা কথা বলছি যে গরু নিয়ে ব্যাপারে সাজার ব্যাপারটা নিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে, আপনি হঠাৎ করে মনে আসলো যে সবচেয়ে পপুলার প্রোগ্রাম কোনটা, সবচেয়ে পপুলার যে কঙ্কালচুরির এপিসোডটা দেখা যার তার কাছ থেকে সবসময় আমি হচ্ছে যে ওই জিনিসটাই পাই যে হ্যাঁ কঙ্কালচুরি। আবার যে লোকটা হচ্ছে যে মরা মুরগির এপিসোডটা দেখে ফেলেছে তার কাছে কিন্তু ওইটা সবচেয়ে প্রিয় এবং মনে হয় হ্যাঁ এইটার মধ্যে অন্য কিছু ছিল। আবার সবচেয়ে ব্যতিক্রম আমরা ষষ্ঠ এপিসোডে যে সবচেয়ে ব্যতিক্রম কাজটা করলাম পুরো অফিসের এগেনস্টে যে সেটা হচ্ছে ভালোবাসা নিয়ে। হ্যাঁ এটা এমন একটা পর্ব ছিল যে একটা একটা খুবই ক্রাইমের যে ধরেন যে একটা পরিবেশের মধ্যে দিয়ে একটা মিউজিক যে আমাদের দিয়ে শুরু হয় যে একটা মানে একটু একটু গা শিউরে ওঠার মতো করে, কিন্তু ওইটাতে আমি সামনে হেঁটে আসছি উপস্থাপনার জন্য সামনে এসে কথা বলবো তখন খুব রোমান্টিক একটা মিউজিক বাজছে, তো এসে কথা বললাম খুবই রোমান্টিক কথাবার্তা
ছিল একটা মেয়ে অভিনয় করেছিল উল্টা পাশে।
হ্যাঁ হ্যাঁ তো এগুলোতে তো অফিস থেকে একটা ধারণা ছিল যে এরকম একটা আমরা 5টা এপিসোড খুব হার্ড হিটিং একটা এপিসোডের মধ্যে দিয়ে গিয়ে এরকম একটা ভালোবাসা কি ইনভেস্টিগেশনের বিষয় হতে পারে। হ্যাঁ আমি বললাম না এটা আমরা করব, এটা আমরা করব। তো আমরা একটা ছেলে মানুষের মতো অবস্থায় চলে গেলাম, তারা বললো আচ্ছা ঠিক আছে আমাদের যে এটা করার জন্য, এবং এটাও খুবই রেসপন্সিভ একটা ব্যাপার ছিল যে এটা নিয়েও এত দূর টেনে যাওয়া সম্ভব, মানে সায়েন্টিফিক ব্যাখ্যা থেকে শুরু করে বাস্তব ঘটনাগুলোর সাথে মেলানো। আসলে ইনভেস্টিগেশন বলতে কিন্তু সবসময় মানে ক্রাইম বোঝায় এটার কোনো মানে নেই, আপনি যে কোনো একটা একটা বৈজ্ঞানিক আবিষ্কারকে আপনি ফলো করে আপনি হচ্ছে যে ইয়ে করে যেতে পারেন। যেমন ধরেন যে আমাদের আমি যে মামলাগুলো আছে সেই মামলাগুলো আমরা আসলে ফলো করতে চাই, আমরা লয়ারদের সাথে যখন কথা বললাম যে প্রত্যেক দিন আমরা মামলাতে কি হয় সেটা ফলো করবো, শেষ পর্যন্ত আমরা জিতি বা হারি এটাও আমরা হচ্ছে প্রকাশ করব, কিন্তু এটা করা সম্ভব হয় না বা হবে না কারণ হচ্ছে এই মামলাগুলো আসলে 2-3 বছর ঝুলতে থাকে, 2-3 বছর ধরে আসলে এটার
আরো বেশি সময় ঝুলতে থাকবে।
মজলুল করিম পলাশ ভাই আমরা আবারও একটু পপি সেই একটু ফিরে যাই, এই জায়গাটা কোথায় ছিল আসলে?
এটা ছিল হচ্ছে যে থানচি থানার মধ্যে একেবারে গহীনে, ওখান থেকে অল্প একটা দুইটা পাহাড় পার হলেই আপনার হচ্ছে মায়ানমার। ওই জায়গাটাতে আপনার বলা হয় যে হেঁটে যদি আপনি হচ্ছে যে নিকটতম বাজারে যেতে চান আপনার 3-4 দিন লাগে।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ
খুবই দুর্গম।
পাড়াটার নাম যেন কি ছিল?
বুলুপাড়া, নেকড়িপাড়া।
হ্যাঁ ওই 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 জায়গাগুলোতে আপনি প্রথম দিকে তো আমাদের আমরা গুগলে সার্চ দিয়ে ওই জায়গাটাকে লোকেটই করতে পারি নাই, এখন তো আপনার পরের বছর আমরা এটা ফলো করলাম, এখন আপনার ওইদিকে মানুষজনের যাতায়াত শুরু হয়ে গেছে। আর বাংলাদেশে যে আসলে এরকম জায়গা আছে এটা মানুষের ইয়ে ছিল না, ধারণা ছিল না। যেমন ধরেন যে আমি বলি যে আমার কাছে বাংলাদেশের সৌন্দর্যের যে ছবি আছে, যে আমরা যে হেলিকপ্টারে গেছি, সবচেয়ে মজার ব্যাপার দেখেন এখানে আমরা কত মানে জীবনের ঝুঁকিটা আমরা কত পরে বুঝতে পারি, কত পরে যে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের যে একটা ছোট্ট ক্যামেরা আছে সেটা আপনার ম্যাগনেটিক মানে আপনার ইয়েতে আটকে দেওয়া যায়, কোনো কিছু মেটালের সাথে আপনি ইয়ে করে দিতে পারেন। তো আমাদের হেলিকপ্টার আমাদের হচ্ছে যে নদী বরাবর উঠছে, ঠিক নদী ফলো করে করে যাচ্ছে, ওদের হাতে একটা রুট ওইটা। তো আমরা হেলিকপ্টারের সামনের অংশে ক্যামেরাটা লাগানো, হ্যাঁ ক্যামেরাটা লাগানো, তো ওইটার সেফটির জন্য আমরা কি করলাম সেটার সাথে দড়ি বেঁধে ওই ওইটার সামনে একটা হ্যাঙ্গারের মতো ছিল ওইটার সাথে বেঁধে দিলাম, যদি ওইটা কোন রকম খুলে যায় তাহলে হচ্ছে যে এটা এটা ইয়ে হয়ে থাকবে, লাগ ভালো যে ওইটা হচ্ছে খুলে নেই। বিপদটা আমরা পরে বুঝতে পারলাম, আমি এবার আফ্রিকাতে গিয়ে একটা তানজানিয়া বা মোস্ট প্রবলি একটা হেলিকপ্টার কোন দেশে হেলিকপ্টারে উঠলাম, ওঠার সময় আমার ওই পুরনো নেশা চাপলো যে আমি ক্যামেরাটা ওটার সাথে দিতে চাইলাম যাতে নিচের সব দৃশ্য একেবারে হেলিকপ্টার মধ্যে চলবে ওইটা পায় আর কি, ওরা অ্যালাউ করেনি, কারণ কোনোভাবে যদি ওটা মিস করে এবং ওই আঠাটা না থাকে, যদি ম্যাগনেটটা কাজ না করে, আপনার পুরো হেলিকপ্টার আপনার ইয়ে হয়ে যাবে, ক্র্যাশ করবে পুরো হেলিকপ্টার, কারণ ওইটা তো জাস্ট খুলে গিয়ে কিন্তু সাথে সাথে নিচে পড়ে যাবে না, কারণ উইন্ড স্পিড কাজ করে এখানে, আপনার উড়ে উপরের দিকে পাখার মধ্যেও যেতে পারে সেটা। কিন্তু সেই সময় আমরা যে হেলিকপ্টারে গেছি বাংলাদেশে হয়তো উনারা আমাদের সাপোর্ট করার জন্য করেছেন বা ওই বিপদটা আসলে উনারা হয়তো চিন্তাও করেন নাই যে এমনটা হতে পারে, কিন্তু আসলে বিপদজনক ছিল। আপনার যে কোন কাজে নেমে আমরা যে ঝুঁকিটা নিই এটা হচ্ছে যে অপরিকল্পিত ঝুঁকি নেওয়া ছিল বিষয়টা, আসলে
মানে না জেনেই একেবারে শেষের দিকে। স্বামী ভাই আজকে তো উঠতে ইচ্ছে করছে না, সময় কিন্তু শেষ আমাদের, নির্ধারিত সময়টি শেষ, তারপর কিছুটা সময় আমরা পার করে ফেলেছি। কিছু কমেন্ট আর কিছু SMS পড়ি,
অবশ্যই
অনেকে অভিমান করে থাকবেন তাদের মেসেজটি আমরা পৌঁছে দিচ্ছি না। অনেক ধন্যবাদ দেশে এবং দেশের বাইরে থেকে যারা রয়েছেন আমাদের সঙ্গে, ক্যামেরাগুলো কিভাবে নিয়ে আসেন। এরপর দুবাই থেকে মনির হোসেন লিখেছেন যে অনেক থ্যাংকস, আজকে অনুষ্ঠানটা অনেক ভালো লাগলো, ভালো লাগছে, এবং বাস্তবে যে এই এপিসোডগুলো করতে গিয়ে এত কিছু ফেস করতে হয় এটা যারা করেন তারা ছাড়া কেউ জানতো না, আজকে আমরা জানলাম, এই জন্য থ্যাংকস দিয়েছেন আপনারা এসেছেন,
ধন্যবাদ।
এরপর দেখতে পাচ্ছি আরবা মেরাত থেকে আমাদের সঙ্গে মাহফুজ মিশু আমাদের সঙ্গে রয়েছেন, আজকে অনেকে দেখতে পাচ্ছি দেশের বাইরে থেকে রয়েছেন। লিখেছেন আরিফ, নূর মোহাম্মদ আরিফ, আমি মঞ্জুরুল ভাইয়ের খুব বড় ভক্ত, তালাশের একজন নিয়মিত দর্শক, মঞ্জুরুল ভাইয়ের জন্য আরো দেখতে ইচ্ছে করে, তার কথা বলা আমার খুব ভালো লাগে আছে, থ্যাংক ইউ সো মাচ
আরিফকে, ধন্যবাদ।
এরপরে রাজীব রাজ তিনি লিখেছেন যে মনজুরুল করিম এবং অপূর্ব আলাউদ্দিন ভাইয়ের কাছে আমি জানতে চাইবো কিভাবে আমরা আমাদের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিব। আমরা এর আগেও বলেছি, তারপরও আপনাদের কাছ থেকে সবচেয়ে যেটা ভালো উপায় সেটা হচ্ছে প্রত্যেক এপিসোডে কিন্তু জানানো হয় যে কিভাবে আপনারা আপনাদের ইনফরমেশন গুলি শেয়ার করবেন তালাশ টিমের কাছে। সো নেক্সট এপিসোডে আপনি সেই সবকিছু পেয়ে যাবেন। আর আপনি যদি বলতেন ইমেল অ্যাড্রেস,
আমাদের তালাশ নামে একটা পেজ আছে ফেসবুকে, যেহেতু আমরা ধারণা করছি যে বেশিরভাগ মানুষেরই অনেকে বাইরে যারা থাকেন বা শহরে থাকেন তাদের সরাসরি কমিউনিকেশন, আপনি যখন এখনই যদি কমেন্ট করেন আমি হয়তো কিছুক্ষণের মধ্যে এটা দেখতে পাবো, সেটা TAA LASH, এইটা লিখে যদি আপনি সার্চ দেন তাহলে একটা পেজ ওপেন হবে। এই এই নামে আমাদের একটা গ্রুপ আছে, সেখানে আপনি সেখানেও আপনি ইনবক্সে মেসেজ দিতে পারেন, আবার আপনি TAA@independent24.tv এই ইমেইলে আপনি যোগাযোগ করতে পারবেন। আর এটার পরেও আমাদের যে চিঠি লেখার যে একটা ঠিকানা দেয়া হয়, আমি যখন অনুষ্ঠানটা শেষ করি তখন আমি নিজের মুখেই বলি যে চিঠি লেখার জন্য প্রযোজক তালাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই কয়েকটা পদ্ধতিতে আপনি আমাদের কাছে যে কোনো তথ্য দিতে পারেন, আমরা নিশ্চিত করে বলতে পারি যে আমরা সেগুলো নিয়মিত পরীক্ষা করি, দেখি, খুলে দেখি, এবং যদি আমাদের মনে হয় যে যোগাযোগ করার মতোই ব্যাপার আছে তাহলে অবশ্যই আমরা যোগাযোগ করি।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা ছিলেন। এবং আজকে আমরা শুনছিলাম জনপ্রিয় অনুষ্ঠান, অনুসন্ধানমূলক জনপ্রিয় অনুষ্ঠান তালাশের পেছনের গল্প, তালাশ নিয়ে যারা কাজ করেন তাদের গল্প। আজকে আমাদের সঙ্গে ছিলেন মনজুরুল করিম, যার ডাক নামটি হচ্ছে পলাশ, ছিলেন অপূর্ব আলাউদ্দিন। আমি জানি না এর পরে আবারও কবে তাদেরকে পাবো, আমার ভীষণ ইচ্ছে করছে যে এর পরেও হয়তোবা আরো কিছু গল্প নিয়ে তারা আবারও আসবেন। এবং আরো সামনে তো পথ চলা কিন্তু থেমে নেই এবং পথ চলা চলবেই, এরপরও হয়তো আরো অনেক গল্প জমা হয়ে যাবে। একেবারে শেষের দিকে অপূর্ব আলাউদ্দিন কি বলবেন সবশেষে?
সবশেষে একটাই কথাই বলবো যে যারা দর্শক নিয়মিত এই অনুষ্ঠানগুলো দেখেন, যে তালাশ দেখছেন বা ইনভেস্টিগেশন অনুষ্ঠান দেখেন, তারাও কিন্তু একজন অনুসন্ধানী যদি মন থাকে তারাও কিন্তু অনুসন্ধানের তথ্য আমাদেরকে দিতে পারেন এবং আমরা সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করতে পারি। এবং যেটা সবসময় বলে থাকি যে দর্শকরাই হচ্ছে আমাদের সোর্স।
জি, আজকে যারা অতিথি ছিলেন অপূর্ব আলাউদ্দিন এবং মনজুরুল করিম, তাদের ছবি কিন্তু আমরা আমাদের যে ফ্যান পেজটি ঢাকা এফএম 90.4 এর যে ফ্যান পেজ সেখানে আমরা শেয়ার করেছি, চাইলে আপনারা সেখানে দেখতে পারেন। অ্যাড্রেসটি জানিয়ে দিই, www.facebook.com/ঢাকা FM 90.4 এ লাইক দি মেম্বার হয়ে দেখতে পারেন তাদেরকে, এবং সেখানেও আপনি আপনার কমেন্টটি পৌঁছে দিতে পারেন, নিশ্চয়ই তারা দেখবেন। আমরা সবাই মিলে কিন্তু সবসময় আপনাদের মন্তব্যগুলি খুবই গুরুত্ব সহকারে পড়ি এবং বিবেচনা করি, অতএব আপনি নিশ্চিন্তে লিখতে পারেন, ভাববেন না যে কেউ দেখলই না। সো একবারে শেষের দিকে মনজুরুল করিম কি বলবেন? ভাই অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে যে এসছেন আজকে, কি বলবেন সবশেষে?
আসলে মনে হচ্ছে যে আজকে আমাদের গল্পের যে গল্পের একটা হাড়ি খুলে গেছে। প্রথমে মনে হচ্ছিল যে 3 ঘন্টা আমরা কিভাবে পার করব, তারপর এখন মনে হচ্ছে এত দ্রুত পার হয়ে গেল যে অনেক কিছু বলাই হয়নি, মনে পড়ছে অনেক কিছু, হয়তো আবারও আবারও গল্প জমছে, অন্ধকারের গল্প।
আর এই ফাঁকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যেমনটি বলছিলেন পলাশ ভাই, মনজুরুল করিম, যে অনেক গল্প হয়তো বা আমাদের মিস হয়ে গেছে, সো তাদেরকে আমি বলবো যে একটা বই কিন্তু বের হয়েছে তালাশকে নিয়ে, এই অনুষ্ঠানটিকে নিয়ে, একটা টেলিভিশন শোকে নিয়ে একটা বই বের হয়েছে, সেখানে আর অনেক ধরনের গল্প রয়েছে। সেই বইটি গতবার বের হয়েছে গত বইমেলায়, ঐতিহ্য
থেকে
বেরিয়েছে তালাশ নামেই, লিখেছেন মনজুরুল করিম। আশা করছি এই বইটিও আপনি পেয়ে যেতেন। অনেকে ফেসবুকে জিজ্ঞেস করেছেন যে PDF পাওয়া যাবে কিনা, আমি জানি না পাওয়া যাবে কিনা, তবে আমার মনে হয় বইটি আপনি কিনে আপনি পড়লে সেটা বেশি মজা পাবেন। অন্ধকারের গল্পের যে ফ্যান পেজ সেখানে গেলেও আরো বিস্তারিত পেয়ে যাবেন। আমাদের অন্ধকারের গল্পের যে ফ্যান পেজ অ্যাড্রেস সেটা হচ্ছে www.facebook.com/OG90.4। একেবারে শেষের দিকে মনজুরুল করিম ভাইয়া বলুন।
যেটা বলছিলাম যে অন্ধকারের গল্প আমাদের তালাশের গল্প বলার সুযোগ দিয়েছে, এর জন্য ধন্যবাদ দিতে চাই। এটা শুধু আনুষ্ঠানিকতা না, সত্যিকার অর্থেই আমাদের দর্শক এবং এই ঢাকা FM এর অন্ধকারের গল্পের শ্রোতারা আসলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, সেটার জন্য ধন্যবাদ দিতে চাই। সবশেষে যেটা বলতে চাই যে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে আছি, এই বন্ধন টিকে থাকুক। এবং সবশেষ কথা, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। ধন্যবাদ,
অনেক অনেক ধন্যবাদ। আমরা এটার জন্য ওয়েট করছিলাম যে একেবারে শেষে গিয়ে তালাশে সেই আমি বলবো সিগনেচার একটা ব্যাপার, এটা সবসময় থাকে, প্রত্যেক এপিসোডে থাকে। অনেক ধন্যবাদ দুজনকেই, ভালো থাকবেন। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এপিসোডটি কোনো কারণে যদি আপনি পুরোটা মিস করে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আগামীকালই ডাউনলোড করে নিতে পারেন। অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদের সঙ্গে ছিলেন। চলছিল অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা FM 90.4 এর সঙ্গে, ছিলাম জুয়েল এবং আমাদের প্রযোজক, এই অন্ধকার গল্পের প্রযোজক সাদিক সামি। অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.